exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি অতীতের জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। অসীম শূন্যতার পর সবই পেয়েছে সে, ভালোবাসা, অতীতকে ভুলে শক্তি দিয়ে সামনে এগিয়ে যাবার সাহস। তবুও আজ সে ভেতরে ভেতরে শূন্য, চরম বিপর্যস্ত। একটি সত্য তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। লাবণ্য আজকের অতিথি, জীবনের সেই গোপন সত্য আজ সে তুলে ধরবে তার ভালোবাসার মানুষের সামনে। এই প্রথম। লাবণ্য খুব ভালোভাবেই জানে এরপর সে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে চিরদিনের মতো। তবুও কেন সে সত্য বলতে লাখ লাখ মানুষের সামনে এই মুহূর্তে আবার কেন সেই শূন্যতায় সে ফিরতে চায়? শুরু হল জীবন গল্প, প্রথম পর্ব, আর জে কিপ্রিয়ার সাথে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা FM 904 এ, অর্থাৎ 90.4, এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, দেশের বাইরে থেকে যারা আমাদেরকে এই মুহূর্তে অ্যাপের মাধ্যমে শুনছেন, কিংবা আমাদেরকে যারা আগামীকালকে শুনবেন বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে, তাদের সবাইকে নিয়ে শুরু হচ্ছে ঢাকা FM এর নতুন একটি অনুষ্ঠান জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে আছি এবং রাত দুটো অবধি থাকার চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্ব। আমি কথা না বাড়িয়ে প্রথমে আমার গেস্টদের আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর এই অনুষ্ঠানে মূলত কি কন্টেন্ট নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা আপনারা নিয়মিত যারা শুনবেন তারা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। ওকে, তোমার কাছ থেকে আসি। তুমি করেই বলছি এই কারণে যে আমি তোমার সম্পর্কে কিছুটা জানি এবং যেটা অনুষ্ঠানের শুরুতে আমরা একটু অন্যভাবে বলেছি, আর তোমার বয়স বর্তমানে 17 এবং তোমার নাম হচ্ছে লাবণ্য, ঠিক আছে? আচ্ছা, বাকিটুকু তুমি যেটা বলতে পারো আর কি। পেশায় কি করছো এই মুহূর্তে?
পড়াশোনা করছি।
দুজন আমাদের আজকের জীবন গল্পের প্রথম পর্বের অতিথি আমরা বলি, এবং আজকের এই গল্পটা একটা ভয়াবহ রকমের মানে চ্যালেঞ্জিং, বিশেষ করে চ্যালেঞ্জের জায়গাটা আসলে লাবণ্যর ক্ষেত্রে যতটুকু আপনার ক্ষেত্রেও ঠিক ততটুকু, এবং এটা জেনে শুনেই আজকে আপনারা দুজন এখানে এসেছেন, এবং একই সাথে আমার ক্যারিয়ারের ঢাকা FM এর প্রথম এই অনুষ্ঠানটি। আমি শুধু এতটুকু জানি যে আজকে যেটা ও বলবে সেটা বলার পরে ও মনে করছে যে আপনাদের ভেতরের যে হৃদ্যতার সম্পর্ক বা অদ্ভুত একটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেটা নষ্ট হয়ে যেতে পারে। এটা কি আপনি জানেন রেজা?
জানি না বলতে, ও তো আমাকে কখনো এই
ঘটনাটা আপনাকে বলেনি কখনো, কিন্তু এটা তো জানেন যে ও যা বলবে সেটা জানার পরে আপনার সম্পর্কটা ভেঙে যেতে পারে। তো সেই জায়গাটিতে আপনার কি বিশ্বাস, মানে আপনি কি মনে করছেন ওকে আপনি কতটুকু ভালোবাসেন?
সেটা আমি শোনার পরে সিদ্ধান্ত নিলাম।
তার মানে আপনি শোনার পরেই সিদ্ধান্ত নিতে চান যে আপনি ওকে আসলেও, আপনাদের প্রেমের সম্পর্কটা কত বছরের?
আমার দিক থেকে ধরতে গেলে 2 বছর।
আপনার দিক থেকে 2 বছর, আর লাবণ্য তোমার দিক থেকে?
5 মাস।
মাত্র 5 মাস, তার মানে ও 1.5 বছর বেশি ভালোবেসেছে।
হ্যাঁ।
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই বিষয়টা পরিষ্কার করেছি, সুতরাং আমি এটা রিপিট করতে চাই না। আজকের এই শোটা অনেক বেশি চ্যালেঞ্জিং এই দুজনের জন্য, শুধু দুজনের জন্য না, মেয়ের পরিবারের কিংবা ছেলের পরিবারের দিক থেকেও এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা শো চলাকালীন সময় ঢাকা FM এর যে ফেসবুক পেজ আছে সেখানে আপনাদেরকে আপ টু ডেট করব কি হচ্ছে না হচ্ছে। সেখানে বিভিন্ন স্টিল পিকচার যাবে এই অনুষ্ঠান চলাকালীন সময়ে। একটা অলরেডি ভিডিও আমি পোস্ট করেছি, ওয়েলকাম ভিডিও, এবং একই সাথে আমার যে ফেসবুক পেজ সেখানেও এটার সাথে কানেক্টেড থাকবে। আমি শুরু করছি আমার এই অনুষ্ঠানটি, এবং আমি প্রেমের সম্পর্কটা কিভাবে হলো লাবণ্য তোমার কাছ থেকে প্রথমে জানতে চাই, পরবর্তীতে জীবনের একেবারে প্রথম দিন থেকে শুরু করব।
আমি শুরুতেই বলে নিতে চাই যে আমি বয়সে অনেক ছোট, আর আমার বলার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সবাই যেন সেটা মানে ক্ষমা দৃষ্টিতে দেখে, এটা এটা আমার বলা, কেননা আমি অনেক বেশি ইমোশনাল, আমি হয়তো অনেক কিছু ভুলও বলে ফেলতে পারি, যেটা
সেটা একেবারেই চিন্তা করার দরকার নাই। ফিল ইট ইউর, মানে এটা তোমার নিজের বাসা এবং তুমি সবচাইতে কাছের মানুষের সাথে কথা বলছো। তুমি আজকে ভয়াবহ রকমের একটা সত্যের মুখোমুখি হচ্ছ, যেটা তোমার গত 2 বছর ধরে মনে হয়েছে বারবার তোমার ফেস করা উচিত। এবং আমি যতদূর জানি যে তোমার সঙ্গে আমার যখন যোগাযোগ হচ্ছিল, তুমি এই অনুষ্ঠানে আসতে চাও বা কথা বলতে চাও, তখন তুমি, তোমাকে আমি বারবার বলেছি যে না আসাটাই বেটার। হ্যাঁ, তারপরে তুমি বলেছো ভাইয়া এই সত্যের মুখোমুখি আমাকে আজ হোক কিংবা কাল হোক হতেই হবে। তো সেই জায়গাটি থেকে তুমি আজকে এই এই সত্যটাকে মেনে নিয়ে তুমি ভয়াবহ রকমের কিছু একটা বলতে যাচ্ছ, তোমার জন্য সেটা ভয়াবহ। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি অনেক বেশি ফ্র্যাঙ্ক থাকতে পারো, দিল খুলে যেহেতু বলতেই এসছো সব বলো। হ্যাঁ, এখানে কে কি ভাবলো না ভাবলো সেটা চিন্তা করার কোনো সুযোগ নেই। সো আই এম গিভিং ইউ দ্যাট ফ্লোর এবং দ্যাট অপরচুনিটি অ্যাকচুয়ালি। ওকে, হ্যাঁ শুরু করো।
আমি ক্লাস 9, যখন ক্লাস 9-এ বার্ষিক পরীক্ষা দিয়ে ক্লাস 10-এ উঠি, তখন একটা ফোন নেই, দেন একটা ফেসবুক আইডি খুলি। তো ফেসবুকে আমি নতুন, কিছুই তেমন বুঝি না।
কত সালের দিকে? তো
এটা হচ্ছে 2000, এখন তো 17, তখন মেবি 15।
আচ্ছা।
তো ফেসবুক খোলার পর আমার কাজিন আমার বাসায় এসে বলে যে তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, আমি অ্যাকসেপ্ট করবো। তো আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, ও অ্যাকসেপ্ট করে। দেন ওর অনেক মিউচুয়াল ফ্রেন্ড আমার এখানে চলে আসে, তাদের সাথে আমি আস্তে আস্তে কানেক্ট হই। তো এরকম 3-4 মাস ফেসবুক আইডি ইউজ করার পর একদিন একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, যেটা ওর আইডি ছিল, মেবি হ্যাঁ ওর আইডি ছিল, আমি অ্যাকসেপ্ট করি। তারপর হঠাৎ করে
আপনি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট কি এমনিতেই পাঠিয়েছিলেন নাকি কাউকে জেনে বা কারোর মাধ্যমে? না
না,
এমনিতেই, মানে
জাস্ট
র‍্যান্ডমলি সাজেশন থেকে পাঠিয়েছিল। ওকে, তো হঠাৎ ও কি ওর নিজের প্রোফাইল পিক, নিজের ছবি ইউজ করতো ফেসবুকে? নিজের ছবি ইউজ করতো না? আচ্ছা, ওকে।
হঠাৎ আমার ওই ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যায়, তারপর আমি আরেকটা ফেসবুক আইডি খুলি, দেন আরেকটা গ্রুপ খুলি। তো ওই গ্রুপে অনেক মেম্বার ছিল, ওরও কয়েকটা ফেক আইডি ওই গ্রুপে অ্যাড ছিল। তো একদিন একটা কমেন্টসে ওর আর আমার, ওর একটা মেয়ের আইডি, মানে ওর একটা ফিমেল আইডি থেকে আমার সাথে ওর, মানে
মানে ওর আইডিটা ফেক ছিল। হ্যাঁ, এটা বলেন
যে মানে আমার একটা ফেক আইডি ছিল, ফেক আইডি মানে ওই ফেক আইডি একটা মেয়ের আইডি ছিল।
আচ্ছা,
তো মেয়ের আইডিটা থেকে আমি প্রথম ওর সাথে অ্যাড হই। তো ওর সাথে মানে অনেক চ্যাট হতো, কিন্তু পরে একটা কমেন্টে গিয়ে ও একটা পোস্ট করছিল, তো সেই পোস্টটা আমি মানে একটা মানে
মন খুলে বলেন কি করেছেন?
একটা কমেন্ট করছি,
কোন বাজে কমেন্টস
না, বাজে কমেন্টস না,
তাহলে
আমাকে কেউ পাগলি দেখে না, মানে আমার ইচ্ছে করে না পাগলি দেখতে শুনতে।
কখন তুমি জানলে আসলে ছেলে? ঠিক আছে, আমরা ধারাবাহিক ভাবে যাই।
তারপর মানে ও তো ছেলে আইডি থেকে আমার সাথে চ্যাটিং করে, তো ও আমাকে বলে যে ও মানে ওর যে সেই মেয়ের আইডিটা ও কখনোই আমাকে বলে না। তারপর সেটা আমি চ্যাটিং করি, তো আস্তে আস্তে হ্যাঁ ও আমাকে বলে যে তোমাকে আমি ইংলিশ শেখাবো। তো আমারও খুব আগ্রহ জাগে, ঠিক আছে তুমি আমাকে ইংলিশ শেখাবো। তো বলে তুমি বাংলায় বলবা, আমি ইংলিশে করে দিবো, তাহলে তুমি ইংলিশ শিখে যাবা। তো এরকম অনেক আমাদের অনেক রাত জেগে চ্যাটিং হতো, ফ্রেন্ডশিপ, ও তারপর ফ্রেন্ডশিপ হতে হতে ও আমার পিক চায়। ফার্স্টে পিক আমি দেই না, ফেক পিক দেই, আর ওর পিক রিয়েল পিকই দেয়।
রিয়েল পিক মানে ছেলে?
হ্যাঁ, ওর রিয়েল পিক আমাকে।
তো ছবি দেওয়ার পরে তুমি বুঝলা যে এটা ছেলে আইডি নাকি তার আগেই?
মানে মেয়ের আইডিটা যে ওর, সেটা ও তখনও বলে নাই আমাকে।
আচ্ছা
ভাই, ওখানে একটা কথা হচ্ছে যে মানে ও যে মানে আমাকে কেউ পাগলি রাখে না, ওই যে একটা পোস্ট করছিল, তো আমি আমার রিয়েল আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, ওখানে তো ফ্রেন্ডস আছে অলরেডি, তো আমি ওই পোস্টটা মানে সার্চ দিয়ে ওই পোস্টটা খুঁজে ওখানে আমি ওখানে কমেন্ট করছি যে আমি কি তোমাকে পাগলি রাখতে পারি, কেন কল দিও পাগলি।
সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে ছেলে আলটিমেটলি, তোমার আইডি তো মেয়ে আইডি ছিল।
জি,
ও কখন জানলো যে তুমি আসলে এখানে?
সেটা কিছুদিন আগে, এক দেড় মাস আগে বলেছিল যে তোমার পোস্টে আমি
জড়িত। ভেরি ইন্টারেস্টিং, মানে এত কিছু হয়ে গেছে, প্রেমের সম্পর্ক হয়ে গেছে, তারপরেও তুমি জানতে না?
না, ওই মেয়ের আইডিটা যে ওর আমি জানতাম না, ওর ছেলে আইডি দিয়ে আমাকে।
ফাইন, তাহলে আমরা ধারাবাহিকভাবে যাই। হ্যাঁ, ছবিটা তাহলে কিসের, কিসের ছবি দিল?
ছেলে আইডি থেকেই, মানে ওর রিয়েল আইডি থেকে আমার সাথে চ্যাটিং করতেছে কন্টিনিউয়াসলি, আর মেয়ে আইডি দিয়ে ঝগড়া করছে।
মেয়ে আইডিতে ঝগড়া হচ্ছে আর ছেলে আইডি দিয়ে চ্যাটিং হচ্ছে।
আমি
ওকে চার্জ দিয়ে খুঁজে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তারপর ওর পোস্টটা দেখে তারপর ওর পোস্টে আমি কমেন্ট করছি যে আমি কি।
ওকে, তার মানে আমরা এখন পরিষ্কার হলাম যে দুটো আইডি একসাথে ছিল।
আমার দুটো আইডি ছিল, আমার ছিল দুটো।
ইংলিশ শেখাচ্ছে কে?
ও আমাকে ইংলিশ শেখাচ্ছে।
ইংলিশ ছেলে আইডি না মেয়ে আইডি?
ছেলে আইডি।
ছেলে আইডিতে ইংলিশ শেখাচ্ছে।
হ্যাঁ,
ওকে ফাইন, এখন আমি ক্লিয়ার। হ্যাঁ বলো তারপর।
ছেলে আইডি দিয়ে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ, মেয়ে আইডিটা ততদিনে মানে ঝগড়া শেষ, মেয়ে আইডির দিকে আমার অত পাত্তা নাই। ও আমাকে ইংলিশ শেখাচ্ছে, দেন ওর ও ডিপ্লোমা পড়া, ডিপ্লোমায় পড়তেছে। আমার খুব ভালো লাগছে যে ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর কথা অনুযায়ী অনেক ইংলিশ পারে। মানে আমার ধারণা যারা বেশি ইংলিশ পারে তারাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট,
এটা বাংলাদেশে অনেকেরই ধারণা। ওকে,
তারপর হঠাৎ ও আমাকে প্রপোজ করে, মানে দুই তিন মাস,
কতদিন যাওয়ার পরে,
এক দেড় মাস পরেই মনে হয় প্রপোজ করে যে তোমার কি বয়ফ্রেন্ড আছে? তো আমি বলি যে না আমার বয়ফ্রেন্ড নেই। তো বলে আমি একটা জিনিস টাইপ দিবে, আমি বলছি কি? পরে বলে আচ্ছা তোমার হার্টে কি আমাকে জায়গা দেওয়া যায়? আমি বলছি মানে কি? বলে আমার না তোমাকে অনেক ভালো লাগে। তো আমি তো আমার রিয়েল পিকোকে দেইনি।
তোমার কাছে আসি, তুমি করে বলে ফেললাম বেজা, যেহেতু লাবণ্যকেও তুমি করে বলছি, সেটা হচ্ছে যে মানে এই রকম প্রপোজ কি ওকে ফার্স্ট দেয়া হলো? যেহেতু ফেসবুকের বিষয় আমরা জানি, ভার্চুয়াল জগতে এগুলো খুব র্যান্ডমলি হয়। সে একদম মানে অনেস্ট কথাটা বলি,
অনেস্ট অনেস্ট হচ্ছে আমি ওকেই মানে ফার্স্ট। সেটা হচ্ছে যে মানে ও যখন আমরা ইংলিশে চ্যাটিং করতাম তখন এক সময় ইয়ে ওর থেকে আমি ফোন নাম্বার নিয়েছিলাম।
আচ্ছা,
ওর ফোন নাম্বারটা নেওয়ার পরে তারপরে মাঝে মাঝে চ্যাটিং কথা হতো ফোনে, বাট পরে এক সময় একদিন রাতে বলছিলাম।
মানে এটা কি খুব হঠাৎ করেই বলে ফেললেন নাকি ভিতরে একটু ফিল আসলো যে সত্যি সত্যি ওকে মনে পড়ছে? বা
জি জি জি,
নিজেকে হাইড রাখতে চাইতাম কখনো কাউকে।
তার মানে তুমি ওকে রিয়েল পিকচারটা দাও
না? দেই না।
তার মানে আপনি ওকে যে লাভ করেছেন তাকে, যাকে দেখে লাভ করেছেন সে আসলে ও ছিল না?
আগে তো চিন্তাম না, কিন্তু ও যে পিকগুলা দিছে সেগুলোর উপর আমি বিশ্বাস করে ওকে।
এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে আপনি যাকে দেখে লাভ করেছেন সে আসলে ও ছিল না।
ও ছিল না,
ও ছিল না। এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেন, তারপর আপনি প্রস্তাব দিলেন। হ্যাঁ, তারপর?
তারপর আমি বললাম যে না আমি রিলেশনে যেতে পারবো না, কারণ আমি মাত্র ক্লাস টেনে পড়ি, এখন আমি রিলেশন করব না, সামনে আমার পরীক্ষা আছে। তো হঠাৎ মানে আমার কিছু ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়, তারা আমার সেই আইডিটাও নষ্ট করে দেয়। তারপর এখন আমি কী করবো? দুই তিন দিন পর তো আমি আবার নতুন একটা আইডি খুলি, তখন ওর সাথে আর আমার অ্যাড হয় না, ওর আইডির নাম আমি ভুলে গেছি, ও আর আমাকে ফোন দেয় না।
আচ্ছা, এই যে লাবণ্য আপনাকে প্রথমেই না করে দিল, রেজা আপনাকে, তারপরে কি আপনি ওর সঙ্গে যোগাযোগ রাখছিলেন নাকি অফ হয়ে গেলেন?
না, ও বলছিল যে মানে কোনো রকম রিলেশন না, আমরা জাস্ট
ফ্রেন্ড থাকি। এটা আপনি এগ্রি করেছিলেন?
আমি বলছিলাম যে নাই, আমার ঠিক না, আমার ভালো আছে,
কান্না মারা ভালো। ওকে, হ্যাঁ তারপর?
তো ওর সাথে তখন আমার মানে সেই টাইমটা তো সেটা আমার যোগাযোগ অফ, আমি আমার মতো আছি, ওর মতো আছে, ওর মেবি তখন পরীক্ষা চলতেছিল, ও আর
ফাইনাল এক্সাম চলছিল, তো আমার সেজন্য
আচ্ছা কিছু একদম
আমার সেমিস্টার ফাইনাল,
সেমিস্টার ফাইনাল চলছিল। ওকে,
তো আমি আমার ওই ফ্রেন্ডের মানে বয়ফ্রেন্ডকে ভাইয়া বলি, তো তারা আসলে খুব মেয়ে ঠকানো টাইপের ছিল।
কি রকম?
মানে তারা হয়তো কেউ কেউ বিবাহিত ছিল, কিন্তু ফেসবুকে এসে বলতো আনম্যারিড, অনেক মেয়েদের সাথে চ্যাটিং করতো, দেন দুই তিন দিন পর শেষ
সবকিছু। তারা মানে এখানে কারা কারা কথা বলা হচ্ছে?
আসলে আমার মানে যাকে আমি ভাইয়া বলতাম, আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, সে আর তার দুই তিনটা ফ্রেন্ড সার্কেল।
ও আচ্ছা,
তারা সবাই মানে প্রবাসী, প্রবাস থেকে বাংলাদেশের মেয়েদের
প্রবাস থেকে করতো। এটা জানলে জানলে কিভাবে তুমি?
এটা আমি অনেক পরে জেনেছি, কারণ তাদের তাদের সাথে তো আমার ভাইয়া বলে যে তুমি কি প্রেম করো না? পরে আমি বলছি না আমি প্রেম করি না। পরে মানে আমার ভাইয়া আমার ওই আমার যে বেস্ট ফ্রেন্ড তাকে ছাড়া আরেকটা মেয়ের সাথে রিলেশনশিপ করতে চাইতো, মানে আমার ফ্রেন্ডকে ছাড়া। তো যেই মেয়ের সাথে রিলেশনশিপ করতে চাইতো তার আরেকটা ছেলে ফ্রেন্ড,
ওকে,
সেই ছেলে ফ্রেন্ডটা বলছিল যে মানে লাবণ্য খুব সুন্দর, আমি আমার ভাইয়াকে আমার ছবি দিছি, রিয়েল ছবি, আমার ভাইয়া সেই ছেলেটাকে আমার ছবিটা দিয়ে দিছে। রিলেশনশিপ করায় দাও, তাহলে ওই যে লাবণ্যর যে ফ্রেন্ড তাকে ছাড়া তুমি যে মেয়েটাকে চাচ্ছ তাকে আমি দিব। তো আমার ভাইয়া রাজি হয়ে যায়, আমার ভাইয়া এসে আমাকে বলে যে মানে এই ছেলেটা তোমাকে পছন্দ করে। তারপর আমি সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, দেন চ্যাটিং হয় যে আচ্ছা তোমার ভাই, তখন সে আমাকে বোঝায় আমার ভাই ভালো না, আমার ভাই যদি ভালো হইতো তাহলে আমার বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে সে আরেকটা মেয়ের সাথে রিলেশন করতো না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে আমার ভাই ভালো না, তো ভাইয়ের সাথে আর কোনো কন্ট্যাক্ট হয় না, আমি অনেক বেশি ক্লোজ চ্যাটিং করি যে ও যা বলে আমি তাই বিলিভ করি। তখন আমি আমাকে আমার ফোন নাম্বারটা ওকে দিই, দেন ওর সাথে আমি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি। হ্যাঁ, তারপর আমার ছবি দেই, আমার রিয়েল ছবি দেই, আমার অনেক ছবি ওর কাছে দেই।
তুমি যে রিয়েল ছবিটা দিলে ওকে, ওর সম্পর্কে তুমি যা জানতে ইন ডিটেইল?
না, ওর সম্পর্কে যা জানতাম সব ছিল ফেক।
এখানে একটা বিষয় খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, ওর বয়স মাত্র 17 বছর, এবং তুমি এখন কিসে পড়ছো?
ইন্টার ফার্স্ট ইয়ার
পড়ছো। ও ক্লাস 9 এর গল্প বলছি আমি যদি ভুল না করে থাকি, যে এই যে একাকি সময়ের সাথে যে কমিউনিকেশন, নাকি কত বছর আগের গল্প এটা?
ক্লাস 10
এর গল্প,
শুরুর দিকে।
সো মাত্র 1.5 বছর আগের গল্প এটা। সো যেটা বলতে চাচ্ছিলাম যে এই বয়সটা কিন্তু এই রকম। হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপে একটা চাইলো ছবি দিয়ে দিলাম, তুমি যে ছবিগুলো ওখানে দিয়েছিলে, মানে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা কেমন হতো, কথোপকথনটা কেমন হতো? ফ্রেন্ডশিপ পর্যায়ে ছিল?
হ্যাঁ, ফ্রেন্ডশিপ পর্যায়ে ছিল। তো আমি ফেসবুক চালাই, ইমো চালাই, সবকিছুই মোটামুটি ইউজ করি।
না, ফ্রেন্ডস থাকলে তাহলে এত ছবি কেন দিতে হতো?
ও কিছুক্ষণ পর পর ছবি যাইতো, ছবি দাও দেখি, মানে ও মানে বিলিভ করতো না যে এটা আমার ছবি, ও ভাবতো আমি ফেক।
তারপর
একটা পর্যায়ে ও আমাকে প্রপোজ করে যে আমাকে ভালোবাসে। তো আমি কোনো ভাবে মানে ও এত বেশি, ওর বয়স অনেক সুন্দর ছিল, মানে এত সুন্দর যে কোনো মেয়ে শুনলে ওর প্রতি আকৃষ্ট হয়ে যেত। তো আমি অ্যাকসেপ্ট করি যে ঠিক আছে ডান, আমি তোমার সাথে রিলেশনশিপে যাব। তো ও আমার সাথে দেখা করতে চাইতো না, কখনোই দেখা করতে চাইতো না।
বাংলাদেশেই ছিল?
হ্যাঁ, বাংলাদেশেই ছিল।
আচ্ছা।
ও আমাকে বলতো যে ও ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, ওর ওরা 3 ভাই, ও সবার ছোট। তো
ইন দ্যাট মোমেন্টে ও তো তোমার সঙ্গে ছিল, মানে রেজাও তো তোমার সঙ্গে ছিল?
ওর সাথে আমার তখন ছিল না, যোগাযোগ ছিল না।
যোগাযোগ ছিল না, কেন ছিল না রেজা?
কারণ মানে তখন আমার ওই সেমিস্টার ফাইনাল চলছিল, আর ওর যে আইডি নষ্ট হয়ে গেছিল আমি আর ওকে খুঁজে পাইনি।
আচ্ছা আচ্ছা, ওকে।
তারপর আমি তার সাথে রিলেশনশিপে যাই, কিন্তু তাকে আমি কখনো দেখি নাই, কখনো ভিডিও চ্যাটেও যাই নাই, দেখাও হয় নাই।
সো হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ ইট ওয়াজ? মানে তোমার ভাল লাগতো ওর সঙ্গে
কথা বলতে? ভাল লাগতো কথা বলতে, ও আমাকে অনেক সাপোর্ট করতো।
ইট ওয়াজ ইওর ফার্স্ট লাভ?
লাভ ছিল না, পরে
গিয়ে বুঝেছি
এটা লাভ ছিল না। আমি জাস্ট একটা ট্র্যাপে পড়ছিলাম, আমাকে কোনোভাবে এখানে টেনে নেওয়া হয়েছিল। আমি ওর সাথে রিলেশনশিপে যাওয়ার আগে ওর যে ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে জোর করতো, যা না ওর সাথে রিলেশনশিপে যাও, ও খুব ভালো ছেলে। তো আমি মানে আমার মন বলতো যেও না, আসলে ভুল, কাউকে না দেখে তার সাথে রিলেশনশিপ করা ঠিক না।
তখনও কি আপনি ওকে লাভ করতেন যখন আপনি জেনেছেন যে ও একটা সম্পর্কের মধ্যে আছে?
আমার মনের ভিতর ছিল, কিন্তু সেটা আমি কখনো ইয়ে করিনি, প্রকাশ করিনি।
ওকে ওকে, মানে কষ্ট পেতেন?
কষ্ট বলতে
নাকি তখন ওইভাবে দানা বাঁধেনি ভালোবাসাটা আসলে?
হয়তো
হয়তো। ওকে, কনফিউজ।
মাঝখানে মানে পরীক্ষার আগ মুহূর্তে বলতে, যে পরীক্ষাটা ছিল ফেব্রুয়ারিতে, ডিসেম্বরের দিকে আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট হয়, তার পা ভেঙে যায়। তো তখন আমি রেজার সাথে সবকিছু শেয়ার করতাম যে এখন আমার ফ্যামিলি খুব খারাপ অবস্থায় আছে, মানে আমার বাবা দেখো আমার তো সামনে টেস্ট, আমার টেস্টের বইগুলো এখনো কেনা হয় নাই। তো আমাকে বলে
তখন যখন কথাবার্তা হচ্ছে রেজার সঙ্গে, মানে তোমার পারিবারিক অবস্থা খুব যখন খারাপের কথা তুমি শেয়ার করছো, তখন কি ওই একাকি সুমনের সঙ্গে কি সম্পর্কটা শেষ হয়ে গেছে?
না, শেষ হয়নি।
তখন কি অবস্থায় আছে?
তখনও মানে তার আমি গার্লফ্রেন্ড ছি, আমার বয়ফ্রেন্ড, বাট ও আমার ফ্রেন্ড, রেজা আমার ফ্রেন্ড।
তখন কি তুমি জানতে পেরেছো যে তোমার ছবিগুলো নিয়ে এরকম করতে পারে, ওরকম করতে পারে?
হ্যাঁ, আমাকে অনেকে মানে পিছন থেকে নক করে বলতো যে ও তোমাকে,
কিন্তু তুমি বিলিভ করতে না?
না, আমি কারোর কথাই বিলিভ করতাম না। দেন আমাকে কেউ কিছু বললে আমি তাকে ব্লক দিয়ে দিতাম।
তুমি ব্লক লিস্টে রাখছো এটা ভার্চুয়াল জগতে, বাট মনের কি অবস্থা?
আমার মনে হয় কি যে ওর জন্য আমি ভুলটা থেকে বের হয়ে আসতে পারছি। ও হয়তো আমাকে ভুলে মানে বলছে যাও ভুল ভুল করো, কিন্তু সেই আমাকে ভুলটা থেকে বের করতে পারছে।
দ্যাটস ভেরি গুড, পজিটিভ খারাপটা ভুলে গিয়েছে, এটা সাধারণত খুব কম হয়। হ্যাঁ বলো। তারপর
সেই মুহূর্তে আমি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা মেইল নাম্বার দেয়, দিয়ে বলে এই নাম্বারে ফোন দিয়ে দেখ যে সুমন যে ব্যবসা করে এই যার সাথে ব্যবসা করে তার ওয়াইফের নাম্বার, যেহেতু সুমন তাদের বাসায় যায় তো সেই মানে তার ওয়াইফ ওপরে অনেক কিছু জানে, ওই মেয়েকে আমি ফোন দিই, মেয়ে আমার আসল পিক দেয়। পিক দেখে আমি খুবই শকড যে আমার বাবার চেয়েও বয়সে অনেক বড়। মানে আমার বাবা, আমার বাবার বয়স এখন ভাবি 40। মানে আমার বাবা যতটা না স্মার্ট দেখতে, যতটা সুন্দর, আমি যার সাথে প্রেম করতেছি সে ততটাই অড দেখতে, মানে একদম বয়স্ক। মানে এত মানুষের আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করছে, কিন্তু আমি তার মেয়ের বয়সী, মানে আমি তার মেয়ের বয়সী, এটা দেখে আমার এত খারাপ লাগে যে কেন আমার সাথে এমন করলো, কি দরকার ছিল। আমার মনে আগে থেকে একটা কষ্ট, তার উপর আবার আর একটা কষ্ট দিল। তখন আমি মানে শক সহ্য করতে পারি না, সামনে আমার পরীক্ষা। মানে আমি একদিন পুরা 7 থেকে 8টা মানে ঘুমের ওষুধ খেয়ে ফেলি, সহ্য করতে পারি না আমি। তারপর যা হয় যে আমি বলি যে কেন খুশি তেমন করলাম, পরে বলে যে সরি আসলে আমি এটা করতে চাই নাই, যা খুশি হয়েছে, বাট আমি তোমাকে এখন অনেক ভালোবাসি, সত্যি ভালোবাসি। এই 7 মাস যে আমাদের রিলেশনশিপ ছিল এটা ফেক, আমি তোমার সাথে মানে আগামী যে 3 মাস আছে, মানে একটা 1 বছর হয়েছে আর 5 মাস বাকি, আমি তোমাকে এখন থেকে সত্যি ভালোবাসি। বলছি ভালোবাসলেন আপনি কি, তোমার তো ওয়াইফ আছে, তুমি তো আমাকে বিয়ে করতে পারবা না, তুমি সেটা আমাকে আমার সাথে এখনো দেখাও করো নাই। তখনও আমার রেজার সাথে অনেক ভালো সম্পর্ক, আমরা কন্টিনিউয়াস চ্যাটিং করি।
রেজাকে এই বিষয়গুলো তুমি শেয়ার করেছিলে ইন দ্যাট মোমেন্টে?
হ্যাঁ আমি বলেছিলাম। আমি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা এসে যায়, মানে আমার
রেজার সাথে তুমি যখন এই বিষয়গুলো শেয়ার করছিলে তখন রেজার ওপিনিয়নটা কি ছিল? রেজা আমি একটু আপনার কাছে আসি, আপনার তো খুব ভালো লাগছিল না যে যাই হোক ওকে তুমি ভালোবাসতাম? ও মানে
না না না, আমি আরো উল্টা ওদের হেল্প করছি, আমি ওই ওকে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে না রিয়েলি ও আপনাকে অনেক লাভ করে, এইসব এইভাবে কষ্ট দেন না, এরকম বলছি আমি আর ওকে ফোন দিই।
মানে ও সবসময় চাইতো আমি যেন ভালো থাকি, এই জন্য ওই ছেলেকে ফোন দিত, ওই ছেলে আমাকে আর ওকে নিয়ে সন্দেহ করতো। তো ওই ছেলেকেও ফোন দিয়ে বলতো যে ভাইয়া আসলে লাবণ্য আপনাকে অনেক ভালোবাসে, তো আপনি যা করছেন করছেন, এখন আপনারা ভালোভাবে রিলেশন করেন, তো আমাদের এলাকায় আসে দেখা করে দেখা। মানে আমি যখন তাকে ফার্স্ট টাইম দেখি সে আমার জন্য হাতে করে একটা গোলাপ নিয়ে আসে।
তাহলে কি দাঁড়ালো লাবণ্য যে দেখার পরেও সুমন বিবাহিত জেনেও মিট করার পরেও তুমি তার সাথে কন্টিনিউ করেছো?
হ্যাঁ, ব্যাপারটা আমি সামলে নেওয়ার চেষ্টা করতেছিলাম।
মানে তখন কি তুমি বোঝাচ্ছিলে যে এভাবে তুমি ওর কাছ থেকে চলে আসতে পারবে না, তোমাকে ধীরে ধীরে সরে আসতে হবে, নাকি তুমি এভাবেই হোক কন্টিনিউ করবা?
না, আমার তো সরে আসতে হবে, এটা আমি বুঝতে পারতেছিলাম।
তাহলে তুমি ওর সাথে আগাচ্ছিলে কেন?
আগাচ্ছিলাম, ওকে আমি কোনোভাবে বুঝতে দিতে চাচ্ছিলাম না যে ওকে ছেড়ে আমি চলে যাব।
তাহলে কি হতো? কারণ অপরাধ তো সেই করেছে।
আমার ওর কাছে আমার অনেক ছবি ছিল, ছবিগুলো এমন না যে নেগেটিভ, পজিটিভ ছবি ছিল, কিন্তু মানে আমার বেস্ট ফ্রেন্ড সবসময় বলতো যে ওই ছেলেটা খুবই বাজে, ও পারে না এমন।
তোমার টার্গেটটা কি ছিল, ছবিগুলো তার কাছ থেকে নিয়ে আসা?
না, আমার টার্গেটটা ছিল আমি সেকেন্ড টাইম ওর সাথে দেখা করবো, দেন ওর মোবাইলটা বা মেমোরিটা আমি নিয়ে আসবো, কারণ ছবিগুলো আমি নিয়ে আসতে কি হবে, আমি তার কাছ থেকে কিভাবে আনবো? দেখা করি, সেকেন্ড টাইম দেখা করি। তোমার
টেনশন কাজ করতো না যে এই ছবিগুলো নিয়ে যে কোনো?
প্রচুর প্রচুর টেনশন কাজ করতো।
তুমি এখানে এসছো যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো বলে সামহাও কোনো না কোনো ভাবে মানুষকে সচেতন করতে, এবং একই সাথে তোমার জীবন একটা চরম সত্য বলে আজকের এই তোমাদের দুজনের যে সম্পর্কটা সেটা হয় টিকে থাকবে অথবা শেষ হয়ে যাবে, সেটা আজকে তুমি এখানে সমাধান করতে চাও। কারণ ভেতরে ভেতরে তোমাকে অনেক বেশি পীড়া দিচ্ছে কোনো একটা গোপন সত্য, সেটাতে যাওয়ার আগে আমি তোমাকে বলবো, যেহেতু তুমি অনেক বড় একটা সত্য এখানে বলবা, সুতরাং সব জিনিসই এখানে ওপেন হোক আমি এটা চাই। কারণ আমি জানি তুমি ফেসবুক থেকে যতদূর পর্যন্ত এগিয়েছো একজন বিবাহিত মানুষের সাথে, সেখানে যে কোনো ধরনের অনৈতিক বা এক ধরনের বিপদগামী সম্পর্কের হওয়ার সুযোগ ছিল, এরকম কি ইন দ্যাট মোমেন্টে হয়েছে? তার জায়গা থেকে হওয়াটা তো খুব ইজি ছিল,
তার জায়গা থেকে সে সবসময় চাইতো।
ওকে,
সেকেন্ড টাইম দেখা করার পর সে আমাকে সেটা অফারও করে।
আচ্ছা,
বাট আমরা একটা পার্কে ছিলাম, আমি বলি না এটা কোনোভাবেই পসিবল না, না আমার পাস্ট লাইফ সম্পর্কে।
তোমাদের কোনো লাইফে কোনো ড্রিম ছিল যে বিয়ে করতে চাও, এরকম টাইম করেছো বা গোল সেট করেছো এরকম কিছু ছিল?
না, ওর ড্রিম ছিল যে ও মানে ওর ড্রিম ছিল বলতে ও আমাকে বিয়ে করতে চায়, সেটা যে কোনো উপায়ে হোক। আর আমার ইচ্ছা ছিল যে না, ওর সাথে আমি বিয়ে করব না, ওকে আমি ছেড়ে দিব, ও যদি আমার ফ্রেন্ড হিসেবে থাকতে চায় থাকুক, কিন্তু একটা বিবাহিত মানে ছেলের সাথে আমি কেন রিলেশনশিপ করব, আমার মতোই একটা মেয়ে তার সংসারে আছে।
তোমরা পার্কে যা যাচ্ছ, তুমি বলছো যে সে তোমার বাবার চেয়েও বেশি বয়সে দেখতে, তো একই এরকম একটা মানুষের সাথে তুমি পার্কে বসে বাদাম চিবোচ্ছো, এটা তো ইটস লুক অড, কি কি মনে করছো?
হ্যাঁ, অনেক অড লাগে, আমার নিজের কাছে আনইজি ফিল হতো যে আমি কি করতেছি, সেই জন্য আমি তার কাছ থেকে সরে সেকেন্ড টাইম আমি ওর মেমোরিটা নিতে পারি না, যে আমার ছবিগুলো, আমার 400-500 ছবি ওর কাছে, কোনোটাই বাজে ছবি না, পজিটিভ, বাট সেটা সে নেগেটিভ করতেও পারে। তো সামনে আমার পরীক্ষার রেজাল্ট দেন
এসএসসির,
দুপুর 12টার পর আমি রেজাল্ট পাই যে আমি জিপিএ 4.64 পাইছি। সেটা শুনে আমার আম্মু আব্বু হ্যাঁ খুশি হয়েছে, কেউ বলে নাই এ প্লাস কেন পাও নাই। আমার বাবা, হ্যাঁ আমাদের সামর্থ্য অনেক কম, বাট আমার বাবা এলাকার সবাইরই মিষ্টি হয়েছে যে আমার মেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করবে, কারণ এসএসসি পরীক্ষাটা ছিল আমার লাইফ অনেক বড় একটা চ্যালেঞ্জ। একদিকে চাইতো না যে আমি পরীক্ষায় পাশ করি, একদিকে আমার আত্মীয় স্বজন বলতো যে আমার বাবা কোনোদিন আমাকে এসএসসি পরীক্ষা দেওয়াতে পারবে না। তো যাই হোক, আমি জানতো পাশ করছি, তো সেই টাইমে সে বলে হ্যাঁ, মানে সে ফেসবুকে পোস্ট করে তার গার্লফ্রেন্ড এসএসসি পরীক্ষায় পাশ করছে। তো আমার ফ্রেন্ড বলে
দাঁড়াও, সে তো বিবাহিত ছিল, তার আইডিতে কি তার ওয়াইফ অ্যাড ছিল?
না, তার ওয়াইফ গ্রামে থাকে, সে ফেসবুক সম্পর্কে কোনো ধারণাই রাখে না।
ওকে, নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, স্টোরিটা কিন্তু একটু কমপ্লেক্স এবং স্টোরির মূল জায়গাটা হচ্ছে রেজা এবং লাবণ্যের সম্পর্ক, কিন্তু তার আশেপাশে যে বিষয়গুলো চলে আসছে সেগুলো আমাদেরকে অনেকখানি সচেতন করবে। সো প্লিজ বি কনসেন্ট্রেটেড অন দ্য স্টোরি। ওকে,
আরেকটা মজার বিষয় বা অবাক করার বিষয় হচ্ছে যে সে আরেকটা নামে আমারই ক্লাসমেটের সাথে রিলেশন করে অন্য আইডি দিয়ে।
এটা তুমি জানলে কিভাবে?
সেটাও আমি পরবর্তীতে ওর মুখ থেকেই শুনছি।
ওকে,
তো যাই হোক, আমি একদম সিরিয়াস, আমি রিলেশন রাখবো না, আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি ভালো কলেজে ভর্তি হব, তো আমি মানে বলি যে আমি রিলেশন রাখবো না। সেই মুহূর্তে তার আসল রূপ দেখা যায়।
ওকে,
এর ভিতর সে
একবার ইন দ্যাট মোমেন্টে কি রেজার সঙ্গে যোগাযোগ ছিল?
হ্যাঁ,
এগুলো শেয়ার করছিলে?
হ্যাঁ, আমার রেজাল্টের দিন ও আমার মার্কশিট তুলে দেয়, আমার রেজাল্ট শুনে, আর আমার ভিতর যা যা হইছে মানে সবকিছু আমি ওরে বলি। ও বলে যে
শেয়ারিংটা কার সাথে বেশি ছিল, রেজার সঙ্গে বেশি ছিল না সুমনের সঙ্গে বেশি ছিল?
রেজার সাথে বেশি ছিল,
মানে ঝগড়াঝাটি ওর সঙ্গে হচ্ছে কিন্তু শেয়ারিংটা হচ্ছে
ওর সাথে বেশি ছিল।
এই বিষয়গুলো নোট করবেন, যেগুলো লাভ রিলেশনশিপ মানে ক্রিয়েট করার জন্য মানে খুব বেশি হেল্প করে আর কি। অনেক সময় যে বলে না যে বন্ধু থেকে প্রেমিক হয়ে গেছে বা বন্ধু থেকে হাজবেন্ড হয়ে গেছে, যেটার পিছনে মূলত এই ধরনের সম্পর্ক দায়ী, এবং বন্ধু থেকে হাজবেন্ড হওয়া বা বন্ধু থেকে লাইফে বয়ফ্রেন্ড হিসেবে আসা, সেটার পেছনে একটা তিক্ত সম্পর্ক অনেকখানি হেল্প করে। হ্যাঁ, ওদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়েছে আমার যেটা মনে হচ্ছে। বলো, তারপর?
তারপর আমি সুমনের সাথে ব্রেকআপ করে দিব, তো তখন সে আমাকে মানে ব্রেকআপ করে দিব, সে এর মাঝে আমার ফোন ভেঙে ফেলছিলাম আমি।
ব্রেকআপ করার জন্য ও কি তোমাকে কোনো হেল্প হেল্প করতে বা কথাবার্তা বলতো? যে
তখন উৎসাহ দিত
কখন আমার ইয়ার সাথে কান ইয়ে ছিল না, তখন ও বলছে যে ওই এসএসসি এর ইয়ার পরে পরে রেজাল্ট রেজাল্ট লুকে বলে দিলাম, এর আগে যে মানে ওদের যে মানে রিয়েল লাইফে যে কিছু যে হয়েছে ওদের আমাকে সবসময় বলতে যে না কখনো দেখা হয়নি, ইয়ে হয়নি।
তুমি এটা হাইড করেছিলে, দেখা ব্যাপারটা তুমি হাইড করেছিলে? আচ্ছা আচ্ছা,
আসলে
কেন হাইড করেছিল, ওর কাছে হাইড করার দরকারটা কি ছিল? মানে তুমিও কি মনে মনে
ওর সাথে আর যখন ওর সাথে যখন রিয়েল লাইফে যখন দেখার প্রেম হয়েছে তখন আমার সাথে ওর কোনো কন্ট্যাক্ট নেই।
কন্ট্যাক্ট নাই কেন?
প্রায় 2 মাস পরে আবার কন্ট্যাক্ট।
এই কন্ট্যাক্টটা অফার পেছনে কারণ?
কন্ট্যাক্টটা অফারের পেছনে কারণ হচ্ছে একদিন আমার আর ওর ভিতরে
ঝগড়া হয়।
ঝগড়া না, আমাদের ভেতরে ঝগড়া না, কিন্তু আমাদের দুজনের নিয়ে সন্দেহ করছিল, তো সেজন্য।
কে সন্দেহ করেছিল? সুমন?
হ্যাঁ, সুমন সন্দেহ।
সুমন তার মানে ওর বিষয়টা জানতো?
হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড এটা জানতো।
তো সন্দেহ করার কারণে তুমি যোগাযোগ বন্ধ করে দাও না ও যোগাযোগ বন্ধ করে?
আমি ওকে
বলি, ও আমাকে বলছিল যে
দেখো তোমার জন্য আমাদের সম্পর্কে সমস্যা হইতেছে, ও আমাকে পাগলি বলে ডাকতো, আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়েছে পাগলি থেকে, আমি ওকে পাগলু বলে ডাকি, এটা সুমনের খুব বাজে লাগে, কেন পাগলি পাগলু বলে ডাকবা, ভালোবাসার নাম তো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিতে পারে, ফ্রেন্ডরা কি ভালোবাসার নাম দেয় কখনো? এটা দেওয়া যাবে না। তো আমি
সুমনকে হ্যাপি করতে গিয়ে তুমি এই কাজটা করো?
হ্যাঁ, কাজটা করি।
যদিও বিষয়টা ও বলছে যে আমি স্কিপ করার জন্য ওর সঙ্গে কন্টিনিউ করছি, কিন্তু এটা স্পষ্টতই বোঝা যায় যে ওর কিছুটা হলেও দুর্বলতা ছিল সুমনের প্রতি, নইলে এত ভালো একটা সম্পর্ক সে কোনোভাবেই নষ্ট করতো না বা স্টপ করতো না। যাই হোক, বলো, তারপর?
তারপর আমি যেটা সত্যি কথা যে মাঝখানে আমার ফোন ভেঙে যায়, তখন সুমন আমাকে 2000 টাকা পাঠায় বিকাশে আমার ফ্রেন্ডের নাম্বারে, যে আমি যেন ফোন কিনি, মানে আমি একটা বাটন সেট কিনি তার সাথে কথা বলার জন্য শুধু। কিন্তু আমি যখন বলি যে আমি ব্রেকআপ করে ফেলবো, তখন সে খুব বাজেভাবে পোস্ট করে, খুব বাজে বাজে ওয়ার্ড দিয়ে যে আমি কল গার্ল
ওর ফেসবুক আইডিতে।
হ্যাঁ, তখন ততদিনে তার একটা কিছু মনে আইডি নাই, তার আসল যে আইডিগুলা মানে আসলে যে সে আইডি ইউজ করে সেই আইডিগুলা সে আমাকে দিছে। তো সেখানেও তার অনেক ফ্রেন্ড ফলোয়ার, আমার যারা যারা ফ্রেন্ড ওরও তারা ফ্রেন্ড। তো আমি কল গার্ল, আমি তার কাছ থেকে টাকা পয়সা নিছি। তো
তোমার রিয়েল নাম, রিয়েল ফোন নাম্বার এগুলো কি পাবলিশ করে?
হ্যাঁ, সব দেয়। এমনকি আমার মামার নাম্বার, আমার বাবার নাম্বার পর্যন্ত
এগুলো ফেসবুকে দিয়ে দেয়।
হ্যাঁ, দিয়ে দেয়।
এটা ক্রাইম। বাংলাদেশের আইসিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্টের আমি যদি ভুল না বলি, আমার একদম ইন ডিটেল জানা নাই, আইসিটি অ্যাক্টের 57 ধারা অনুযায়ী কারো কোনো ব্যক্তিগত ইনফরমেশন যদি তার এগেনস্টে যায়, তার কোনো ক্ষতি হয়, আপনি যদি সেটা অনলাইনে আনেন, তাহলে সে তার আত্মসম্মান রক্ষার্থে তার ক্ষতির জায়গাটি থেকে সে 57 ধারায় সাইবার ক্রাইমে আপনার এগেনস্টে মামলা করতে পারবে। বাংলাদেশে এটা আইন এবং এটা নিয়ে ইদানিং সাইবার ক্রাইম নিয়ে অনেক অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। সুতরাং আজকের এই গল্পটি যারা শুনছেন, জীবন গল্পের প্রথম পর্ব, তাদেরকে আমি অনুরোধ করব, দয়া করে ফেসবুককে কারো সম্মানহানি হয় এইটার জন্য অন্তত ব্যবহার করবেন না, কারণ এতে হিতে বিপরীত হবে, আপনার উপরেই কিন্তু শেষ পর্যন্ত এই মানে খড়কটা কিন্তু আপনার দিকেই আসবে, ল কিন্তু সেটাই বলে। ওকে,
তারপর আমি রেজার সাথে যোগাযোগ করি, আমি আমার তরফ থেকে যোগাযোগ করি আমার নিজেকে ফ্রি করার জন্য, যে আমি খুব মানসিক প্রেশারে আছি। তো ওর সাথে আমার কখনো দেখা হয় নাই রিয়েলে, তো আমি ওর সাথে দেখা করি রেজার সাথে। ও আমাদের এলাকায় আসে, আমরা একটা রেস্টুরেন্টে বসি, ওর ফ্রেন্ডকে নিয়ে আসে, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে যাই। সেটা কোনোভাবে সুমন জানতে পারে, জেনে সে আরও বাজে বাজে পোস্ট দেওয়া শুরু করে। তার সাথে কিন্তু আমার কোনো রকম যোগাযোগ নেই, আমি তাকে মানে ব্রেকআপ, তবু সে তার তরফ থেকে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে দিনের পর দিন মানে একদিনে 10-12 পোস্ট করতেছে, কমেন্টসে এত গালাগালি করতেছে আমাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার বাবার যেখানে পাইতেছে নাম্বার দিয়ে দিতেছে, এই নাম্বারে ফোন দাও তাহলে মেয়ে পাবা, মেয়ে খুব বাজে ভাবে।
তোমার বাবার নাম্বার?
হ্যাঁ, আমার বাবার নাম্বার দিয়ে।
তখন তোমার ফ্যামিলিতে কি চলছিল তোমাকে নিয়ে?
খুবই বাজে অবস্থা ছিল, বাবার কাছে ঘন্টার পর ঘন্টা ফোন আসতো, ফোন দিয়ে খুব বাজে ভাবে কথা বলতো। আমার বাবা আমার বাসায় এসে কোনো কিছু বলতো না, বাবা কিছুদিন চুপ ছিল। একদিন সকালে ভোরবেলা একদম সুমন আমার বাবাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আপনি কি জানেন আপনার মেয়ে ফেসবুকে ব্যবসা করে? আমার বাবা বলে কি যে আমার মেয়ে ফেসবুকে ব্যবসা করে তা তো তোমার সমস্যা কি, খুব রেগে যে কথাটা বলে। তারপর আমার বাবা সেদিন আমাকে অনেক মারে, আমার আম্মুর গায়ে আমার বাবা হাত তোলে যে তোমার মেয়ে কেন ফেসবুক চালায়, আমার ফোনও ভেঙে ফেলে। তারপর তারপর কিছুদিন আমার কাছে ফোন ছিল না, আমি আমার ফ্রেন্ড সার্কেলের ফোন দিয়ে দেখতাম যে ও খুব বাজেভাবে আমার ছবিগুলা খুব বাজেভাবে ছবির সাথে দিয়ে সে আপলোড করতেছে।
ঘটনা শুরু হয়েছে মাত্র প্রিয় শ্রোতা, ঘটনা যে কতটা জটিল এবং কিভাবে কত বাঁক নিয়ে কোথায় গিয়ে থেমেছে আপনি চিন্তাও করতে পারবেন না। এবং আমরা বলি জীবন যে নাটকের চেয়ে নাটকীয়, সেটা মানে স্পষ্টত আরও একবার প্রমাণ হবে আজকের এই জীবন গল্পের প্রথম পর্বেই। এই ফাঁকে আপনাদেরকে বলে নেই, এই অনুষ্ঠানটি শেষ হওয়া মাত্র কিংবা অনুষ্ঠান চলাকালীন সময়ে, যে কোনো একটি সময়ে, পুরো অনুষ্ঠানটি, পুরো এপিসোডটি আমরা আপলোড করব ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। এবং সেই ইউটিউব চ্যানেলটি হচ্ছে, আমি ইউআরএলটা বলছি, youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। এই অনুষ্ঠানের কন্টেন্ট যে কেউ অনলাইন মিডিয়াতে যদি অবৈধভাবে আপলোড করেন এবং প্রচার করেন, তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এছাড়া আপনারা ইন ডিটেল ইনফরমেশন পাবেন ঢাকা এফএম এর ফেসবুক পেজে, ওখানে আসলে আপনারা অতিথিকে দেখতেও পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ilovedhakaefm। আমি আবারও বলছি facebook.com/ilovedhakaefm। ওকে, আমি ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একেবারেই ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
আর একবার স্বাগত, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। বুধবার রাত 11টায় এখন থেকে প্রচারিত হবে সারা দেশব্যাপী জীবন গল্প। জীবন গল্পের আজকে প্রথম পর্ব, লাবণ্য আমার অতিথি। এবং লাবণ্যের কাছে ফেরার আগে আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠান যারা দেশের বাইরে থেকে কিংবা যারা শুনতে পান না অনলাইনে শুনতে চান, তাদের জন্য ঢাকা এফএম এর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করব অনুষ্ঠানের মাঝামাঝি সময় কিংবা অনুষ্ঠান শেষে। আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। এভাবে খোঁজ করলে আপনি আমাদের অরিজিনালি যেটা চ্যানেল সেটা পেয়ে যাবেন। লাবণ্য, আমরা যেখানটায় ছিলাম যে বাবা গায়ে হাত তুললো এবং তোমার মায়ের সঙ্গেও খুবই খারাপ ব্যবহার করতেছিল, তখন বোধ হয় তুমি কোনো একটা পুলিশের সাহায্য নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিলে। হ্যাঁ বলো।
আমি সবসময় রেডিও শুনি, একদিন ঢাকা এফএম শুনতেছিলাম, সাবিলা নূরের যে ব্যাপারটা সেটা নিয়ে সে দেশের বাইরে থেকে ঢাকা এফএম এ বলতেছিল, মানে গুরু এতেশামের সাথে। তখন গুরু এতেশাম মানে একজন পুলিশকে মানে কনফারেন্সে নেয়, তার নাম্বারটা পুলিশ তার নাম্বারটা দিয়ে দেয় যে এরকম সাইবার কেস যদি কারো দরকার হয় তাহলে এটা আমার নাম্বার, আমি নাম্বারটা নোট করে রাখি। তারপর নোট করে রেখে তার সাথে আমি ফোনে কথা বলি যে ভাই আমার সাথে তেমন হচ্ছে, একটা ছেলের সাথে আমার রিলেশনশিপ ছিল, সে খুব বাজেভাবে বলতেছে যে আমি তার কাছ থেকে টাকা পয়সা নিছি, আসলে আমি কি 2000 টাকা নিছি, দেন আমি সে তার টাকাটা তাকে আবার ব্যাকও করে দিছি। এত কিছু মানে পোস্ট টোস্ট করার পর সে আমার বলছে আমার টাকা ব্যাক করে দাও তাহলে আমি আর কিছু করবো না, তো আমি তার টাকা তাকে ব্যাক করে দিছি। দেন আমার কাছে ওই মেসেজটা এখনো আছে যে তার টাকা আমি তাকে ব্যাক করে দিছি। তারপরও সে থামতেছে না, তো ওই ভাইয়া
মানে তুমি যখন যোগাযোগ করলে ওনার সঙ্গে পুলিশ অফিসারের সঙ্গে, তখন পুলিশ অফিসার কি বলেছিল?
পুলিশ অফিসার বলেছিল মানে আমার বয়স কত, আমি কি আসতে পারবো কিনা, একটা থানার নাম বলছিল ওখানে যেতে পারবো কিনা, আমি বলছি না।
জিডি করার কথা কিছু বলেছে?
হ্যাঁ।
আচ্ছা,
আমার ফ্যামিলিকে নিয়ে যেতে পরে আমি বলছি আমার ফ্যামিলির কোনো সাপোর্ট নেই, তারা আমাকে ভুল বুঝতেছে, আমি জানো ফেসবুক চালাবো এটা আমার ভুল।
তারপর
ভাইয়া নিজে হ্যান্ডেল করার চেষ্টা করে আমার সবকিছু শুনে, সে তাকে ফোন দিয়ে বলে, সুমনকে ফোন দিয়ে বলে এসব যদি বন্ধ না করেন, আপনার কাছে যদি প্রমাণ থাকে যে মেয়ে খারাপ তাহলে আপনি থানায় এসে প্রমাণগুলো দেখায় যান, আমরা সেই মেয়েকে ধরে নিয়ে আসবো, এটা আমাদের দায়িত্ব, কিন্তু মেয়ে যদি খারাপ না হয় তাহলে এসব বন্ধ করতে হবে।
খারাপ না হয় না, খারাপ হলেও করতে পারবে না।
মানে ভাইয়া আমাকে এমন ভাবে বলে যে তোমার যদি কোনো দোষ থাকে আমাদেরকে বলবে, সে কেন এটা করবে? তারপর সে কিছুদিন বন্ধ অফ একদম ডিলিট করে দিছে, তারপর ওর সাথে তো আমার দেখা হয়, ওর সাথে আমার ফোনে কথা হইতেছে, ফোনে কথা হয়। তো
ওই সময়টাতে কি সুমনের সঙ্গে যোগাযোগ অফ?
অফ, একদম অফ।
দেন রেজার সঙ্গে আবার কমিউনিকেশন শুরু হলো। আচ্ছা, তো রেজাকে তুমি বিষয়গুলো বললে আগে থেকে, আজকে যেটা বলেছো এখানে,
এই যে মানে এই যে ছবি টবি আপলোড হচ্ছে এগুলো সব ও দেখতেছে, খুব বাজে বাজে ছবি যে আপলোড হচ্ছে এটাও ও দেখতেছে।
ওহো,
আমার যে রিলেশনশিপে কি কি হইতেছে না হইতেছে সবই দেখতেছে।
তখন তোমার সঙ্গে ওর যোগাযোগ ছিল না?
হ্যাঁ ছিল।
ছিল, তো তুমি কি বলতো?
রিলেশনশিপ অবস্থায় ছিল।
তোমার রিলেশনশিপ অবস্থায় মানে?
মানে ও আমাকে প্রপোজ করে।
ও, প্রপোজ তো সে অনেক আগেও করেছে।
সেটা তারপর আবার প্রপোজ করে।
ওই সময়ও প্রপোজ করে রেখেছে। আচ্ছা, তো তুমি
না ভাই এখানে
একটু বোধহয় ভুল হয়ে গেছে না, যেটা একটু কারেকশন করো, বলো।
না, কথা তো হচ্ছিল, তো কথা হতে হতে এক সময় আমার, আমি ওর সাথে একটা বারান্দায় গিয়ে কথা বলতেছিলাম, তো পরে আমার একটা ফ্রেন্ড বলতেছে যে ও তোমাকে অনেক লাভ করে রাত্রে কান্দে তোমার জন্য, এইসব ভাবি ভাবি এরকম ডাকতেছে।
এটা কাকে বলেছে?
কাকে বলতেছে? মানে
আমার ফ্রেন্ড ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছে, আমি যখন ফোনে কল করতাম।
মানে তোমার ফোন থেকে বলছে? হ্যাঁ
হ্যাঁ।
তখন আমি,
তখন তোমার সাথে সুমনের কি অবস্থা?
একদম কন্টাক্ট অফ।
কন্টাক্ট অফ।
ও ছবিটা তার মতো মানে অফ করছে, আবার সে আসলে খুবই মানে চতুর টাইপের ছিল, সে নিজে অফ করছে, কিন্তু
তোমার দিক থেকে অফ তো। এবং ছবি টবি পাবলিশ করা বা সাইবার ক্রাইমের জায়গাগুলোতে যাওয়া, এগুলো কি তখন আগে না পরে, না র্যান্ডমলি চলতেছে? সব
চলতেছে, সবকিছু চলতেছে। ওর সাথে কথা
হয়ে যায়,
তারপরে হ্যাঁ সেটা হলো যখন ও যখন বলছে আমার ফ্রেন্ড, তারপরে ও আমাকে মানে জিজ্ঞেস করে যে বলে তুমি তোমার বুকে হাত রাখো, হাত রেখে বললো যে ডিউ স্টিল লাভ মি এরকম বলছিল।
তো আপনি কি বুকে মাথায় হাত রেখে বললেন?
আমি দেওয়ালে রাখছিলাম।
এটা তুমি কি আজকে ফার্স্ট জানলা? ওকে, দেওয়ালে হাত রেখে
প্রথমে দেওয়ালে হাত রাখছিলাম, বলে বলে যে স্পিকার অন করো। পাশে আমার ফ্রেন্ড ছিল, তো পরে বলবি স্পিকার অন করো, আমি স্পিকার অন করলাম, তো বলে যে আমার ফ্রেন্ডকে ও বাইরে রাখে, যে ভাইয়া ও কি বুকে হাত রাখছে কিনা দেখেন তো, ও বলে দিছে যে না ও দেওয়ালে রাখছে হাত।
তারপর কি হলো?
তারপর ও বলে যে ও যে তুমি সত্যি সত্যি বুকে
হাত, বুকে হাত রাখলে সমস্যাটা কি ছিল? আপনি টেনশন করেছেন যে না আমি কনফিউজ আছে ফার্স্ট জমা করছি নাকি?
তো পরে আমি কিছু বুকে হাত রাখলাম, তারপর ও বলে যে মানে ডিউ স্টিল লাভ নেই, তো পরে আমি বললাম যে সেটা আমি সরাসরি সামনাসামনি বলবো এরকম বলছি। তো বলে যে সামনাসামনি বললে তাহলে কখন মিট করা যায়, তো না ও প্রথমে আগে জোর করছিল যে না এখানে বলো, আমি বলছি না এখানে না আমি সামনাসামনি বলবো। তখন যাওয়ার পসিবল হবে না, তো যদি দেখা করতে চাও তাহলে কালকে দেখা করবে।
এর আগে কি দেখা হয়েছিল তার সঙ্গে?
না না এর আগে দেখা
হয়নি, একবারও দেখা হয়নি। ছবি তো দেখেছেন যে দেখেছে? ওকে আচ্ছা ফাইন।
তারপরে গেলাম, এরপরে আমি বলছি যে কালকে দেখা করবো, তো বলছি যে কালকে দেখা করবে, এখন কালকে তো পসিবল না, তুমি এরকম বলছো। আমি বলছি কালকে পসিবল না, তখন আমার তো এখন তো এক্সাম চলে আসতেছে, দেরি হয়ে গেল আমার।
ওকে একটা সত্য, যে সত্যটা হয়তো এই সম্পর্কটাকে আজকে এখানে এই স্টেজ থেকে শেষ করে দিবে। ওদের প্রেমের সম্পর্কটা অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক, কিন্তু চরম সত্যের আলোর যে ঝলকানি সেটা আসলে কতখানি ঝলসে দেয় এটাই হচ্ছে দেখার বিষয়, যেটা এই প্রথম রেজা আমাদের এই অনুষ্ঠানে রেডিওর মাধ্যমে জানবে ওর কাছ থেকে। যেটা হচ্ছে যে লাবণ্য, তুমি প্রশ্নটা ওকে কেন করছিলে যে ও তোমাকে লাভ করে কিনা, কারণ তুমি কি ওর প্রতি তখন দুর্বল হয়ে গিয়েছিলে?
না, আমার মনে হয়েছে যে ও ছেলে হিসেবে মানে মনে হচ্ছে বেটার, ও তো আমার ভালো চায়, সবসময় আমাকে সাপোর্ট করে, তো ও মেবি আম।
সাধারণত এই ধরনের সম্পর্ক থেকে মানুষ যখন কষ্ট পায় মানুষ আর কোনো সম্পর্কে জড়াতে চায় না।
হ্যাঁ রাইট, আমিও জড়াতে চাইনি,
মানে আমিও চাইনি। কেন জিজ্ঞেস করছিলে?
আমিও জড়াতে চাইনি, বাট ওর ফ্রেন্ড সবসময় বলতো
যে ওকে ওকে
ও আমাকে এখনো ভালোবাসে, তো আমার ফ্রেন্ডরাও বলতেছিল যে আচ্ছা তুমি যেটা ভুল করছো, মানে আমার ক্লাসমেটরা, সেটা যে মানে তুই যখন অনেক বড় একটা কষ্ট পাইছিস, তো রেজাল্টও দিয়ে দিছে, ভর্তিও হয়ে যাবি, তো এক কাজ কর, মানে তোর ফ্রেন্ড মানে রেজা যেহেতু তোকে ভালোবাসে, জিজ্ঞাসা করো ও তোকে এখনো ভালোবাসে কিনা।
মানে দুই পক্ষ থেকে আমি যেটা বুঝতে পারছি যে ফ্রেন্ডরা আসলে অনেক সাপোর্ট করতেছে এবং বুঝে করুক আর না বুঝে করুক এটা ক্ষতি করতেছে। ওকে হ্যাঁ, তো রেজা কি হলো তারপরে? দেখা করলেন একদিন পরে?
তারপর একদিন পর দেখা করলাম, দেখা করার পর পরে ও বলছে যে তিনটার সময় আসতে হবে এখানে, তো আমি তো কখনো ওই দিকে যাইনি উত্তরা, আমি কখনো যাইনি, ঢাকায় আসছে এক বছর দেড় বছর হয়েছে কিন্তু উত্তরা কখনো যাইনি। তো আমি ভাবলাম যে এক ঘন্টা হাতে নিয়ে তারপরে রওনা দিব আর কি। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের কারণে ওর বাসায় চলে যেতে হয়েছে, সেজন্য আমি আমার আরেকটা ফ্রেন্ডকে সাথে নিয়ে গেলাম। তো পরে ও ওখানে আসছে তিনটার সময়, আমি একের দিক থেকে দুইটায় রওনা দিলাম, তো তিনটায় বের হবে। তো আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করছি যে আমার ফ্রেন্ড হবে আমি আর ও হবো আমি,
মানে ওরা নাম চেঞ্জ করে
ওর সামনে উপস্থাপন করতে চাইছিলাম আর কি। তো পরে গেলাম, গিয়ে দেখি যে যেখানে তিনটায় ও তিনটায় ঠিকই বের হয়েছে, কিন্তু আমরা আমাদের যেতে যেতে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো আমি রিয়েলি আসতেছি, কারণ এর আগে যে একবার ও নাকি আসবে বলে আসছিল না
সেজন্য।
তো আমি বলছি যে এরকম কিছু না, আমি রিয়েলি আসতেছি। তারপরে আসলাম, আসার পরে তারপরে ও ফুলের দোকানের সামনে দিয়ে ওরা ওর ফ্রেন্ড হাঁটতেছে, তারপরে আমি রিক্সাতে আমরা দুজন রিক্সা থেকে নামবো, আমি রিক্সা চলা অবস্থায় ওকে দেখে চিনে গেছি যে ওরা দুজনই। তো তারপর রিক্সা থেকে নামলাম, নামার পরে আমার ফ্রেন্ড বলতেছে যে তুই যদি টাকা দেশ তাহলে রিক্সা ভাড়া দেখে তুই দেশ তাহলে মনে করবি যে তুই, তো আমরা যে প্ল্যানটা করছি এটা তাহলে হয়ে যাবে, তো তুই টাকা আমি টাকা আমি দিচ্ছি এরকম বলে আমার ফ্রেন্ড টাকা দিচ্ছে। তারপরে ওর সামনে গেলাম, ওদের সামনে গিয়ে আমি বললাম যে আমি প্ল্যানটা আমি নষ্ট করে দিচ্ছি নিজের হাতে, আমি বললাম যে আমি রেজা আর ও হচ্ছে আমার ফ্রেন্ড, না আমি আমি এরকম বলি না, মানে আমি হচ্ছে ও রেজা আর আমি ওর ফ্রেন্ড,
মানে আপনার ফ্রেন্ডকে আপনি রেজা বানিয়েছেন তাই তো?
তো
ছবি
দেখেছে তো আপনাকে তো চেনার তো সহজ, এখানে তো জটিলতার কিছু নাই,
ছবি তো অনেক আগে দেখছে।
ও আচ্ছা আচ্ছা, আপনি ভেবেছেন যে মনে নাই?
মনে নাই।
আচ্ছা,
তো পরে ও বললো যে আমি তো বয়স হতে বোঝা যায় কে কোনটা।
আচ্ছা,
তো পরে একটা রেস্টুরেন্টে গেলাম, তারপর রেস্টুরেন্টে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড মানে আমাদের একটা মানে কিছুক্ষণের জন্য একা কি ছেড়ে দিল যে মানে ওদের একটা এসেছিল এরকম। তারপর রেস্টুরেন্ট তো অবশ্যই অনেক ছিল, বাট আমরা অ্যাক্টিভলি আমরা দুজন ছিলাম।
জি।
তো তারপর ওরা দুজন বের হয়ে গেছে, তারপর ও বলতেছে যে কিছু বললো আর কি বলো। আমি বলছি আগে তুমি বলো, তো এ বলে যে আগে তুমি বলো, এরকম বলতে বলতে বলা হয়নি, চলে আসছে। ওদেরকে কিছুক্ষণ ওইদিকে আগায় দিয়ে বাসার দিকে, পরে আমরা দুজন চলে আসছি। তো বাসায় চলে আসার পরে আমি জাস্ট উঠে উঠে মানে অলওয়েজ মানে খেপাইতাম যে মানে তারপরে দেখা করার পরও যখন আমি বাসে যাচ্ছি, তারপর ওকে আবারও বললাম যে উই আর জাস্ট ফ্রেন্ড, পরে দেখবো আমার নাম্বার রিজেক্ট লিস্টে দিয়ে দিচ্ছে।
ওকে,
তো আমার ফ্রেন্ডের এখন মোবাইল আসছে, আমি আমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে আবার কল দিচ্ছি। তো আমার ফ্রেন্ডের নাম্বার দিয়ে আবার বললাম যে তোমাকে আমার ভালো লাগে না, তোমার ফ্রেন্ডকে ভালো লাগছে, তোমার ফ্রেন্ডের
নাম্বারটা ফান করার জন্য করছে ভাই।
ওকে, এটা বলার সাথে সাথে আবার ওর নাম্বারও রিজেক্ট লিস্টে।
আচ্ছা,
এখন রিজেক্ট লিস্ট থেকে আর ইয়ে হয় নাই। পরে আবার রাতে 10টার দিকে রিজেক্ট লিস্ট থেকে ইয়ে করছে,
ওকে,
ব্লক লিস্ট থেকে রিমুভ করছে। তারপরে আমি তো কল ট্রাই করতে আসি, কিন্তু বিজি। তো পরে এক সময় গেলা ঢুকলো ফোন, তারপর আবার কথাবার্তা বললাম, তারপর এরপরের দিন প্রপোজ করছি, তখন রিসেপ্ট করছি। বলছে এই একটা সামান্য কথা বলার জন্য এত
প্রপোজটা আপনাকে কি করতে হয়েছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো প্রপোজ তো এটা 2.5 বছর আগে থেকে সে করতেছিল, তুমি আগে করলে এই পর্যায়ে করলে সমস্যাটা কোথায় ছিল?
আসলে মানুষ যখন ভুল যে করবে, তার বিবেক যে তাকে অন্যদিকে নিয়ে যাবে, নালে মাঝখানে এত কাহিনী করার আমার কি দরকার ছিল? আসলে ও আমার লাইফে করোনা কোনো ভাবে
হয়তো আসবে। কতদিন আগের ঘটনা এই এগ্রি করার ঘটনাটা, মানে দুজন মিলে সম্মতি হওয়া?
ডেটটা বলুন।
হ্যাঁ, ডেটটা বলুন।
ডেটটা হচ্ছে আমরা 24 মে,
2017 সালের 24 মে নাকি 2016 সালের?
2017 সালের 24 মে
দেখা
করছি, 2025 মে
তোরা রিলেশন কর, এগুলো হতেই পারে, এগুলো কোনো ব্যাপার না। তখন আমার খুব আমি চাইছিলাম ওকে সব সত্যি বলতে আমার লাইফের, কিন্তু তখন আমি বুঝতে পারি যে এই ছেলে আমার এত বাজে বাজে ছবি দেখে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে, মানে সে ভাবতো যে এগুলো ভুল, এগুলো কোনো ব্যাপার না। ও আমাকে সবসময় একটা কথা বলতো যে আমি তোমার অতীত জানতে চাই না, আমি তোমার বর্তমান জেনে তোমাকে নিয়ে ভবিষ্যৎ কাটাইতে চাই, মানে রেজা আমাকে কথাটা বলতো। তো আমি ভাবতাম যে ও হয়তো পাঁচটা ছেলের মতো না, ও হয়তো একটু মানে অন্যরকম, এই জন্য আমি ওকে কোনো কিছুই বলি নাই। ফার্স্ট টাইম মানে ওর সাথে দেখা করার পর আমি বুঝতে পারছি যে সুমনের সাথে যেটা ছিল সেটা আসলে ভালোবাসা না, মানে ফেসবুকে সারা রাত চ্যাটিং করলেই আর ফোনে কথা বললেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসা আসলে এত এত মানে এত নোংরা, যাকে ভালোবাসবো তাকে কীভাবে এত নোংরা নোংরা কথা বলবো? দিনের পর দিন রাতে কথা বলতেছি, চ্যাটিং করতেছি, এটাই ভালোবাসা? আসলে এটা ভালোবাসা না, হয়তো ভালোবাসা অন্যরকম। মানে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে আমি আসলে বুঝতাম না যে আমি কী চাই, আমার চাওয়াটা কি, কিন্তু আমি দেখতাম আমার ফ্রেন্ড সার্কেল তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে ফিরতেছে, কোনো সমস্যা হলে তারা সাপোর্ট করতেছে, তাদের বয়ফ্রেন্ডরা বা ফিউচারে বিয়ে করবে এমন প্ল্যানিং করতেছে। তো আমি ভাবতাম কি যে ওরা যেটা করে সেটা ভালোবাসা, তা আমি এটা রেজার সাথে করতে পারি, সুমনের সাথে না, কারণ সুমন যেহেতু ওর বিবাহিত। তো সুমন ওর সাথে রেজার সাথে যোগাযোগ করে, করে অনেক কল রেকর্ড দেয়, মানে মানে সুমনের সাথে আমার যেসব কল রেকর্ড ও সেসব শুনে।
আচ্ছা, কি ধরনের কল রেকর্ড ছিল এখানে?
কল রেকর্ড আমি জাস্ট একটা শুনছি, সেটা হচ্ছে যে মানে সুমন ও মানে ওর নিজের রিয়েল লাইফটা ইয়ে করছে, মানে ওর যে বিবাহিত সেটা স্বীকার করছে। আর
মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে সুমন নিজেকে এখানে না নিজেকে ভালো প্রমাণিত করে ওকে খারাপ প্রমাণিত করতে চাচ্ছিল আপনার কাছে, তাই কি? কল রেকর্ড গুলো সে কেন দিচ্ছিল আপনাকে?
মানে সেগুলো তো আর পরে হচ্ছে, কিন্তু প্রথম প্রথম যেগুলো কল রেকর্ডিং ইয়ে পাইছিলাম সেগুলোর মধ্যে ও সত্যি কথাই মানে বলে দিছিল ওকে, আর ও কান্না করছে মানে কেন করতেছে এগুলা।
কিন্তু এগুলো আপনি কেন পেলেন, আপনাকে কেন দেওয়া হলো এগুলা?
আপনি
ইন্টেনশনালি কপি করেছিলেন নাকি মানে নিজে থেকে ইচ্ছা করেই কপি করেছিলেন নাকি এমনিতেই হয়ে গেছে?
আমি ইচ্ছা
করে
কপি করেছি।
ইচ্ছা করে কেন? একটা কাজের জন্য দিয়েছে,
একটা কাজের বলতে আমি বলছি যে একটা একটা ছবি না, আসলে কারণটা হচ্ছে ওর কাছে তখন ইয়ে ফোন ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, বাটন ফোন ছিল। আমি বলছি যে আমার তো সবসময় দেখতে ইচ্ছে করে, তো তোমার মেমোরিতে যে ছবি আছে সবগুলো আমার ছবি আমাকে দিয়ে দাও, আমি যখন ইচ্ছা
করবো। ওইখানে আপনি কিছু কল পান যেটা ওর কল রেকর্ডে ছিল? আচ্ছা,
কিন্তু তারপর
সুমন আপনাকে কেন দেয় এই কলগুলো?
তারপর আমি ফেসবুকে আবার নতুন ভাবে যাই, তো দেখি যে ও মোটামুটি সুমন সবকিছু চুপ আছে, কিন্তু সুমন মানে ইমোতে ওকে সব কল রেকর্ড দেয়, ছবি দেয়, ওরা সারা রাত চ্যাটিং করে, মানে ওরও অনেক আগ্রহ, আমার রেজারও অনেক আগ্রহ আমার বিষয়ে সবকিছু জানবে সে। তো সুমন মানে সবসময় প্রমাণ করতে যায় আমি কল গার্ল, আমি ভালো মেয়ে না, আমি ভালো মেয়ে হইলে সুমনের কাছ থেকে কেন চলে আসছি, কেন আবার রেজার সাথে সম্পর্কে জড়াইছি, মানে কিন্তু সে এটা প্রমাণ করতে চায় না যে তারও ভুল আছে, সে সবসময় প্রমাণ করছে আমারই ভুল। তো সবকিছু জানার পর ও রেজা আমাকে একটা টাইমে বলে আছে এসব বাদ দাও, আমরা নতুনভাবে রিলেশন করি, ও যা খুশি তাই করুক, সেগুলো আমরা আর দেখবো না। ওর আসলে মূলত ইচ্ছা ছিল ও আমার সাথে থার্ড টাইম দেখা করবে, দেন ও আমার সাথে অনৈতিক কোনো সম্পর্কে জড়াবে, কিন্তু আমি সেই সুযোগটা ওকে দেই নাই, এটাই ছিল ওর জেদ। কিন্তু একটা টাইমে যখন দেখলো যে ও আসলে কোনোভাবে পারবে না আমাকে ওর কাছে নিতে, তখন ও আমার ফ্রেন্ড সার্কেলের কাছে বলতো তোমাদের কলেজ তো আমি চিনি, কলেজের সামনে যে এসিড নিয়ে দাঁড়ায় থাকবো, ওর মুখে এসিড ছুড়বো, গাড়ি নিয়ে দাঁড়ায় থাকবো, ওকে গাড়ি চাপা দিব, বলতো কি যে ওর ছোট বোনকে কিডন্যাপ করে নিয়ে আসবো তাহলে ও আমার কাছে চলে আসবে।
তো এগুলো কি তুমি তোমার ফ্যামিলিকে জানিয়েছিলে?
হ্যাঁ আমি বলছি, আমার আম্মুকে বলছি, কিন্তু
বাবাকে বলেছিলে?
বাবাকে বলিনি, সাহস হয়নি বাবাকে বলার মতো।
তো মাকে বলার পর মা কি বলতো?
আসলে আম্মু মানে আমার মা বাবা কেউ শিক্ষিত না, এরকম যে কোনো স্টেপ নিলে ভালো হবে সেটা তারা বুঝতো না, তারা সবসময় মানে মান সম্মানের ভয় করতো।
একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, বিশেষ করে ইয়াং যারা আছো আজকের এই অনুষ্ঠানটা যারা শুনছো, বিশেষ করে 16-17 বছর বয়স যাদের, ক্লাস 9-10 যারা এই ফেসবুক চালাও বা এই ধরনের একটা বিপদগামী সম্পর্কের মধ্যে যাও, একটা সম্পর্কের জের ধরে পুরো ফ্যামিলিতে কত বড় রকমের একটা ইফেক্ট তৈরি হচ্ছে, এবং এটা কত ভীতিকর না? একটা ছেলে তা হুমকি দিচ্ছে, অ্যাসিড ছুড়বে, এটা করবে, ওটা করবে, এটা যখন বাবা মায়ের কানে আসতেছে, তো বাবা মা এটা নিয়ে কতটা টেনশনে থাকে, এবং এটা নিয়ে কোনো লিগ্যাল স্টেপও নিতে পারছে না, কারণ ওখানে বাবা মার কোনো সহযোগিতা আর নেই। আর যিনি এই কাজটা করছেন তার জন্য যদি বলি, দেখুন আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা হচ্ছে যে আপনি হয়তো কখনো এটা করবেন না, বা করলে তো এটাকে আপনি ডকুমেন্টস রেখে দিচ্ছেন, যে এই যে ফোনে আপনি এটা কারোর সঙ্গে শেয়ার করছেন যে ওকে এটা করবেন ওটা করবেন, এটার রেকর্ড যদি ফোনে থেকে থাকে, বা ফোনের রেকর্ড চাইলে এটা বেরো করা যাবে, এটা কোম্পানির কাছে ফোন দিলেই ফোন রেকর্ড পাওয়া যাবে, যদি আপনি এটা নাও করেন, অন্য কেউ যদি ওর ক্ষেত্রে এই ধ্বংসাত্মক কাজটা করে, আপনি কিন্তু ফেঁসে যাবেন। সুতরাং রাগ প্রকাশ করার জন্য আমরা এমন কোনো মাধ্যম বেছে নেব না যেটা আপনারই ক্ষতি করে।
আসলে ভাইয়া মানে ও যখন পোস্ট গুলো করতো সেখানে সে আমার বয়সী মেয়েরাও কমেন্ট করতো, এ কেমন মেয়ে, নষ্টা মেয়ে, এ মেয়ের গাড়ি চাপা দিয়ে
এটা করে ফেসবুকে, এটা এটা
মেয়েরা এসে ওরা আরো উস্কানি দিয়ে দিত।
ফেসবুকে আমাদের যেটা হয় যে ফার্স্ট ইমপ্রেশনটা আমরা অনেক বেশি কাজে লাগাই, মানে ফেসবুকে কারণ আমি কোনো কমেন্টস গেলেই হোক বা কোনো কিছু গেলেই হোক, ধুমায়া সেখানে মানুষ আজে বাজে কমেন্টস করে, এবং এখানে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই এই মানে ভুক্ত মানে ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী আমি বলবো। হ্যাঁ, এটা আমাদের একটা মানে বড় রকমের সমস্যা, এটা আসলে পার্সন টু পার্সন ধরে এটা ঠিক করা দরকার, সবাইকে সচেতন হতে হবে এই জায়গাটা।
কিন্তু মানে সবাই তাদের কাছে আমি বন্ধু ছিলাম, তারা তো জানতে পারতো যে আসলে সত্যি ঘটনাটা কি, কেউ এত ডিপে ঢোকে না,
কেউ ডিপে ঢোকে না, হ্যাঁ
যা দেখানো হইতেছে ওরা তাই বিলিভ
করে, সেটাই বিলিভ করে, সেটাই বিলিভ করে।
তো আমি ঠিক আছে ও যা খুশি তাই করুক, একটা টাইমে ও সব বন্ধ করে ফেলে, আমার রেজার সাথে খুব ভালো সম্পর্ক, তারপর আমি রেজার কথা আমার আম্মুকে বলি যে আম্মু এরকম একটা ছেলে আমার বন্ধু, মানে অনেক আগেই আমি বলছিলাম 1.5 বছর আগেই যে ও আমার বন্ধু, মানে এরকম ডিপ্লোমার একটা ছেলে, সেটা আমার ফ্রেন্ডশিপ হয়েছে, আমার আম্মু মাঝে মাঝে বলতো আমি যেন ডিপ্লোমা পড়ি, তো আমি বলছি আমি যদি কোনো সময় ডিপ্লোমা পড়ি তাহলে ওর হেল্প নিতে পারবো, তো বলি যে আমার ওর সাথে রিলেশনশিপ হয়েছে, ও আমাকে ভালোবাসে, তো আমার আম্মু বলে ও কি তোমার সব কিছু জানে, তো আমি আম্মুকে বলি না জানে না, ওকে আমি জানাই নাই, পরে বলছে কেন
সবকিছু আজকে তুমি ভিডিওতে কনফেস করবে,
কিন্তু এই 5-6 মাস ওর সাথে মেলামেশা করতে করতে আমি বুঝছি যে আমার আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে এতেও ওর খুব মানে কেন হবে হতে পারবে না,
এক ধরনের এগ্রেসিভ ব্যাপার ওর মধ্যে
হতে পারবে না। যে তো এই 5 মাস আমাদের ভিতরে খুব ভালো একটা সম্পর্ক আমি লাগে
তোমার ফ্যামিলিকে কেন জানালে? আমি একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মা কি ওকে অ্যাকসেপ্ট করেছে?
আমি দেখে নাই তখনও।
আচ্ছা,
কোনোভাবে আমি একটা কোর্স করতে ফার্ম গেট আসবো, তো আমি আম্মুকে বলি যে আম্মু আমি তো ফার্ম গেট যাবো কোর্স করতে, সেখানে ও থাকে, তো আমাকে যদি তুমি কোর্সটাতে ভর্তি করাও তাহলে আমি তোমাকে ওর সাথে দেখা করাই দিব। তো আমি ওই কোর্সটার ঠিকানা কোনো কিছু জানি না, তো যা না জানার
কোনো একটা জায়গাতে গিয়ে ওকে দেখা করিয়ে দিই।
হ্যাঁ, দেখা করিয়ে দিছি।
আচ্ছা,
তো সেদিন গার্জেন সিগনেচার দরকার হয়, তো আম্মু সিগনেচার করতে পারে না, তো আম্মু বলে ও যেন সিগনেচারটা করে দেয়। তখন আমার মনে হয়েছে যে আমার আম্মু ওকে ভালো লাগছে, তাহলে আম্মু কেন বলবে আমার গার্জেন সিগনেচার ওকে করে দিতে। তো সেদিন আম্মুর সাথে কথা
বলতে যে আপনার কাছে আসি, সেটা হচ্ছে ও ফ্যামিলির সঙ্গে আপনার কথাবার্তা হয়েছে?
ফ্যামিলির সঙ্গে বলতে
মার সঙ্গে, বাবার সঙ্গে?
হ্যাঁ, ওর আম্মুর সাথে।
ওর ফ্যামিলি স্ট্যাটাস আপনি জানেন? পুরোপুরি অর্থনৈতিক অবস্থা কি, কি কিভাবে চলানো চলে সবকিছু জানেন?
ওর মতামত ও যেগুলা বলছে সেগুলা সম্পর্কে জানি,
সেগুলো জানেন। তোমার ফ্যামিলির অবস্থাও জানে, অর্থনৈতিক অবস্থা সবকিছু জানে?
বর্তমানে জানে না,
বর্তমানে জানে না।
মানে
ওর ফ্যামিলির অবস্থা তুমি জানো?
হ্যাঁ, ও যা বলছে আমি তা জানি।
ইন ডিটেল তুমি সবকিছু জানো, মানে ফ্যামিলির অবস্থাও তুমি কিছু না কিছু ওর কাছে গোপন করেছো, তাই কি?
হ্যাঁ।
আচ্ছা, কেন করেছো সেটা?
আমার দিক থেকে দেখতে গেলে ও আকাশের চাঁদ আর আমি মাটির ফুল,
এরকম মনে হয় তোমার কাছে? সেটার কন্টেন্ট আপলোড করব এবং আপনারা আপনাদের ওপিনিয়ন ওখানে জানাবেন। আপনাদের ওপিনিয়ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছেলে মেয়েদের যে সম্পর্কের জায়গাটা কোন জায়গাতে যাবে সেটা একটা মানে একটা বিরাট কোশ্চেন দাঁড়িয়ে যাবে ওদের দুইজনের মনে এই চরম সত্যটা বের হওয়ার পরে। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমি আর জে কিভিয়া আবারও ফিরে আসছি জীবন গল্পের প্রথম পর্বে। এই ফাঁকে আপনাদেরকে বলে নেই, যারা সারা বাংলাদেশে আমাকে ঢাকা ফেমের জন্য প্রথম শুনছেন কিংবা অন্য রেডিওতে যারা আমাকে শুনেছেন তাদের সবার জন্যই বলছি, আমার ফেসবুক আইডিটি নিশ্চয়ই আপনাদের জানা আছে, কিংবা আজকে যারা নতুন জানবেন আমার ফেসবুক আইডিটি হচ্ছে www.facebook.com/kivriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kivriya.rj। পেজটি আছে আর জে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে গেলে আপনি আমার যে গেস্ট আজকে এখানে রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, কিংবা এই পেজের মাধ্যমেও আপনারা চাইলে অনুষ্ঠানে আসার জন্য বলতে পারেন। একটি নাম্বার আজকে ঢাকা এফএম আমি ওপেন করছি, এই নাম্বারটি 24 ঘন্টা আমার জন্য খোলা থাকবে, আমার অনুষ্ঠানগুলোর জন্য খোলা থাকবে। এই নাম্বারে ফোন করে আপনারা চাইলে অনুষ্ঠানে আসার জন্য বলতে পারেন এবং এই নাম্বারে ফোন করে অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, অনুষ্ঠান ভালো লেগেছে না মন্দ লেগেছে, কি বলার আছে আপনার সেগুলো আপনি বলতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 09611904904। আরো একবার বলছি, 09611904904। আরো একবার বলছি, 09611904904। এই নাম্বারে ফোন করে আপনি আপনার জীবন গল্প বলতে চাইলে ওখান থেকে যে ডিরেকশনটা পাবেন সেটা ফলো করবেন। মনে রাখবেন এখানে কিন্তু ভয়েসটি রেকর্ড করা হয় এবং ফোন করার পরে আপনার জীবন গল্পটি আপনি সংক্ষিপ্ত করে বলবেন, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন যাতে করে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। এমনও হতে পারে সামনের পর্বে হয়তো আপনি আমাদের এখানে অতিথি হয়ে আসবেন। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
Jibon Galpo. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্পের প্রথম পর্ব আর জে কিবরিয়ার সাথে। আর যারা আমাকে ফেসবুকে নক করেছেন, বিভিন্ন প্রশ্ন করছেন, কমেন্টস করছেন, তাদের কমেন্টসগুলো আমরা অনুসারে ফাঁকে ফাঁকে সময় পেলে দেখবো যখন বিরতি নিচ্ছি। আর এই ফাঁকে বলে রাখি, আজকের এই যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটির নিয়মিত আপলোড হবে আমাদের যে ইউটিউব চ্যানেলে, সেই ইউটিউব চ্যানেলটি হচ্ছে youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। এবং একই সাথে আপনারা ঢাকা এফএম এর ফেসবুক পেজ যেটি আছে সেখানে এসেও এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপডেটেড ইনফরমেশন পাবেন, facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি facebook.com/ilovedhakafm। এই অনুষ্ঠানে আপনি যদি সরাসরি অংশগ্রহণ করতে চান আপনার জীবন গল্প নিয়ে, যদি মনে হয় যে আপনার এই জীবন গল্প সারা বাংলাদেশকে কিংবা বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সারা দুনিয়াতে তাদের জন্য একটা বিশাল মেসেজ হবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমার ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আরও একবার বলছি 09611904904। আরও একবার বলছি 09611904904। এই নম্বরে ফোন করে আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সে অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। প্লিজ ফোন করার পরে মনোযোগ দিয়ে শুনবেন ফোন থেকে কি বলা হচ্ছে, কারণ আপনার ফোনটি এখানে কেউ রেসপন্স করবে না, আপনি যে কথাগুলো বলবেন সেটা ফোনে রেকর্ড করা হবে। সুতরাং ফোন থেকে যেই ভয়েসটা আপনাকে দেওয়া হয়েছে ওখানে, সেই নির্দেশনাগুলো স্পষ্ট করে ভালো করে শুনে নেবেন। হ্যাঁ, আপনি হাসছিলেন ওর কথা শুনে।
হাসছিলাম যে মানে ও যেটা মিন করতে চাচ্ছে সেটা হচ্ছে যে মানে আমরা অনেক বড় লোক আর ওরা অনেক নিম্নবিত্ত, কিন্তু আসলে আমরা এরকম কিছুই না, আমরা হচ্ছে জাস্ট মধ্যবিত্ত।
বিষয়টা হচ্ছে কি, এটার সাথে লাভের কোন সম্পর্ক আছে কিনা, মানে ও যদি অর্থনৈতিক ভাবে আপনাদের চেয়ে পেছানো হয়।
আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট আছে যে মানে
আপনার ফ্যামিলি থেকে ওর ব্যাপারে সাপোর্ট আছে।
হ্যাঁ সাপোর্ট আছে।
কি জানে আপনার ফ্যামিলি?
আমার ফ্যামিলি সবাই জানে, আমার আব্বু জানে।
কি জানে?
মানে আমি ওকে লাভ করি সেটা জানে।
তো তারপরে কি বলেছে, কবে নাগাদ জানলো এটা? মাত্র 6 মাসের সম্পর্ক।
শুরুতে বলতে 1 মাস
আগে ওর সঙ্গে কথা বলে আপনি জানিয়েছেন ফ্যামিলিকে?
আম্মু বলে যে মানে কিসের কোথাকার মেয়ে,
কত বছর জগৎ আছে?
অনেক আগে, আমার বিয়ের আগে থেকে বাইরে।
তার মানে আপনাদের মোটামুটি অবস্থা সম্পন্ন
বলতে, আমার আব্বু ওখানে একটা কোম্পানিতে জব করে, তো একটা কোম্পানির আন্ডারে জব করে,
মাঝে
বলি যে আম্মুকে ফোন দিয়ে কেমন আছে জিজ্ঞেস করো না,
আমার
ধরনের কথাবার্তা হয়। কি বলে সম্বোধন করো তুমি?
বিয়ে হয় নাই, কোনো কিছু হয় নাই, এখনই কেন ফোন দিতেছে? তার মানে মেয়ের অনেক আগ্রহ আমার ছেলের থেকে, মানে মেয়ে নিজে থেকে হয়তো আমার বাসায় চলে আসতেছে এরকম ভাবে। আমি আন্টিকে একটু কম ফোন দিই, কিন্তু ওর বড় আপু যে অনার্স করতেছে তার সাথে ফেসবুকে কথা হয়, সেও আমাকে ফোন দেয়, তার পড়াশোনার সম্পর্কে বলে, আমার পড়াশোনা সম্পর্কে তাকে বলি।
আমার ফ্যামিলির একটাই কথা হচ্ছে সেটা হচ্ছে মানে ওকে ওয়েট করতে হবে, কারণ আমি হচ্ছে আমার ফ্যামিলির একটা মাত্র ছেলে, আর তাছাড়া আমার অনেক বোন আছে চারটা। তো আমার মুখ বলে যে মেয়ে যেহেতু একটা আনতে হবে, তো তাহলে তোদের পছন্দে থাকতে পারে, কিন্তু মানে ওকে ওয়েট করতে হবে সেটাই, মানে এর আগে আমি যাতে এস্টাবলিশ না হওয়া আগ পর্যন্ত, মানে যাতে উলটপালট কিছু না হয়,
মানে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সবাই
মানে যেটা নিজের পায়ে দাঁড়ালে মানে সব সবাই সব।
আর তোমার ফ্যামিলির জায়গাটা থেকে কি মানে ওর যদি এতটা সময় লাগে সেটার জন্য তোমার ফ্যামিলি কি সেই সময়টা দিবে? তোমার ফ্যামিলিতে কয় ভাই বোন তোমরা?
আমি আর আমার একটা ছোট বোন,
ছোট বোন। হ্যাঁ, তো কি দাঁড়ালো মানে ফ্যামিলি কি বলে ওর সম্পর্কে? মা তো মনে হয় মোটামুটি রাজি।
হ্যাঁ, আম্মু বলে যে তুমিও তো পড়াশোনা করবা, বাবা আমার ফ্যামিলি স্ট্যাটাস যেমনই হোক আমাকে পড়াশোনা করাবে, কারণ এই পড়াশোনা নিয়ে অনেক ধাক্কা আছে, পড়াশোনার জন্যই এত কিছু, পড়াশোনা করবা তো সমস্যা নেই, 4-5 বছর কোনো ব্যাপার না। একটা ছেলের আর মানে নিজের পায়ে দাঁড়িয়ে কত বছর লাগবে? 4-5 বছর মিনিমাম, তারপর যদি বিয়ে না করতে পারে মানে সামাজিকভাবে কোনো একটা কিছু করে রাখবে, তারপর তোমরা চলতে থাকবে, কোনো ব্যাপার না।
আচ্ছা, মানে ওয়েট করার একটা সিদ্ধান্ত আছে। এখানে একটা বিষয় খেয়াল রাখার মতো যে ওদের যে অবস্থা সেটা পারফেক্টলি ওকে, মানে ফ্যামিলি দুই ফ্যামিলি থেকে ওকে, ওদের রিলেশনশিপের বয়স এক অর্থে রেজার কাছ থেকে 2 বছর হলেও কিন্তু দুজনের কাছ থেকে সম্মতিক্রমে খুব বেশি না, মাত্র 5-6 মাস, মে মাসে যদি হয়ে থাকে আমরা 6 মাসের কাছাকাছি বলা যেতে পারে, সব কিছু ঠিক আছে। এখন আমরা যেখানে ফিরে যাব সেটা হচ্ছে একটা চরম সত্য। এই চরম সত্যে হ্যাঁ বলো বলো,
বাসা থেকে বের হয়ে গেছিল?
বাসা থেকে কোথায় বের? ও তোমার জন্য, তোমার আপনার জন্য বের হয়ে গেছিল?
না, আব্বু
নাকি রাগারাগি করে বাসা থেকে বের হয়ে গেছিল।
কিসের জন্য?
সেদিন
শুক্রবার ছিল, আমি জুমার নামাজ পড়তে গেছি, এসে দেখি যে ওরা তো গোলাকল। তারপরে আবার
তুমি কি ওকে নিয়ে ওর বাসায় ফিরিয়ে দিয়ে এসছো নাকি?
ও বাসা থেকে বের হয়ে মানে বাসায় আর যাবে না,
জড়িয়ে গেছো তোমরা দুজন ফ্যামিলির জায়গাটা থেকে। রেজা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি করেই বলছি বারবার ওকে, তুমি করে বলছি এই কারণে, তুমি ওকে কতটা লাভ করো? ও এখন আপাদমস্তক তোমার সামনে একটা মানুষ, তোমাকে যদি কখনো এমন কিছু জানতে হয়, এমন কিছু তুমি যেটা জানো যেটা ভয়াবহতম সত্য, অফকোর্স সত্য, তারপরেও কি তুমি ওকে লাভ করবে? যে প্রশ্নটা তোমাকে আমি শুরুতেই করেছিলাম আবার সেই প্রশ্নটা করছি, কারণ তোমরা লাভের একটা মেমোরির মধ্যে দিয়ে ছিলে, মনটা একটু নরম হলেও হতে পারে এতক্ষণে, তুমি কি মনে করো?
এখন মানে আমি আসলে ওকে অনেক লাভ করি, যেখানে মনে হচ্ছে একটা
তুমি কনফিউজ।
আমি একটা কথা কি ওকে আগে থেকেও জিজ্ঞেস করছিলাম, ও যখন সুমন যখন আমাকে যখন সবকিছু যখন বলছিল, আমি বলছিলাম যে এগুলা কি সত্যি? পরে বলছিল না এগুলা সত্যি না, আমি ওর কথা বিশ্বাস করছি। এখন এসে দেখা যাচ্ছে যে মানে হয়তো আমার, আমি গেস করতে পারতেছি আসলে ও কি বলবে।
তুমি গেস করতে পারতেছো?
হ্যাঁ, গেস করতে পারতেছি।
তো গেসের জায়গা থেকে যদি সেটাই হয় তাহলে তুমি তাকে মানতে পারবে?
আসলে আমার একটা ফ্রেন্ড বলছিল, আমার একটা ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে লাভ করেছিল, এখন ওর গার্লফ্রেন্ড ওকে ইয়ে করে রিজেক্ট করে অন্য একটা ছেলের সাথে এখন লাভ করে। তো এখন ওদের, এখন ওর গার্লফ্রেন্ড আর ওই ছেলের সাথে কি হয়েছে, ফিজিক্যাল রিলেশন হয়েছে, এখন এ সেটা এ জানতে পারছে, আমার ফ্রেন্ড জানতে পারছে। তো এখন ও বলছে যে তো ওর গার্লফ্রেন্ড যদি কি মানে ফিজিক্যাল রিলেশন হয়েছে সেটা আমি জানি, কিন্তু ও যদি এখনও যদি ফিরে আসে তাহলে আমি ওকে লাভ করবো, কারণ আমার দিক থেকে আমার লাভটা রিয়েল ছিল। সেজন্য ও যেহেতু ফিজিক্যাল রিলেশন করে যেহেতু ফিরে আসছে তাহলে আমি মানতে পারি।
এটা ওর ক্ষেত্রে কেন?
সেটা সেটা ওর ক্ষেত্রে। এখন আমি সেটা শোনার পর আমার, আমি বলতেছি যে আমিও তো ওকে লাভ করি, তাহলে আমি কেন সব কিছু মানতে পারবো?
তোমার হার্ট কি বলে, তোমার মন কি বলে? এখানে আমার কথা বাদ দাও, যদি ওর চেয়েও, এটা তো ঠিক আছে তুমি এরকম কোনো কিছু গেস করছো, এর চেয়েও যদি ভয়াবহ কোনো কিছু হয় সেটা কি তুমি পারবে ওকে মানতে?
সেটা আমি শোনার পর দেখি।
সো প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার যে হি ইজ রিয়েলি কনফিউজ। এখন আমি লাবণ্য, আমি তোমাকে বলতে চাচ্ছি, এটা একটা রেডিও অনুষ্ঠান, সামটাইম উই সে স্পেশালি ফর মাই প্রোগ্রামস যে দিস ইজ সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। আমি জানি যে এখানে লাখ লাখ মানুষ এই মুহূর্তে কান পেতে আছে রেডিওতে এই সত্যটা জানার জন্য, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্টপ ইউর সেলফ, লাইক তুমি বলবা না, তুমি এখান থেকেই কুইট করতে পারো। তুমি যদি মনে করো যে না ভাইয়া আমি এখনও প্রিপেয়ার না, আমি বলবো না, আমি বললে ওকে হারাইতে হবে আমার, আমার ফ্যামিলির সবাই এটা জানে, মান সম্মানের প্রশ্ন, আমি বলবো না, ইফ ইউ ওয়ান্ট টু কুইট ইউ ক্যান কুইট রাইট নাও, আমার অনুষ্ঠান এখানেই শেষ হোক, আমি কোনো আপত্তি করব না। সেক্ষেত্রে মানুষ আমাকে অনেক বকা দিবে, বাট আই এম গিভিং ইউ দ্য চান্স। হ্যাঁ, তুমি কি করতে চাও?
আমি বলতে চাই।
আর ইউ শিওর?
অবশ্যই, আমি বলার জন্যই আসছি।
ওকে, আসল কাহিনী এখন শুরু। সো তুমি শুরু করো, একেবারে শুরু থেকে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই, পাপকে সবাই যেন ঘৃণা করে, পাপই কেনা। মানে হয়তো অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, বা
তোমার যেভাবে বলতে ইচ্ছে করে বল।
হয়তো অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, কিন্তু তবু সত্যিটা তো বলতেই হবে। ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে যে যা দেখে আসছি, যেভাবে বড় হয়েছি, সবকিছু জানাইতে চাই আজকে। আব্বু আম্মুর কাছে আগে সরি বলে নিতে চাই, কারণ তাদের মত ছাড়া আজকে বাসা থেকে বেরোয়নি। আমার যখন মানে 15 বয়স মাত্র, তখন আমার জন্ম হয় কিশোরগঞ্জে, কিন্তু আমার বাবা আমাকে প্রচুর ভালোবাসে। যখন কিশোরগঞ্জ, বাবা ছিল ঢাকায় আর আমার জন্ম হয় কিশোরগঞ্জ, বাবা যে দেখে যে কিশোরগঞ্জ তো কারেন্ট নাই, আমার প্রচুর, আমি প্রচুর কান্না করতেছি গরমে, তো বাবা সেই 15 বয়সে আমাকে ঢাকায় নিয়ে আসে ট্রেনে করে, একা, মাকে ছাড়া, যে আমার মেয়ে গরমে থাকবে না, ও ঢাকা চলে যাবে, ঢাকায় কারেন্ট আছে, ওইখানে থাকবে, ওই গ্রামে ওকে ফেলায় রাখা যাবে না, নিয়ে আসে। তারপর আমি আগে থাকতাম হচ্ছে পুরান ঢাকায়, আমাদের প্রথম, কিন্তু আমার বয়স যখন 3 বয়স, তখন পুরান ঢাকায় আমার বাবা আগে মতিঝিল ক্লাবে জব করতো। আমার বাবা আগেই বলছি, আমার বাবা মা কেউই শিক্ষিত না, মতিঝিল ক্লাবে জব করতো। তো আমরা মতিঝিল থেকে উত্তরা চলে যাই, আমার 3 যখন বয়স, তখন আমরা উত্তরা চলে যাই। বাবা ওইখানে যেয়ে কী করবে, যেহেতু বাবা পড়াশোনা করে নাই, কোনো জবও করতে পারবে না, যেটা চরম সত্যি কথা। যে আমার যখন 3 বয়স, তখন থেকেই আমি যেটা দেখছি, হয়তো বুঝছি অনেক পরে, তখন আমি আমার আম্মুর কাছে শুনছি যে আমার বাবা আগে টুকরি দিয়ে কিছু সবজি বিক্রি করত, সেটা হয়তো মানে, হ্যাঁ, মতিঝিল ক্লাবে বাবা অনেক ভালো প্রভিশনে ছিল, কিন্তু উত্তরা যে কাউকে চেনা না, কীভাবে মানে নিজের ফ্যামিলিটাকে চালাবে। এই জন্য ফার্স্টে আমরা যে একটা বাসায় থাকতাম, সেটা একটা খুপড়ি ঘরের মতো ছিল, কিন্তু যখন আমার বয়স 5, তখন আমরা একটা বাসায় যাই, সেটা একটা 3 বাসা ছিল। তো সেইখান থেকেই আমাকে সবাই অনেক আদর করতো, আমি যেহেতু ছোটোবেলা থেকে ওইখানে, আমার বাবার সেই 2 সবার সাথে পরিচয় হয়ে যায়। বাবা আস্তে আস্তে সেই একটা ভ্যান গাড়ি কেনে, তারপর সেই বাসায় থাকি। তো সেই বাসার বাড়িওয়ালা না, মানে 2 সেই বাসায় যাওয়ার পর ফার্স্টে আমরাই ভাড়া দিয়ে থাকি, তো আমার বাবাকে সেই বাসার ম্যানেজার করে দেয় যে তুমি এই বাসার দায়িত্বে থাকবা, আমি গুলশান থাকি, আমি এখানে আসতে পারবো না, তুমি তোমার ওয়াইফ আর তোমার বাচ্চা, যে তোমার মেয়েকে নিয়ে এখানে থাকবা। তো আমার বাবা তো একটা থাকার জায়গা তো হয়ে গেল, তো সেখান থেকে আমার বাবা তখন মানে সবজির ব্যবসা করে ভ্যানে, আর আমরা সেই বাসায় থাকি। তো মাঝখানে বাবার আবার ক্লাবের জবটা হয়, বাবা সেটা ছেড়ে দেয়, বাবা কোনোভাবেই চাইতো না যে ভ্যানে করে সবজি বিক্রি করা, এটা বাবার একদমই মানে, হয়তো জীবন বাঁচাতে গিয়ে সেটা করছে, কোনো কাজই ছোট না, কিন্তু বাবা এটা চাইতো না, যে হয়তো বড় হয়ে আমার মেয়েকে শুনতে হবে যে তরকারি ওলার মেয়ে, শুনতে হবে কথাটা, এটা বাবা কোনোভাবেই চাইতো না। বাবার ক্লাবে আবার জব হয়, তো বাবা অনেক রাত করে বাসায় আসতো, কিন্তু একদিন ক্লাবে অনেক ঝগড়া হয়, ক্লাবটা বাজে ছিল, তো সেখান থেকে বাবা জব ছেড়ে দেয়, কারণ বাবার মাকে নিয়ে গালি দিছিল ক্লাবে, তো জব ছেড়ে নেন। তো আমার বয়স তখন 7, আমাকে স্কুলে ভর্তি করে, হ্যাঁ, আমার বয়স মানে 7, আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু মনটা অনেক ছোট ছিল, বাচ্চাদের মতো। আমি 6 বয়স পর্যন্ত আমি সিটার খাইছি, বাবা মার এত আদুরে ছিলাম, যা চাইতাম হয়তো আমার বাবা মা পারতো না, তাদের সামর্থ্য ছিল না, কিন্তু আমাকে সব কিছু দিত, আমি যা চাইতাম তাই। এরকমভাবে আমি ক্লাস 3 পর্যন্ত ওই স্কুলটাতে পড়ি, যে স্কুলে আমার বাবা মাকে ভর্তি করে, সেটা আমাদের এলাকার ভিতর, অনেক মানে অনেক টাকা পয়সা লাগে ওই স্কুলে ভর্তি হইতে। তো একটা আঙ্কেল মানে উনি লন্ড্রির দোকান আছে, আমার আম্মুকে, আমার স্কুল ড্রেস যখন আমার আম্মু মানে ওই লন্ড্রিতে দিয়ে আসে, আম্মুকে বলে আপনারা কি পারবেন আপনার মেয়েকে স্কুলে পড়াইতে, মানে এত বড় স্কুল ড্রেসে দিচ্ছেন, মেয়ের টাকা পয়সার খরচ চালাতে পারবেন? তো আম্মু বলে যে পড়াশোনা কোনো ব্যাপার না, পারবো, বলে ভাই তো সবজি বিক্রি করে এই স্কুলের খরচ চালাইতে পারবে না, এর থেকে ভালো মেয়েকে কোনো সরকারি স্কুলে দিয়ে দেন, ওটা ছিল প্রাইভেট স্কুল। তো আমার আম্মু বলে না, মেয়েকে এই স্কুলেই পড়াবো। তো ক্লাস 3 ওইখানে পড়ায়, তারপর আমার বাসার কাছে একদম একটা স্কুল হয় নতুন, নতুন হওয়ার পর তো ওই স্কুল থেকে আমার বাসায় লোক আসে যে আপনার বাসায় তো একটা মেয়ে আছে, তো আমাদের স্কুলে দিয়ে দেন, আমাদের স্কুলে এখন ছাত্রী লাগবে, তো ওটা শুধু গার্লস স্কুল, গার্লস মেয়েদের জন্য, তো আমাকে ওই স্কুলে নেয়। কিন্তু আমার দেখা যায় কি বয়স অনুযায়ী ক্লাস একটু নিচে চলে আসে, আমি ক্লাস থ্রিয়ে পড়ি তখন, মানে আমার বয়স অনুযায়ী আমার ফোরে পড়ার কথা কিন্তু আমি থ্রিয়ে পড়ি, যেহেতু আমাকে অনেক দেরি করে স্কুলে দিয়েছে 7 বছর বয়স, তো আমাকে ওই স্কুলে আনে। 50 জন বাচ্চা থাকে যে তারা ক্লাস মানে 5 ভর্তি হবে, তো আমাকে বলা হয় কি যে তুমি 5 ভর্তি পরীক্ষা ওখানে যে পরীক্ষা দাও, তুমি যদি ফার্স্ট হতে পারো তাহলে তোমাকে 4 না পড়িয়ে 5 ওঠানো হবে। তারপর আমি পরীক্ষা দিই, আমার আম্মু অনেক টেনশন যে আমার মেয়েটা যদি ফার্স্ট হইতে পারে তাহলে ওর বয়সের সাথে ক্লাসটা ম্যাচ হয়ে যাবে, তো আমি পরীক্ষা দিই ফার্স্ট হই। তো সেদিন আমার মানে বাবার নাম ধরে মানে মানে মাইকে বলে যে মানে লাবণ্য ফার্স্ট হয়েছে, তো আমাকে ক্লাস 4 না পড়ায় 5 দেন। কিন্তু তারপর 5 পুরাটা ওই স্কুলেই পড়ি, সমাপনী পরীক্ষা দিই, তারপর রেজাল্ট ভালো হয়, 4.50 পাই, সবাই অবাক হয়ে যায় 1 বছর না পড়ে মেয়ে এত ভালো রেজাল্ট করতেছে। তারপর স্কুল থেকে একটা বৃত্তির আয়োজন করা হয় শুধুমাত্র স্কুল থেকে, সেই বৃত্তিটাও আমি পাই। তারপর স্কুল থেকেও আমাকে বৃত্তি দেওয়া হয়, তো 6 ভর্তি হই। আমাদের যে বাসাটা সেই বাসার দায়িত্বে আব্বু আছে, আব্বুর কোনো ভাড়া দিতে হয় না যেহেতু আব্বু বাসার ম্যানেজার। অনেক আন্টিরাই মানে আন্টিরা বলতে অনেক ভাড়াটিয়া থাকে, সবাই আমাকে অনেক আদর করে, আমার আব্বু এই প্রফেশনে আছে সেটার জন্য কেউ কখনো ছোট করে না, যে এটা তো কোনো ছোটো কাল না, মানুষ জীবন চালাইতে গেলে অনেক কিছুই করে, এটা তো আর চুরি করতেছে না, উনি সবজি বিক্রি করতেছে, ভ্যানে সবজি বিক্রি করতেছে, এটা ওনার নিজের কাজ, এটা তো লজ্জার কিছু নাই। কিন্তু আমার বাবা সবসময় আমাকে বলতো যে আম্মু তোমার কি খারাপ লাগে আমি যে সবজি বিক্রি করি, বুঝতাম না, বলতাম জানি না বাবা। তো ক্লাস 6 উঠি, 5 পরীক্ষা দেওয়ার পর তখন আমি মানে আমার লম্বা হয়ে যাই, অনেক বেশি লম্বা হয়ে যাই, তো সেই মুহূর্তে সেই টিন সেট বাসাটা ভেঙে ফেলবে, মানে ভেঙে ফেলে ফ্ল্যাট করবে। ক্লাস 5 সমাপনী পরীক্ষার পর আমার ছোট বোনের জন্ম হয় পৃথিবীতে। আমি সবসময় চাইতাম যে আমি পুরা 10-11 বছর আমি একা, কোনো ভাই বোন নাই, আমার একটা ভাই বোন হোক, আমার বোন বোন হয়। তারপর বলে যে 2 সন্তান নিয়ে ঢাকা শহরে ভাড়া দিয়ে রাখার মতো অ্যাবিলিটি আমার নেই, তোমরা এই গ্রামে চলে যাও। তো আমার আম্মু বলে যে মেয়ের পড়াশোনা, মেয়ে তো 6 ভর্তি হয়েছে। পরে আম্মু বলে ও তো একটু বড় সড়ো হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, মানুষরাও মানে ও খুব, আমি খুব চঞ্চল টাইপের, আমার লাইফে ভুল একটাই যে আমি অনেক চঞ্চল, আমি যেখানে যেটা খেলাধুলা কথা বলা সবার আগে আমি থাকবো না। আমার আম্মু আগে ছোটোবেলায় বলতো তুমি কি সব জায়গার নেতা, তোমার পিছনে পিছনে 4-5 পোলাপাইন ঘুরতেছে, তুমি এত বড় মেয়ে হয়ে গেছো এখনো ছোটো ছোটো বাচ্চাদের সাথে রাস্তায় ঘুরে বেড়াও খেলো, এগুলা ঠিক না, আমার আম্মু বুঝাইতো। কিন্তু আমি ভালো লাগতো খেলাধুলা করতে, আমাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয় আমি যখন ক্লাস 6 পড়ি তখন।
ওকে ওকে,
6 আমি গ্রামে যাই। তো গ্রামে যাওয়ার পর আমাদের আমার বাবার কোনো সম্পত্তি ছিল না গ্রামে, দাদার যে সম্পত্তিটা ছিল ওটা বাবা বিক্রি করেই ঢাকা চলে আসছিল আম্মুকে নিয়ে। কিন্তু এতদিনে মানে এই 5-6 বছরে আব্বু আবার একটা জায়গা কিনে ঘর করে
ফেলে। আমার আব্বুর যে সবজি বিক্রি করার ঘটনাটা, উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশে যারা এই ধরনের ব্যবসা করেন তাদের প্রত্যেককে আমি সম্মান করি আজকের এই অনুষ্ঠান থেকে, এটা কোনো খারাপ প্রফেশন না এবং এটা অবশ্যই রেসপেক্টেবল প্রফেশন, যে যার জায়গাটাকে সৎ কাজ করছেন প্রত্যেককে রেসপেক্ট। তোমার বাবা আগে কি করতো এই কাজটা করার আগে?
ক্লাবে জব করতো,
কিন্তু তার চাকরিটা চলে যায় যে কারণে এটা করতে হয়। ওকে হ্যাঁ বলো।
তো আমরা বাড়িতে চলে যাই, তো বাবা বলে যে বাবা ঢাকায় থাকবে ব্যবসা করবে আর আমরা গ্রামে থাকবো। তো আমি 6 যে আমাকে 6 লাস্টের দিকে একদম আমাকে যে মানে আমাদের গ্রাম থেকে আরও 3 কিলোমিটার দূরে সেখানে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়, আসলে স্কুলটাই দূরে সবাই ওই একটা স্কুলেই পড়ে, তো সেখানে ভর্তি করানো হয়। আমি বাড়িতে যাই, মানে বাড়িতে ভালোই, আমাদের বাড়িতে আমাদের অবস্থা অনেক ভালো, ঢাকায় যেমন হোক মানে আমার বাড়িতে আমার বাবা অনেক সুন্দর ঘর করছে, আমাদের নিজস্ব পুকুর আছে, মানে জমি জামা সব কিছুই আছে বাড়িতে, বাড়িতে মানে কেউ দেখে বলবে না যে এরা গরিব বা এদের সামর্থ্য নাই, এমনভাবে আমার বাবা চলাফেরা করে। তো বাড়িতে যাওয়ার পর আমার বাবা ঢাকা চলে আসে, মানে সব গোলগাস করে আমরা বাড়িতে থাকবো। তারপর আমি ওই স্কুল ক্লাস 6 ওই স্কুলে থাকি, তো রোল ছিল মনে হয় 92, একদম লাস্ট সিরিয়ালে ভর্তি হই, পরীক্ষা দিয়ে ক্লাস 6-7 উঠি, রোল হয় 12। মানে সবাই আমাকে দেখে চমকে যায় আস্তে আস্তে যে এই মেয়ে তো মানে তেমন পড়াশোনা করে না, এত মনোযোগী না, সারাদিন খেলাধুলা করে তবু ভালো রেজাল্ট করে, এই জন্য সবাই আমাকে সাপোর্ট করতে যাচ্ছে পড়াশোনা করো পড়াশোনা করো। তো 7 ওঠার পর আমি দেখতাম কি যে এলাকার অনেক ছেলেরাই উকিঝুঁকি মারতো বাড়ির ভিতর, মানে অনেকেই স্কুলে যাচ্ছি রাস্তায় এসে ডিস্টার্ব করতো, মানে গান গাইতো, এটা ছুটতো ওটা ছুটতো। তো এমন হইতো, একটা ছেলে একদিন আমি রাস্তাতে যাচ্ছি, সে আমার পায়ের সামনে এসে থুতু মারছে, হঠাৎ করে থুতু মারছে, আমি কি করছি ওরে যায় ঠাস করে একটা থাপ্পড় মারছে, এই থুতু মারলি কেন তুই, মানে আমি তো খুব চঞ্চল টাইপের, তোকে কেন থাপ্পড় মারলাম, এটা নিয়ে সে মানে জেদ, আমি আমি ওকে কেন থাপ্পড় দিছি। তো আমার নানা নানু দাদু দাদু আছে, দাদা নাই, আমার একটা কাকা, আমার আব্বুর দুই ভাই। তো আমার কাকা হচ্ছে জব করে, আমার কাকার পড়াশোনা আছে সদরে জব করে। তো তখন থুতু মারার পর সেভেনে পড়ি, অনেক ফ্রেন্ড সার্কেল হয়েছে স্কুলের, গ্রামে আমি একদম গ্রামের মেয়েদের মতোই হয়ে যাই মার্চের দিকে। হ্যাঁ, আমাদের বাসার পেছনে, মানে আমাদের বাড়ির পেছনে একটা মাঠ ছিল, তো সেখানে আমার চাচাতো ভাই, ওর বয়স আমার থেকে 3-4 বছরের বড় হবে, আর আমি মানে র‍্যাকেট খেলতেছিলাম, মানে আমি র‍্যাকেট খেলতেছিলাম ওর সাথে। সেটা আমি হচ্ছে মানে আমাদের বংশটা হচ্ছে হুজুর, মানে হাজি বংশ। তো আমার বড় কাকা একদম, মানে আমার আব্বুর আপন ভাই না, কিন্তু আব্বুর চাচাতো ভাই, উনি হচ্ছে অনেক বড় মানে মাওলানা, উনি এসে দেখে ফেলে যে আমি একটা ছেলের সাথে র‍্যাকেট খেলতেছি। সেটা দেখে আমার বাবা যখন পরে, বাবা প্রতি সপ্তাহে সপ্তাহে গ্রামে যাইতো, তো পরে সপ্তাহে যখন গ্রামে যায়, তখন বাজারে বসে বাবাকে বলে যে তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, ছেলেদের সাথে র‍্যাকেট খেলে। বাবা বলে যে, বাবা ওনাকে বলে যে তো কি হয়েছে খেলতেই পারে। তখন মানে বাবাকে কাকা অনেক শক্ত করে, এটা ঢাকা শহর না, ঠিক আছে, মেয়ের 5 বছর ঢাকা শহর রাখান, তো এটা ঢাকা শহর না, এখানে একটা লিমিটে চলাফেরা করতে হবে, তোমার মেয়ে লিমিট ছাড়া চলাফেরা করে, এর সাথে র‍্যাকেট খেলতেছে, ছেলেদের সাথে কথা বলতে বলতে স্কুলে যাইতেছে। আমার মনে কিন্তু তখনও ওরকম কোনো ফিলিংস কাজ করতো না, আমি তখনও বাচ্চা টাইপের, ভালোবাসা সম্পর্ক বিয়ে এগুলো নিয়ে আমার মাথায় কোনো সেভাবে ঘুরতো না। তো তারা তো নেগেটিভভাবে নিত, নেগেটিভ পজিটিভ তখনও আমি বুঝতাম না। তো বাবা বাসায় এসে মানে বাবাকে খুবভাবে রাগায় দেয়, বাবা বাসায় এসে কি করে র‍্যাকেটটা নিয়ে আমাকে মারে, মানে র‍্যাকেট দিয়ে আমাকে মারে আর র‍্যাকেটটা ভেঙে ফেলে। তো
এই প্রথম তোমার গায়ে হাত তোলে না?
হ্যাঁ, প্রথম, ফার্স্ট টাইম, তাও অন্য কারো কথা শুনে। তো যে ছেলেটা আমাকে থুতু মারছিল আর আমি তাকে থাপ্পড় দিছিলাম, সে কি করে এলাকার মসজিদে যেয়ে আমার নাম আর তার নাম লিখে দেয়, মানে নাম, আমার নাম লাবণ্য, তার নাম যেটা
মসজিদে লেখে, মানে
দেয়ালে লিখে লাবণ্য প্লাস মানে ওর নাম লিখে। তো এটা যারা পড়তে পারে, মানে এলাকার যে আরো বকাঠে ছেলেরা, তারা হাসাহাসি করতেছিল, আরে ওদের ভিতর প্রেমের সম্পর্ক আছে রে, এই জন্য নাম লিখে দিছে, তোমার মেয়ের নাম লিখছে দেয়ালে, মেয়ে হয়তো ওই ছেলের সাথে কোনো সম্পর্ক আছে। তো আসলেই ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক, ওকে তো আমি দেখতেই পাই না, থাপ্পড় মারছি। তো ওই ছেলে আমার পিছন পিছন স্কুলে যায়, একটা টাইমে ওর বোন আমার সাথে পড়াশোনা করতো, ওর বোনের দিয়ে বলায় যে সে আমাকে ভালোবাসে, ওর বোন এসে আমাকে বলে তুমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক করো, গ্রামের ভাষায় তুমি আমার ভাইয়ের সাথে প্রেম করো। আমি জিজ্ঞাসা করছিলাম প্রেম কি, ওই দিনে মনে হয় লাইফে ফার্স্ট টাইম আমি প্রেম শব্দটা উচ্চারণ করি, যে প্রেম কি। তো ওর ভাই ওরে দিয়ে আমার কাছে একটা চিঠি পাঠায়, তো আমি এগুলো দেখে খুব হাসতাম, আমি আম্মুকে দিয়ে দিছি, আম্মু তো পড়তে পারে না, আম্মু এটা ফালাই দিছে। তো এমন একটা সিচুয়েশন আসে, ওই ছেলেটা সবার কাছে প্রমাণ করার চেষ্টা করে যে তার সাথে আমার রিলেশন, আমার তরফ থেকে আমি আসলেই কিছু জানি না, মানে সে সবার সাথে এটা করতে থাকে। তো আমার কাকার কাছে একবার এই মানে এই ইনফরমেশনটা যায়
যে যিনি চাচ্ছিল যে তুমি অনেক বড় হয়ে গেছো, এই ধরনের কথাবার্তা বাবাকে উত্তর দিয়ে লাগিয়ে দিয়েছে।
তারপর সেই বড় কাকা, আমার যে আপন কাকা, আমার বাবার ভাই, তার কাছে যে বলে যে মেয়ে বড় হয়ে গেছে, ওকে কিন্তু বিয়ে দিয়ে দিত। তো আমার কাকা আমার বাবাকে ফোন দিয়ে বলে যে এরকম এরকম হইতেছে, এরকম নাম লেখালেখি হইতেছে এলাকায়, তো তোমার মেয়ে অনেক সুন্দরী, আমি ছোটবেলায় আরো অনেক বেশি সুন্দর ছিলাম, তোমার মেয়ে অনেক সুন্দরী, ওরে রাখা যাবে না ঘরে, ওরে যাই করো বিয়ে দিয়ে দাও। আমি হয়তো গল্পটা একটু সংক্ষিপ্ত করে ফেলতেছি, বাট আমি যেটা হইতেছে আমার সাথে সেটাই আমি বলতেছি।
জি নিশ্চয়ই।
বাবা বাড়িতে আসে, এসে তারপর আমার দিকে তাকায়, বাবা অনেকক্ষণ কান্না করে যে আজকে আমার সামর্থ্য নাই দেখে হয়তো তোকে ঢাকায় রাইখা পড়াশোনা করাইতে পারতেছি না, বাট বাড়িতে তুই যেটা করতিস একটা র‍্যাকেট খেলা খারাপ না, একটা ছেলে ফ্রেন্ড থাকা বা তার সাথে কথা বলা তোর মতো বয়সী মেয়ে সেটা খারাপ না, এমন হয়তো তুই অনার্সে পড়িস বা ইন্টার ফার্স্ট মানে ইন্টারে পড়িস, তখন একটা ছেলের সাথে কথা বলা মানে সে কে ও নেগেটিভভাবে নিতে পারতো যদি ভিতরে প্রেমের সম্পর্ক আছে, কিন্তু ক্লাস 6-7 পড়া মেয়েরা প্রেম করবে, এটা আসলে ঢাকা শহরে হয়তো অ্যাকসেপ্ট করবে না, কিন্তু গ্রামে এটা মানুষ ভাব। তো আমি বাবাকে কিছু বলি না, আব্বু আম্মু মিলে মানে চারোদিকে দেখি কি যে মেয়েদেরকে দেখতে আসে, এরকম একবার আমার খালামণিকে দেখতে আসছে, করতাম, ঘাট দেখতে আসলে কত সুন্দর সাজুগুজু করায়, আমি আসলেই কিছু বুঝতাম না। আম্মুকে এসে আমি জিজ্ঞাসা করতাম, আচ্ছা আম্মু সব মেয়ে গিয়ে দেখায়, এরকম দেখায় গরুর মতো সাজায়া? আমার কাছে ওই ব্যাপারটা অড লাগতো যে কোরবানির সময় গরুকে যেমন সাজানো হয় তারপর বাজারে নিয়ে দেখানো হয়, এরকম মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে মানুষের সামনে হাঁটো তো মা চুলগুলো দেখাও। তো এরকম যেদিন আমি আমার আম্মুকে বলতেছিলাম, আম্মু খুব কান্না করতেছিল, তখন আমি জানতাম না যে তারপরের দিন আমাকে দেখতে আসবে। তো সেদিন আমার বাবা তারপর দিন আমাকে দেখতে আসবে সকালবেলা, আমার নানু এসে বলেন যে তুমি গোসল টোসল করো, তোমাকে এক জায়গা থেকে দেখতে আসবে। আমি বলি, মানে ওই আন্টিকে যে দেখতে আসছে ওরকম দেখতে আসবে? মানে আমি পরে আমি বলি না, পরে আমার আরেকটা বান্ধবী এসে বলে, ওরা খুব ম্যাচিউরড হয়ে গেছে ওদের তরফ থেকে, কিন্তু আমি হই নাই, ওরা সব কিছু বুঝে, বিয়ে সাথী সংসার, ওরা গ্রামে থাকছে ওরা বুঝতেই পারে, বাট আমার ভিতর আসে না। আমার আম্মা আব্বু কখনোই আমাকে বোঝায়নি যে একটা মেয়ের একটা সংসার হয় বা তার বিয়ে হয়, কোনো রকমের নারী পুরুষের যে সম্পর্ক এসব আমাকে বোঝায়নি, কিন্তু ওরা সবাই বুঝছে।
যখন তুমি ক্লাস 7-এ?
হ্যাঁ, ক্লাস 7-এ পড়ি, এসব আমি বুঝতাম না।
সব মিলিয়ে তোমার 14 বছর বয়স, কারণ 7 বছরে তুমি স্কুলে গেছো।
না,
তখন তোমার কত বছর?
13 বছর বয়স।
13 বছর, ওকে।
তখন আমাকে দেখতে আসে একটা ছেলে, দেখতে আসে, সে ডিপ্লোমা পড়ে, সে ডিপ্লোমা মানে কম্পিউটারে মেবি পড়তো না, মেডিসিনে পড়তো। তো সে তখন সেকেন্ড ইয়ারে পড়ে আর আমি তখন মাত্র ক্লাস 7-এ পড়ি। সে দেখে আমাকে মানে দেখে দেখে একটা ডায়েরি আর একটা কলম গিফট করে, সে যেহেতু শিক্ষিত, আর আমাকে বলে
যে তোমাকে যে দেখাচ্ছে এটা কি তুমি বুঝতে ওই সময়টাতে নাকি জাস্ট
আমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যে দেখাচ্ছে, আমি জানি শুধু আমাকে দেখতেছে, আমার যে এরপর বিয়ে হবে সেটা আমি বুঝতাম না।
আচ্ছা, বিয়ে হতে পারে,
বিয়ে হতে পারে বা কোনো রকমের কোনো কিছু আগাতে পারে সেটা বুঝতাম না। তো দেখার পর সে আমাকে প্রশ্ন করে, তুমি কি বিয়ে করতে চাও? আমি তাকে প্রশ্ন করি, আসলে বিয়েটা কি? তখন সে অবাক হয়ে যায় যে আমি বিয়ে কি বুঝি না অথচ আমাকে দেখানো হচ্ছে। তো আমি পরে সে আমার আম্মু আব্বুকে বলে যে না, এই মেয়েকে বিয়ে করা পসিবল না, এই মেয়ে এখন অনেক ছোট। তার বাবা এসে আমাকে দেখে, দেখে আমার বাবার সাথে অনেক বাজে বিহেভ করে, তারা শিক্ষিত ফ্যামিলি ছিল, যে মেয়ের এখন 18 বছর হয় নাই, 13.5 বছর বয়স বা 14 বছর বয়স, এই মেয়েকে কি বিয়ে দেবেন, পাগল হয়ে গেছেন? তো আমার বাবা বলে, আচ্ছা এই সম্বন্ধে বাদ, আরও সম্বন্ধ আনো, মানে তারা কোনোভাবে চাচ্ছে আমাকে বিয়ে দিয়ে দেবে। তারপর কিছুদিন পর বাবা, এগুলো অফ থাকে, আমি 7 পড়তে থাকি, তো অক্টোবরের দিকে আমার আরেকটা সম্বন্ধ আসে। ততদিনে আমি গ্রামের সিচুয়েশন বুঝতে পারি যে হ্যাঁ, আমার বিয়ে,
আমার যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যেতে পারে,
যে কোনো মুহূর্তে আমার বিয়ে হয়ে যেতে পারে। আর সেটা হতে পারে শুধুমাত্র ওই ছেলেটার জন্য, ওই ছেলের নাম লিখছে দেয়ালে, কেন দেয়ালে নাম লিখলো, বা এলাকার ছেলেরা আমাকে দেখে কেন টিটকারি দিবে, টিটকারি কেন দিবে এটা তাদের ব্যাপার, আমার তো ভুল না, আমি তো জানি না এইসব কি। কিন্তু আমার মা বাবা মানে সবসময় মান সম্মানের ভয় থাকতো যে এলাকায় কোনো কিছু রটে যাবে, মানে এটা হওয়ার আগেই তোমাকে পার করতে হবে, তোমার যদি বিয়ে হয়, হাজব্যান্ড হয়, তাহলে তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তুমি একজন ওয়াইফ থাকবা, তোমাকে কেউ বলতে পারবে না। তো আমি খুব গম্ভীর হয়ে যাই আস্তে আস্তে, খুব চঞ্চল থেকে খুব শান্ত হয়ে যাই। তারপর অক্টোবরে একটা মানে বিয়ে সম্বন্ধ আসে, একটা ছেলে দেখতে আসে, তখন আমি বুঝতাম যে বিয়ে আসলে বিয়ে হবে, সম্বন্ধ হবে। দেখতে আসে তো ছেলেটা খুবই হ্যান্ডসাম থাকে, আমার চেয়ে অনেক বেশি সুন্দর থাকে, অনেক হ্যান্ডসাম, সেই ছেলেটা দেখলে ক্রাশ খাবে না বা পছন্দ হবে না এমন কোনো মেয়েই নেই। দেখতে আসে মোটর সাইকেল নিয়ে আসে, এমন ভাবসাব নিয়ে আসে, সে অনেক বড় লোক। তো দেখতে আসার পর আমার বাবা আসলে অনেকটি অনেক, বাবা অনেক সুন্দর, বাবা সেই ট্রিপ করে বাইরে দাঁড়ায় থাকে। তো দেখতে আসার পর আমার বাবাকে ভাবে আমার বড় ভাই, ভেবে মানে ভাই বলে সম্বোধন করে, যেহেতু আমার বয়স অনেক কম, আমার বাবার কি এমন বয়স। তো বাবা বলে যে না, আমি মেয়ের বাবা। তো সে আসে আমাকে দেখে, আমার নাম জিজ্ঞাসা করে, আমি কোথায় পড়াশোনা করি সেটা জিজ্ঞাসা করে, তারপর চলে যান। দুই তিন দিন পর তার বাবা মাকে পাঠায়। তো আমার আন্টিকে যেভাবে দেখানো হয়েছিল, একদম মজলিশ ভর্তি করে, মা তোমার চুল দেখাও, হাঁটো, সেদিন আমাকে হাঁটতে বলা হয়, খুব বাজে লাগতেছিল, আমি নিতে পারতেছিলাম না, কান্না পাইতেছিল, কিন্তু কী করবো। বাবাকে যখন বলি যে বাবা বিয়ে করবো না বা এটা করবো না, তখন আশেপাশের মানুষ বলতো কি, হ্যাঁ সম্পর্ক আছে ভালোবাসে, মানে সম্পর্ক আছে ভালোবাসে এই জন্যই বিয়ে করবে না, নাহলে কেন বিয়ে করবে না। আমি যতই না করতাম যে আমি বিয়ে করবো না, ততই তারা আমার উপরে মানে চাপায় দিত যে ওর সম্পর্ক আছে, ও ওই ছেলেটা ভালোবাসে যার সাথে নাম লিখছে, নাহলে কেন বিয়ে করবে না। তো আমি কোনোভাবে বুঝাইতে পারতাম না যে আমি এটা বুঝি না বা এটা আমার পক্ষে এখন করা পসিবল না, কারণ আমার মানে যারা শুনতেছে তারা এখন হয়তো বলবে যে তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে তুমি কেন না করতেছো না। আমি বহুবার না করছি যে আমি বিয়ে করবো না।
ঠিক আছে, আমরা এখান থেকে ফিরি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্পের প্রথম পর্ব, আমি আর জি কিপ দিয়ে রয়েছি আপনাদের সাথে। লাবণ্য এবং তার প্রিয় মানুষটি এখানে এসছে, আর সে যে ভয়াবহ সত্যের মুখোমুখি হয়েছে বা হতে যাচ্ছে আপনারা কোনো কিছু গেস করবেন না, কারণ আসলে আমিও আপনাদেরকে বোঝাতে পারবো না যে কত বড় রকমের ভয়াবহতম সত্য সে এখানে রিভিল করবে, যেটার পরে সম্পর্কটা আসলে নাটেকার মতোই। যাই হোক, আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান আপনাদের জীবন গল্প বলার জন্য, আপনারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এই নম্বরে ফোন করার পরে আপনি ফোন থেকে নির্দেশনা পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন, কারণ এই ফোনটি কিন্তু আপনার ভয়েসটি রেকর্ড করে। সেই রেকর্ড আমরা পরবর্তীতে শুনবো, শোনার পরে যদি মনে হয় যে আপনাকে এখানে গেস্ট হিসেবে আমরা আনতে পারি, আমরা নিজেরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। ওকে, আর এছাড়া এই অনুষ্ঠানটি যারা অনলাইন থেকে ডাউনলোড করতে চান কিংবা যারা অনলাইনে বসে শুনতে চান, তারা চলে আসবেন ঢাকা এফএম এর ইউটিউব লিঙ্কে। ইউটিউবের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। এছাড়া আমি আর জি কিবরিয়ার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে, গেস্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে, আপনারা নক দেবেন আমাকে আমার পার্সোনাল পেজে। আমার পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj, kibriya.rj। পেজটি আছে আর জি কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন প্লিজ। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।
Hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
Jibon Galpo.
Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবরি আপনাদের সঙ্গে রয়েছি। জীবন গল্পের প্রথম পর্ব আপনারা শুনছেন সারা দেশব্যাপী। আমাদের সঙ্গে রয়েছে লাবণ্য, আমি কথা বাড়াবো না, আমি তার কাছে আবারও ফিরতে চাই। আর আপনাদেরকে বলছি একটি নাম্বার, যেটা দিন রাত 24 ঘন্টা এই অনুষ্ঠানটির জন্য খোলা থাকবে। আপনারা চাইলে এই অনুষ্ঠানে আসতে পারেন, এবং একই সাথে আমার আরও একটি অনুষ্ঠান খুব দ্রুত আপনাদের মাঝে আসছে, আগামী রবিবার থেকে সেটা শুনতে পাবেন। সেই অনুষ্ঠানটি হচ্ছে সিক্রেটস। এই অনুষ্ঠান মানে জীবন গল্প এবং সিক্রেটস, দুটো অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে যেটা করবেন, আপনি আমাদেরকে ফোন দেবেন এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফোন দেবার পরে আপনি ফোন থেকে যেভাবে কথাগুলো শুনতে পাবেন, সেই অনুসারে ওখানে যা বলা হবে আপনাকে ফোনে, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো ওখানে রেকর্ড করবেন। ওকে, এবং আবারও বলছি, বারবারই বলবো, ইউটিউবে যারা এই অনুষ্ঠানটি শুনতে চান, আমি অনুষ্ঠান চলাকালীন সময় আপলোড করে দিচ্ছি, এখনই আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। ঢাকা এফএম 90.4 নামে হচ্ছে এই চ্যানেলটি আছে, ওখানে আপনারা জীবন গল্পের প্রথম পর্বটি পাবেন, এবং ওখানে প্লে লিস্ট করাই থাকবে জীবন গল্পের, যা হবে সঙ্গে সঙ্গে ওখানে আপলোড হবে। হ্যাঁ, তারপর কি হলো লাবণ্য?
তারপর ও ছেলে দেখে যায়, তার বাবা মাও দেখে যায়, খুব পছন্দ হয়। তখন তার বাবা মা জানায় যে তাদের ছেলে মানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, তাদের ছেলে শিক্ষিত, আর আমি মাত্র ক্লাস 7-এ পড়ি। কয়েকদিন পর আমার ফাইনাল পরীক্ষা, তারপর আমি এটি উঠব। তো আব্বু বলে যে হ্যাঁ, ছেলে দেখতে সুন্দর, বাড়ি ঘর দেখতে চায়। ছেলের বাড়ি ঘর দেখতে যেয়ে দেখে যে মানে তা খুবই গরিব, আমাদের তুলনায় অনেক গরিব। তাদের খুব ছোট্ট একটা ঘর, বেশি জায়গা নাই, মাত্র 3% জায়গার ভিতরে একটা ঘর। তো ঘর থেকে বেরোলে সামনে একটা মানে নর্দমার মতো, থাকার মতো কোনো পরিস্থিতি নাই। তাও কেন জানি আমার বাবা মানে, হ্যাঁ আমার বাবা মানে ব্যবসা করে যে বাবার কিন্তু লাভ কম হয় না, বাবার ভালো টাকা ইনকাম হয়, বাবা কিন্তু আমাকে ভালোভাবে রাখতেছে, আমি যে কোনো মার্কেটে গেলে বাবা আমাকে সবসময় বেস্ট জিনিসটা কিনে দেয়। বাবা হয়তো এখনো ভালো একটা প্যান্ট কিনে না, একটা জুতা কিনে না, মানে লুঙ্গি পরে, কিন্তু আমাকে বাবা সবসময় বেস্ট জিনিসটা কিনে দেয়। কিন্তু বাবা আমাকে লাইফে বেস্ট একটা মানুষ এনে দেয় নেই। বাবা দেখছে উপরে সৌন্দর্যটা, ছেলেটা সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু বাবা এটা কখনো ভাবে নাই যে সেই ছেলেটার সাথে আমার মেয়েটা থাকতে পারবে কিনা। বিশেষ করে আমার নানা আমাকে অনেক সাপোর্ট করতো, পড়াশোনা করুক, কারণ আমার নানা আমাকে অনেক ভালো বুঝে। আমার নানা বলতো ওকে বিয়ে দিও না। আমার মেজো মামা, মানে যার জন্য আমি সব কিছু বুঝছি, রেডিও, ফেসবুক, যে আমাকে বাইরের জগৎটা চেনাইছে, সে আমার আব্বুকে অনেক রিকোয়েস্ট করে যে দুলা ভাই মেয়েটাকে বিয়ে দিয়ে না, আব্বু কারো কথাই শুনে না। একটা মেয়ে আমার বিয়ের ডেট ফিক্সড হবে এত হলো ধরে যে বুঝে গেছে যে আমার সামনে।
আমরা আমরা কোনো কিছু অনুমান করব না, আমি রেজাকেও বলবো অনুমান না করার জন্য, আমরা সামনে আগাই। হ্যাঁ বলো, তারপর
আমার বিয়ের ডেট ফিক্সড হবে। সেদিন আমাদের বাড়িতে অনেক মানুষ আসে, প্রায় 40 জন মানুষের মতো আসে তাদের তরফ থেকে।
কত সালের ঘটনা এটা?
2013 লাস্ট দিকে, অক্টোবর।
ওকে,
অক্টোবরের 2 তারিখ মেবি বিয়ের ডেট ফিক্সড হবে। সেদিন বাসায় ওরা অনেকে আসে, তো আমার বাবা কখনো ভাবে নাই তারা এসে যৌতুক দাবি করবে। একে তো তাদের কোনো অবস্থাই ভালো না, আর এক হচ্ছে যে তাদের ছেলে দেখতে সুন্দর, এটা হচ্ছে তাদের হাতিয়ার। তাদের ছেলের তুলনায় আমার, আমি একটু ফর্সা কম, তাদের ছেলে একটু ফর্সা বেশি, তাদের এত সুন্দর ছেলে বিয়ে দিচ্ছে। আর মানে বিয়ের আগে তার বাবা মা মানে এমন করতেছিল যে আমার বাবার যে একটা ছেলে সন্তান নাই, এটা হয়তো আমার বাবার একটা ব্যর্থতা, এমন করতেছিল যে বিয়ের পর তাদের ছেলেটাকে আমার বাবাকে দিয়ে দিবে। মানে ওনাদের পাঁচ, মানে আমার মানে যে ছেলে যেহেতু বিয়ের কথা হয়েছে তারা হচ্ছে পাঁচ ভাই, তো ও হচ্ছে সবার ছোট ছেলে। আব্বু বলে যে দেখো আমার তো ছেলে নাই, আমার যতটুকু জমি জামা আছে, আমি ঢাকা শহরে যাই করি না কেন, বাড়িতে তো আমার অনেক কিছু আছে, সব কিছু তুমিই পাবা। মানে ছেলের সাথে আলাদাভাবে কথা বলে যে সব কিছু তুমিই পাবা, কিন্তু শর্ত একটাই, আমার মেয়েকে পড়াশোনা করতে দিতে হবে। আমার মেয়ে পড়াশোনা করবে, আমরা পড়াশোনা করি নাই লাইফে, এই জন্য আমার মেয়ে পড়াশোনা করবে। আরেকটা কথা বলি যে যখন আমি মানে একটু পিছনে ফিরতে চাই, যখন আমার আমাকে আমাকে নিয়ে গ্রামে এত বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমি ছেলেদের সাথে র্যাকেট খেলি বা আমার নাম লেখা হয়েছে, তখন আমার একটা কাজিন ছিল, সে অনার্স পড়ে তখন, তো আমার আব্বু আম্মুর ছেলেটাকে অনেক বেশি পছন্দ ছিল, মানে তাদের মেয়ের জামাই হিসাবে। তো আমার আম্মু বা আমার নানু হয়তো তার বোনকে যেয়ে বলে যে লাবণ্যর জন্য তোমাদের ভাইয়ের সাথে কি বিয়ে দেওয়া যায়, তো তার বোন, সেই আমার কাজিনের বোন আর কি, আমার একদম আমার নানুর সামনে, আমার আব্বুর সামনে একটাই কথাই বলে যে এটা আমার লাইফের চ্যালেঞ্জ, বলে যে আমার ভাই কি পালতেছি তরকারিওয়ালার মেয়ের জন্য, পাপা যেটা অনুমান করছিল সেটাই ঘটে। সেদিন আমার বাবা খুব শকড হয় যে আমার মেয়ে পড়াশোনা করবে, আজকে ওর ভাই অনার্সে পড়ে এই জন্য ওই কথাটা বলতে পারছে। আমার বাবা সেদিন খুব শক্ত হয়, তারপরে আর সেই বিয়ে নিয়ে কোনো কথা হয় না। আমার অন্য জায়গায় তো বিয়ে ঠিক হচ্ছে, মানে বাবা চাইছিল যে ওই আমার কাজিনের সাথে আমার বিয়ে হোক।
রাইট, এবং যে ছেলেটার সঙ্গে কথোপকথন চলছিল সেখানেও তোমার বাবা বলেছিল যে তোমার যেন পড়াশোনা কন্টিনিউ করে। হ্যাঁ, তারপর?
কারণ বাবা শক্ত পাইছে তার মেয়ে পড়াশোনা, মানে সে এমন ভাবে বলে যে আমার ভাই পালতেছি তরকারিওয়ালার মেয়ের জন্য, যে মেয়ে মাত্র ক্লাস সেভেনে পড়ে, এখনো জিএসসি পরীক্ষা দেয় নাই, সেই মেয়ে আমার অনার্স পড়ে, ভাই তার সাথে কেন বিয়ে দিব। আমাকে খুব ছোট ভাবে দেখে, তো বাবা সেদিনই চ্যালেঞ্জ হিসেবে নেয় যে আমার মেয়ে পড়াশোনা করবে। আসলে কি ভাইয়া জানেন, মানে আমার বাবা প্রতিটা পদে পদে পড়াশোনার জন্য ছোট হয়েছে। বাবার মুখে আমি শুনছি যে বাবার বাড়ির দলিল নিয়ে তার ভাইদের কাছে যে বসে থাকতে হতো, চাচাতো ভাইদের কাছে, একটা দলিল দেখে দিলে দিত না, তারা দিতে চাইতো না, সে দলিলটা একটু পড়ে দাও, দিতে চাইতো না। এই জন্য বাবা চাইতো যে তার মেয়ে পড়াশোনা করুক, তার মেয়ের মানে তার জন্য কারো কাছে না যাইতে হয়, কোনো একটা কাগজ নিয়ে যে পড়ে দেন তো ভাই। বাবার অনেক কষ্ট, বাবার জন্য বাবা অনেক কষ্ট করে, তো ও সেই আমার যে ছেলের সাথে বিয়ের কথা হচ্ছে তাদের ফ্যামিলিকে বাবা বলে যে হ্যাঁ মেয়ে বিয়ে দেবে একটা শর্তে, আমার মেয়েকে পড়াশোনা করাইতে হবে। মেয়ে বিয়ে দেওয়ার আমাদের কোনো ইচ্ছাই নাই, আমার মেয়ে ঘরের বোঝা হয়ে যায়নি, ছোট মেয়ে, কিন্তু এলাকার মানুষ নানা রকম কথা বলে, এই জন্য মেয়ের একটা গার্জেন থাকবে, এই জন্য মেয়ে বিয়ে দেবো। তারা রাজি হয় বাবার সেই শর্তে, ইভেন তারা বলে যে কোনো একটা এগ্রিমেন্ট করে রাখতে, মানে একদম কাগজ কলমে লিখে রাখতে যে মেয়ে বিয়ের পর পড়াশোনা করবে। বাবা বিশ্বাস করে, কোনো কাগজপত্র করে না, বলে ঠিক আছে মেয়ে বিয়ের পর পড়াশোনা করলে ছেলের তো আর কোনো ক্ষতি হচ্ছে না, ছেলের ভবিষ্যতে ছেলের বউ পড়া, আর ছেলে যেহেতু ইন্টারমিডিয়েট কমপ্লিট ছেলের বউ পড়াশোনা করবে, এটাই তো স্বাভাবিক। আর আরেকটা শর্ত, মেয়ে আমার বাসায় থাকবে, মেয়ে শ্বশুর বাড়ি যাবে না, মেয়েকে আমার বাসায় রাখবো, মেয়ে আমার বাসায়, আমার ছেলে নাই, দরকার হইলে মেয়ের জামাই আমার বাসায় এসে থাকবে, কিন্তু আমার মেয়ে কারো বাড়িতে যাবে না। যেহেতু বাবা ওই বাড়ির মানে পরিবেশ দেখে আসছে যে ওইখানে যে আমি থাকতে পারবো না, ওইখানে থাকার মতো আসলেই পরিবেশ নাই, তো তারা সব শর্তেই রাজি হয় যে হ্যাঁ আপনি যা বলবেন তাই হবে। তো আমার বিয়ের ডেট ফিক্সড করতে এসে তারা 50,000 টাকা যৌতুক চায়, যে বিয়ে হবে 50,000 টাকা যৌতুক দিতে হবে, মেয়েকে এক ভরি স্বর্ণ দিতে হবে, মানে ছেলের বাড়িতে সব ফার্নিচার দিতে হবে। তখন আমার মামা, মেজো মামা মস্কারা করে বলে যে ঘরের বাড়িতে তো ঘরই নাই, ফার্নিচার নিয়ে কই রাখবেন, মানে এমন করে বলে। তো সেখানে অনেক বড় ঝগড়া হয়, তাহলে মেয়ে কেন বিয়ে দিচ্ছেন? কিন্তু আমার বাবার ওই যে ছেলে এত সুন্দর, ছেলের কথাবার্তা খুব ভালো, এই জন্য ভালো লেগে যায়। বাবা বলে আচ্ছা ঠিক আছে আপনারা যা চান তাই দিব। তো বাবা বিয়ের ডেট 23 অক্টোবর ফিক্সড হয়, তখন আমাকে আর স্কুলে যেতে দেয় না, অথচ মানে 2 নভেম্বর আমার ফাইনাল এক্সাম ছিল, আমার পড়াশোনা মানে টোটালি অফ। আমি বাবাকে বলি বাবা আমার তো সামনে পরীক্ষা, বাবা বলে আচ্ছা বিয়ের পর পরীক্ষা দিয়ে কোনো সমস্যা নেই, পড়াশোনা একদম অফ, বাড়িতে আমি আমার বাবা আমার একমাত্র ছেলে, যেমন আমি আমার মানে দাদুর বংশে আমি সবার বড় মেয়ে, আমার মানে যে কাকা আছে সে ছোটো, তার 2টা ছোটো বাচ্চা, আর আমি আমার নানুর বংশেও বড়, নাতিদের দিদি আমি সবার বড়, তো খুবই আনন্দ উৎসব করে বিয়ে হবে। তো আমার মনে বিয়ে কী জিনিস, বা আমার কার সাথে বিয়ে হচ্ছে, কে আমাকে নিয়ে যাবে, সে আমার সারা জীবনের সঙ্গী, কোনো কিছু ফিল হইত না, আমি শুধু তাকায় তাকায় দেখতাম আমার সাথে কী হইতেছে। মুখ খুললে প্রচুর মার খাইতাম, মাও মারতো বাবাও মারতো, পারলে আমার কাকাই সেও আমাকে মারতো, এত অত্যাচার করতো আমাকে, কিছু বলতে পারবো না, তুমি তোমার সাথে যা হবে তোমার অ্যাকসেপ্ট করতে হবে। তারপর বিয়ের ডেট ফিক্সড হয়, বিয়ের আগে সেই ছেলে আমার সাথে কথা বলতে চায়, তো সেই ছেলের নাম্বার আমাকে দেয়, তো বলে তুমি কি বিয়েতে রাজি? আমি বলি আমি জানি না, আমার বাবা মা যা বলে তাই হবে, আমি আসলে কিছুই জানি না। তো এমন করে ডেট আগায় আসে, সবাইকে ইনভাইট করা হয়, সবাই আসে বাড়িতে, অনেক মানে আমাদের গ্রামে অ্যাট দ্য ফার্স্ট টাইম আমার বিয়ে এত জমজমাটভাবে হয়, আমার বাবা সেই 400 মানুষ দাওয়াত দেয়। তো ওইখানে আমার বাবার কমপক্ষে 4-5 লাখ টাকা ওইখানে নষ্ট হয়, বাবার একটা মানে ব্যাংকে বাবা কিছু টাকা জমাইছিল, সেখান থেকে বাবা টাকা নিয়ে ওদেরকে যৌতুক দেয় প্লাস অনুষ্ঠান করে। মানে বিয়ের 7 দিন আগে আমাদের কোর্ট ম্যারেজ হয়, যেহেতু আমার বয়স কম, মানে আমার বয়স অনেক কম, আর ওর বয়স তখন 18 ছিল, আমার বয়স ছিল 14। তো কোর্ট ম্যারেজ যেদিন হয়, মানে বিয়ের 7 দিন আগের ঘটনা, ডেট ফিক্সড হওয়ার পর যেদিন আমরা কিশোরগঞ্জ সদরে যে কোর্ট ম্যারেজ করি, সেদিন যখন সাইন করতে দেওয়া হয়, আমি সাইন করতে পারি কিন্তু ছেলে সাইন করতে পারে না, কিন্তু তারা বললে, তারা কিন্তু জানাইছিল যে তাদের ছেলে ইন্টারমিডিয়েট কমপ্লিট,
মানে এটা মিথ্যা ইনফরমেশন,
মিথ্যা ইনফরমেশন, তাদের ছেলে টিপ সই দেয়। সেটা দেখে আমার মামা অনেক বেশি শক্টে, সুন্দর ছেলে দেখে আমার ভাগ্নিকে বিয়ে দিবেন, আমার ভাগ্নি পড়াশোনায় ভালো, ওর কোনো কিছুই খারাপ না, তো একটা অশিক্ষিত ছেলের সাথে কেন বিয়ে দিবেন, আপনি আপনার মেয়ে শিক্ষিত করতে চান, ছেলে অশিক্ষিত এটা কি? এই জন্য আমার মামা আর আমার বাবার ভিতরে অনেক ঝগড়া হয়, তার জন্য আমার অনেক মায়ের খেতে হয় যে আমিও মানে মামার পক্ষ নিয়ে কথা বলি যে আমি বিয়ে করব না। তো মামা তখন বলে যে তুমি ঢাকা চলে আসো আমার সাথে, কিন্তু বাবা মাকে ছেড়ে আসবো, পরবর্তীতে কী হবে এই চিন্তা করে মামার সাথে ঢাকায় আসা হয় নাই। তো সব কিছু জেনে যে বাবা ছেলে অশিক্ষিত এটা জেনেও বিয়ের দিনে 23-22 অক্টোবর গায়ে হলুদ ছিল, 23 অক্টোবর সকাল থেকে বাড়িতে অনেক মানুষ আসতেছে, আমার বিয়ে মিউজিক বাজতেছে, আমার আম্মু আমার চোখের দিকে আমার মুখের দিকে তাকায় আছে, আমার মেজো খালামণি যাকে আম্মুর চেয়েও বেশি ভালোবাসি সে তাকায় আছে যে একটু একটা বাচ্চা মেরে বিয়ে দেওয়া হইতেছে। একটা সত্যি ঘটনা বলতে চাই যে তখন আমার আমার যে বয়স, তখন আমার তখন শারীরিক পরিবর্তনটা আমার ভিতরে আসে নাই, সেই মুহূর্তে আমাকে বিয়ে দেওয়া হইতেছে। দোষ একটাই, আমি চঞ্চল ছিলাম, আমি মিশুক ছিলাম সবার সাথে, আমার খালামুখি মানে আমার আম্মুকে বলে যে ও কিভাবে সংসার করবে, ও কিভাবে ওর হাজবেন্ডের সাথে থাকবে, ওর তো এখনো কিছুই হয় নাই, ও কিভাবে থাকবে, ও কিগুলো মানতে পারবে। আমার আম্মু বলে জানি না কিছু, ওর বাবা যা বলে তাই হবে। তারপর বিয়ের দিন, আগে তো কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর বিয়ের দিন আবার কাজে আনে, মানে যেহেতু অনেক বড় অনুষ্ঠান করা হয় কাজে আনে, আমার সবাই আসে, আমার খালাতো বোন আসে, আমার খালাতো বোন আমার কাছে এসে বসে অনেক কান্না করে, যাবো তোমাকে দেখে ভাবতাম যে আমি লাইফ অনেক পড়াশোনা করব, তো তোমার বিয়ে হয়ে যাইতেছে আমি কি পড়াশোনা করতে পারবো, এরপর তো আমাকেও বিয়ে দিয়ে দেবে, কিন্তু ওর এখনো বিয়ে হয় নাই, এটা ওর ভাগ্য। তারপর বিয়ে হয়, কাজে এসে বিয়ে পড়ায়, আমার যে হাজব্যান্ড সে আসে, মানে তুলে দেওয়ার সময় মানে মানে যেহেতু অনুষ্ঠান হইতেছে, বাবা বলছিল আমি তাদের বাসায় যাবো না, কিন্তু যেহেতু অনুষ্ঠান হইতেছে শ্বশুরবাড়িতে তো একদিনের জন্য হলেও যাইতে হবে, তো আমার মা তার হাতে আমাকে যখন তুলে দেয় তখন আমার মা অনেক কান্না করে যে আমার একটা মাত্র মেয়ে, আমার ছোট বোন অনেক ছোট, 3 বছর বয়স মাত্র, তখন ওর অনেক কান্না করে আম্মু। আর বাবা, আমার বাবা খুব পাগল জানেন, মানে বাবাই আমাকে বিয়ে দিতেছে, অথচ বাবাই দেয়ালের সাথে মাথা মানে মাথা ইয়ে করে মাথা ফেটে বাবা নিজেই অজ্ঞান হয়ে গেছে, যে কি করছে, মানে আমি যখন কবুল বলছি তখন মনে আমার বাবার হু। তখন মনে হয় আমার বাবার হুশ আসছে যে আমার মেয়েকে পর হয়ে যাচ্ছে, আমার মেয়ে আমার কাছ থেকে, আমাকে নিয়ে যায় মাইক্রোতে করে, আমার প্রচুর কান্না করছিলাম আমি, যে আমি ওর মা বাবাকে ছাড়া অন্য কোথাও যাচ্ছি। সবাই খুব শকটা যে এতটুকু একটা মেয়ের সাথে কি হইলো, তবুও সবার একটাই দোয়া থাকে যে যে কারণে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে, যে মেয়েটা ভালো একটা পরিবেশে পড়াশোনা করবে সেটা যেন হয়। আচ্ছা যা ভুল হয়েছে হয়েছে, বিয়ে হয়ে গেছে, তাতে কি হয়েছে, মেয়ে পড়াশোনা করতে পারবে, এটাই তো অনেক কিছু, ভালো একটা পরিবেশে থাকবে, কেউ কিছু বলবে না। তো শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পর সবাই আমাকে দেখতে আসে, যেই দেখে সেই হাসাহাসি করে, পিচ্ছি মেয়ে মানে খুবই ছোট, বয়স অনেক ছোট, তবু আমার শাশুড়ি আমাকে দেখে মানে প্রথম দিনই আমার গায়ে যেসব গয়নাগাটি ছিল সব খুলে নিয়ে যায়, ইভেন আমার বাবা আমার হাতে যে টাকাটা দিছিল সেটাও সে নিয়ে যায়। তখনও বুঝতাম না, আমার খালাতো বোন আমার সাথে ছিল, তো ওকেও আমি বলি নাই যে এরকম হয়েছে। পরের দিন আমার বাবা আমার মানে খালুরা মামারা সবাই আসে, মানে বউ ভাতের দিন ওদের বাড়িতে সবাই আসে, তো এসে দেখে আমি বসে আছি, আমি শুধু আসলে ভাই আমার বলার মতো কোনো ওইখানে আমি আমার কোনো ভূমিকাই নাই, পুতুল যেমন চালায় না বাচ্চারা রিমোট দিয়ে যেভাবে চলায় সেভাবে চলে, আমি একটা পুতুল হয়ে গেছিলাম, আমাকে যেভাবে চালানো হবে।
আমি একটু পজ দিচ্ছি রেদা, আর ইউ ওকে? আমরা কি আর একটু সামনের দিকে পুরো ঘটনাটা রিভিল করতে পারি?
একটু বসে হয়ে যাবে।
ওকে, তোমার কি খুব আর্জেন্ট কিনা?
একটু ফ্রেশ হও, একটু
ইউ নিড টু বি ফ্রেশ। খারাপ লাগছে তোমার? খুব খারাপ লাগছে। ওকে, আমার মনে হয় কি স্টোরিটা শেষ করা উচিত, কারণ তুমি তুমি চাইলে এখানেও শেষ করতে পারো।
না, আমি আরো বলতে চাই।
সো প্লিজ কন্টিনিউ, আমার মনে হয় তোমারও শোনা উচিত, কারণ এটা আসলে তোমাদের একটা সিদ্ধান্ত নেয়ার বিষয়, কারণ আমি যেটা মনে করি যে কোনো সত্যিই আসলে বরং এটা ভালো হয়েছে, এটা আরো অনেক পরে গিয়ে তুমি জানতে পারতে, জীবনে হয়তো আরো অনেক বড় একটা সিদ্ধান্ত নেবার পরে তুমি জানতে পারতে, তখন তো তোমার জায়গা থেকে এটা এক্সেপ্ট করা খুব ডিফিকাল্ট হতো। সো ইউ ক্যান টেক ডিসিশন রাইট নাও, ওকে? তুমি কি কিছুক্ষণের জন্য কন্ট্রোল করতে পারো? তাহলে আমার মনে হয় যে ওর কথাগুলো আমার তোমার শোনা উচিত। প্লিজ তুমি কন্টিনিউ করো। তুমি বলে ফেলেছো, বাকি ঘটনা কি ঘটেছে তুমি বলো।
বাবা বউভাতের দিন আমাকে যে সবাই দেখে আসে, আমার মামা বলে যে তোমার লাইফটা তো এখানেই শেষ, তুমি হয়তো আর আগাতে পারবা না। কিন্তু আমি সবসময় ভাবি বিয়ে হয়েছে তো কী হয়েছে, আমি আঁকাবো, আমি পড়াশোনা করবো, আমার খুবই নেশা পড়াশোনা দিয়ে, আমি পড়াশোনা করবই। তো আর মাত্র 7-8 দিন বাকি পরীক্ষার, বাবা বলে যে ওকে নিয়ে কালকে সকালেই চলে যাবেন আমাদের বাসায়, ওর তো পরীক্ষা ওর পড়তে হবে। তো আমার শাশুড়ি বলে যে ঠিক আছে ওকে নিয়ে যাবে। সেদিন রাতে তার যে মানে আমার হাজবেন্ডের যে ভাবিরা তারা সবাই আসে, মানে যেই একটা কথা সব মেয়ের জীবনেই আসে, বাসর রাত।
You want to deny the situation actually, because washroom bolte mane ki tumi ei situation ta nite parcho na, tai to bishoyta ki amra clear koro re da, amar mone hoy je tomar eta clear kora uchit,
amar bhate gache re ektu pani den.
ওকে, আমরা সে পানির ব্যবস্থা করতেছি। ওকে, এখান থেকে কাউকে বলে একটু পানির ব্যবস্থা করতে হবে। তোমার কি, আমি তোমাকে কিছু কথা বলবো যেগুলো হজম করাটা তোমার জন্য খুব ডিফিকাল্ট হবে। তুমি কি এত গল্পটা শোনার পরে তুমি যে আচরণটা করতেছো, তুমি ওকে অসম্মান করতেছো, তুমি এটা জানো? ইফ ইউ রিয়েলি লাভ, তোমার ওর হাতটা ধরা উচিত ছিল, তোমার ওর পাশে দাঁড়ানো উচিত ছিল। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ গাটস। তোমার বয়স কত? 19. ও কি সিচুয়েশন ফেস করেছে এখন পর্যন্ত, ও যে গল্পটা বলেছে, তুমি যদি ওকে রিয়েলি লাভ করতে তো ওর ওর জায়গা থেকে বিষয়টা অফ ডিফিকাল্ট, অনেক বেশি কষ্টকর যে ও হয়তো তোমাকে চিনে যাচ্ছে যে আসলে আলটিমেটলি তুমি ওকে কতটা লাভ করো, বাট ও যে সিচুয়েশনটা ফেস করেছে সেজন্যে তুমি ওকে ভবিষ্যতে পাবা কি পাবা না সেটা অন্য বিষয়, বাট ইউ শুড রেসপেক্ট হার। তুমি তোকে লাভই করো নাই, আমার তোমার তোমার মাথায় পানি, মাথায় পানি তো ওর ঢালা উচিত তোমার।
আমি
তোমাকে একটা কথা বলি, আমার 12 ইয়ার্স এর রেডিও ক্যারিয়ার এক্সপেরিয়েন্স দিয়ে আমি ডেফিনেটলি শিওর কালকে বিয়ে করার জন্য তোমাকে এখানে অনেক ছেলেরাই লাইন দেবে। আমি যদি একবারের জন্য বলি যে তুই ওয়ান্ট টু ম্যারি, অনেক ভালো ভালো ছেলে লাইন দেবে। যদি তুমি সেটাকে শিক্ষাগত যোগ্যতা কিংবা ইকোনমিক স্ট্যাটাসের জায়গা থেকে তুমি যদি বিচার করো, তাহলে এর চাইতে অনেক ভালো ভালো ছেলে তোমার জন্য লাইন দেবে। আমি তোমাকে শিওর দিচ্ছি, আমি তোমাকে ডেফিনেটলি, আমি তোমাকে লিখে দিচ্ছি।
কাউকে যাই না
বলে হি ডাজন্ট ডিজার্ভ ইওর লাভ। তোমার কিছু বলার আছে? ওকে, আমার মনে হয় যে আমাদের একটা বিরতি নেওয়া উচিত এই সিচুয়েশন আসলে। প্রিয় শ্রোতা, আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। আর এই অনুষ্ঠানটি আপনি যদি অনলাইন থেকে শুনতে চান, আপনি চলে আসবেন ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল, সেখানে youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। ছোট একটা বিরতি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
আরো একবার স্বাগত, আপনারা শুনছেন জীবন গল্প অন 90.4 FM, আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি। আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, আমার ফেসবুক পেজে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, kibriya.rj, পেজটি আরজি কিবরিয়া নামে আছে। এছাড়াও আসতে পারেন ঢাকা এফএম এর পেজটিতে, ঢাকা এফএম এর পেজটি হচ্ছে facebook.com/ilovedhakaFM। ওকে, এছাড়া বারবার যে কথাটি বলছি সেটা হচ্ছে এই নাম্বার, এই নাম্বারটি ওপেন থাকবে আমার এই দুটো অনুষ্ঠানের জন্য অল টাইম, দিন রাত চব্বিশ ঘন্টা। জীবন গল্প এবং সিক্রেটস, সিক্রেটস প্রচারিত হবে প্রতি রবিবার রাত এগারোটায়। যারা এই দুটো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান কিংবা কোনো কমেন্টস করতে চান এই দুটো অনুষ্ঠান নিয়ে, কোনো পরামর্শ দিতে চান, প্লিজ ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফোন করার পরে অবশ্যই আপনি ফোন থেকে যেই মানে নির্দেশনা আছে সেটা স্পষ্ট করে শুনে নেবেন, তারপর আপনার যা বলার আছে আপনি সেটা বলবেন। ওকে, হ্যাঁ, এখনো তো কান্না থামছে না তোমার, বলো কিছু।
এটা ওর ভুল না, ও আসলে কোনো কিছু মানে আমার বিষয়ে কোনো কিছু এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে না, এটা ওর ভুল না। ও রিলেশনের শুরু থেকে এমন, মানে ও কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে না। আমার লাইফে সব সত্যিগুলো
যে ঘটনাটা
বলো, কিছু বলতে দেখায়
তুই যে ঘটনাটা বলতে, সেটা আমি অনেক আগে থেকেই গেস করেছি। আর আজকে আমি অনেক আগে থেকে আমি ডিসিশন নিয়েছি যে যা হয়েছে সেটা হয়েছে, আমি ওর লাইফে থাকি।
ভাই আমার না,
তাহলে তুমি মাথায় পানি দেওয়ার কথা কেন বলতেছিল এখানে? খারাপ লাগতেছে ফর ওয়াট? ওর বিয়ে হয়েছে সে কারণে?
সেজন্য না, সেটা আমি আগে থেকে জানি।
জানি জানি, তাহলে তোমার খারাপ লাগার জায়গাটা কোথায়? আমি তোমার আসল আইডেন্টিটিও এখানে রিভিল করি নাই, সো তোমার সামাজিকতায় বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। তুমি নিজের ভেতরের ফিলটা বলো, এটা আমার তোমাদেরকে না, এটা পুরো সমাজকে জানানো যে আলটিমেটলি একটা মেয়ের বিয়ে হলে এটা তো সামাজিকভাবে অন্য অন্য বিষয়। আমি জানি তোমার বাবা মা তোমাকে বাড়ির বাসায় ফিরে যাওয়ার পরে কি বলবে, তোমার ফ্রেন্ডরা তোমাকে কি বলবে, ওর বাবা মা ওকে কি বলবে, এটা আমি জানি, এটা আমাদের সমাজ কি বলে এটা আমি জানি। কিন্তু আমাদের লাভের জায়গাটাও যে এত বেশি ইনসিকিউর এরকম একটা ঘটনার জায়গাতে, সেটাই আমি ফোকাস করতে চাই আজকের এই প্রথম পর্বে। তোমার ফিলটা বলো তো, তোমার কি ফিল হচ্ছে? তুমি অনেক
রিলেশনের প্রায় এক মাস পরে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার এরকম কিছু হয়েছে কিনা, বিয়ে হয়েছে কিনা। সেটা
তুমি এটা কেন জিজ্ঞেস করবে হঠাৎ করে এরকম একটা অল্প বয়সে?
মা শুন থেকে জানতে।
কার কাছ থেকে?
সুমন থেকে।
সুমন তো অনেক কিছু, সেটা তো তুমি মিথ্যাও জানতে সত্য
জানতে। সেজন্য সেজন্য আমি কনফার্মেশন করার জন্য ভেরিফাই করতে।
ও কি বলেছিল তখন?
ও বলছে না এরকম কিছু হয়নি।
তো তাহলে তুমি আজকে সত্যটা জানলে?
আজকে সত্যটা জানছি।
জানার পরে তোমার কি ফিলটা হয়েছে?
মিথ্যা বলছো?
ওই মিথ্যাটা নিয়ে কষ্ট পাচ্ছ?
আমি সবকিছু সত্য ভাবি, বাট
আমি ওকে বলি নাই, এটা ওর কাছে বড় ম্যাটার না। পাঁচটা মাস ওকে আমি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি, সময় দিছি, ও যা বলছে তা করার চেষ্টা করছি। ওর জন্য আমি ফিউচারে কি করতে পারবো সেটা ওকে বুঝাইছি, ওর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, সেটা বড় বিষয়
না। সেটার সাথে কম্পেয়ার হয়তো বা হবে না এটা বিষয় নিয়ে, কিন্তু তুমি তোমার জায়গা থেকে মানতে পারছো না, কারণ সন্দেহ তৈরি হবে ওর প্রতি, এই কারণে হয়তো বা, রাইট? যে আর কি কি না জানি গোপন করছে।
হ্যাঁ, আমি সবকিছু বলবো, আমি কোনো কিছু লুকাতে আসিনি,
রাইট? আমার প্রশ্নটা হচ্ছে যে যে বিষয়টা সে গোপন করেছে সেটা কিন্তু সে গোপন করেনি, যদি সে বিয়ের পরে করত।
কিন্তু আমার আমার দিক থেকে যে লাভটা সেটা আগে থেকে যেরকম ছিল এখনো সেরকম আছে।
কোশ্চেন আনসার ডান, প্রথম কথা হচ্ছে এটা। এখানে তুমি দেখো, তোমাকে বিয়ে করার পরে যদি ও এই এই সত্যটা রিভিল করতো, তাহলে তুমি বলতে পারতা যে না তুমি আমাকে বিয়ে করছো তারপরে এটা করছো। ও কিন্তু এই জিনিসটা মেনে নিছে, মেনে নিয়ে তুমি এই সত্যটা ওপেন করার পরে তুমি ওর জীবনে থাকতেও পারো নাও পারো, এবং সেটা সে ফেস করেছে। এখানে খুব ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করেছে, তার মানে সে গোপন করেনি, সে একটা উপযুক্ত জায়গা খুঁজতেছিল, যে জায়গাটা এত বড়
সত্য বলতে পারি নাই, আমার সাহসের অভাব ছিল।
এক্স্যাক্টলি, ও তোমাকে চিট করতে পারতো তখনই যদি বিয়ের পরে এই জিনিসটা বের হতো যে না ওটা ওর সেকেন্ড বিয়ে, তাহলে তোমার সঙ্গে চিট করেনি, ও মিথ্যা বলেনি, ও একটা সিচুয়েশনের মধ্যে ছিল, একটা উপযুক্ত জায়গা খুঁজতেছিল, পরিবেশ খুঁজতেছিল, সেটা হয়তো এই এই জায়গাটা এসে মনে করেছে যে এই অনুষ্ঠানে হতে পারে, রাইট? তোমার খারাপ লাগার জায়গাটা ফ্র্যাঙ্কলি বলো, মানে কোথায় খারাপ লাগছে, এখানে আমাদের কিছু বলার আছে কিনা? প্রিয় শ্রোতা, আমি এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ওপেন করে দিতে চাই। আমি জানি এখানে যে গল্পটি এখানে উপস্থাপিত হলো এটা আমাকে কাঁদিয়েছে, আমি জানি অনেককে কাঁদিয়েছে, এটা দুই পরিবারকে কাঁদাচ্ছে। আপনারা এই ছেলেটিকে কি বলতে চান, এই মেয়েটিকে কি বলতে চান, যদি আপনাদের কিছু বলার থাকে প্লিজ ঢাকা এফএম এর যে পেজটি আছে সেখানে আপনারা আসেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে সাজেশন দিতে পারেন। শুধু ওদের সম্পর্কের জায়গাটিতে না, পুরো পরিবার থেকে আপনাদের যদি কিছু বলার থাকে, এবং ওদের ব্যক্তিগত পরিচয় আমি রিভিল করিনি এই কারণে যে আমাদের সামাজিকতা বা আমাদের যে সমাজ সেটা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না, সেক্ষেত্রে এই মেয়েটির আরও সমস্যা হতে পারে, এই ছেলেটির আরও সমস্যা হতে পারে। সবকিছু চিন্তা করে এই মেয়েটিকে আপনাদের কি বলার আছে, মেয়েটির ফ্যামিলিটিকে আপনার কি বলার আছে, এই ছেলেটিকে কি বলার আছে, বা এদের সম্পর্কের জায়গাটি নিয়ে কি বলার আছে, আপনারা ওদেরকে যদি কোনো সাজেশন দিতে চান, ওরা অনুষ্ঠান থেকে বের হওয়ার পরে ওরা প্রত্যেকটি কমেন্টস ওরা পড়বে এখানে এবং সেটা রিপ্লাইও দেওয়ার চেষ্টা করবে। আমি ফেসবুকের আইডিটা বলে দিচ্ছি, আপনারা প্লিজ এখানে আসুন, facebook.com/ILoveDhakaFM। আমি আবারও বলছি facebook.com/ILoveDhakaFM। বলো তোমার কথা বলি রেজা, আমি তুমি করি বলছি ছোট ভাইয়ের মতো, বলো তোমার কথাটা বলো, ফ্র্যাঙ্কলি বলো, কোনো সমস্যা নেই, বি রেসপারেট, সত্যটা বলো। তুমি কি সত্যটা বলছো? তুমি যে সত্যটা ওর কাছ থেকে ডিমান্ড করছো, তুমি কি সত্যটা বলছো?
মানে আমি সবসময় ওর কাছ থেকে শুধু সত্যিটাই আশা করি ভাইয়া, মানে মিথ্যা যে একটা,
এটা তো মিথ্যা ছিল না, এটা সিচুয়েশনাল কস্ট ছিল।
আমি যখন জিজ্ঞেস করছি তখন তো বলতে পারি
একটা কথা, কেন কিভাবে বলবে, এত বড় ঘটনাকে তুমি শোনার জন্য প্রস্তুত ছিলে সেই সময়টাতে, এইভাবে শোনার জন্য প্রস্তুত ছিলে, মাত্র একটা মাস হয়েছে এবং সেই একটা মাসের মধ্যে তোমাকে এত বড় সত্য বলে দিলে যে সে তোমাকে হারাবে না, তার কোনো পসিবিলিটি কি ছিল? সম্পর্কটা কি অতটা শক্ত পর্যায়ে গেছে তখন? যায়নি তো,
কারণ ভাই আমি তো আগে যেরকম এখনো তো সেরকমই আছি। তাহলে
তোমাকে ও ভালোবাসে, তোমাকে হারানোর আশঙ্কা ছিল, কিন্তু ও জানে যে সত্যটা বের হলে একদিন হারাবে, তারপরে সে স্বীকার করেছে।
আমি ওটা ঠকাতে চাই না ওকে, আমি
এক্স্যাক্টলি সেটা আমারও পয়েন্ট। তো সেই জায়গাটা থেকে তুমি এটা কি খুব বেশি কোনো কিছু মনে করছো? মাত্র পাঁচ মাস, তুমি চাইলে এখন কুইট করতে পারো।
কিন্তু আমি তো আগে থেকে ডিসিশন নিয়ে আসছি যে আমি ওর লাইফে থাকবো, ওর লাইফে যে বিয়ে হয়েছে সেটাও আমি আগে গেস করছি।
তুমি আজকে
আমি এই যে অনিয়ারে অনিয়ারে যে আমি কি বলবো সেটাও আমি কিছু, মানে আমি আমার ফ্যামিলি যদি সাহায্য করলে
আমি ফ্যামিলি মানতে পারবে,
আমার ফ্যামিলি
বলবে না, ওর
ফ্যামিলি যদি
জানাবে না, ওর
কথা যদি কেউ শুনে তাহলে ওকে
কখনো তোমার ফ্যামিলিকে হাইড করবা,
সেই জন্য আমি আমার ফ্যামিলিকে কিছু বলবো না,
কিছু করবে না। দ্যাট ইজ ইয়োর ফার্স্ট ইমপ্রেশন, বাট ও যেভাবে তোমাকে বলেছে তোমার ফ্যামিলিকেও তোমার বলা উচিত, আমি এটা মনে করি। যদি এই রেডিওর অনুষ্ঠানের সুবাদে বুঝে যেতে পারে, তারা শুনে ফেলে, তাহলে তো শুনে ফেললোই, সেক্ষেত্রে জটিলতা হয়তো অন্যভাবে তৈরি হবে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব, তুমি পরিবারের বড় সন্তান, একটা মাত্র ছেলে, বাবা মার কাছে কোনো কিছু গোপন করে তোমাদের স্টেপ নেওয়া উচিত হবে না। আচ্ছা এবার তোমাকে আমার বলার আছে, তুমি এত কাঁদছো কেন বলো তো? যেটার জন্য তুমি দায়ী না, প্রথম কথা আমাকে ফেস করো প্লিজ, যেটার জন্য তুমি দায়ী না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার দিকে একটু কনসেন্ট্রেট করো, তুমি এভাবে তাহলে তুমি সেন্সলেস হয়ে যাবে এখানে, আমার দিকে কনসেন্ট্রেট করো, যেটা তোমার জন্য তোমার, তুমি কিন্তু আমার কিছু কথা এখানে রিসিভ করবা বলে এসছো, রাইট? সো আমি যে কথাগুলো বলছি আমার লিসনারদের পক্ষ থেকে, যেটার জন্য তুমি দায়ী না, সেই দায়ভার তুমি কেন বয়ে বেড়াবে? তুমি আজকে সবচেয়ে ভালো কাজটা করেছো, এটা আমি তোমাকে সার্টিফাই করলাম, মানে আমি অ্যাজ এ লিসনার হিসেবে যদি বলি তাহলে আমি বলবো তুমি সবচেয়ে ভালো কাজটা করেছো, যে কাজটা হতে পারতো তোমার বিয়ের পরে, যে কাজটা হতে পারতো আরো পাঁচ বছর সম্পর্ক যাওয়ার পরে, যেটা তোমার মা তোমাকে বলেছে গোপন করে যাওয়ার জন্য, সেটা তোমার বাবা যেরকম ভুল করেছে তার সামাজিকতা রক্ষা করতে গিয়ে, সে তার সবচেয়ে প্রিয় মানুষটার ক্ষেত্রে একটা ভুল করেছে, তোমার মাও সেই ভুলটা ভুলটার দিকেই তোমাদেরকে এগিয়ে দিচ্ছিল। এই বাবা মায়ের ভুলটা আসলে বাবা মায়ের ভুল না, এটা আমাদের সমাজের ভুল, আমাদের সমাজ নিতে পারে না, যে কারণে বাবা মারা বাধ্য হয়।
ওদের যে বিয়ে হয়েছে সেটা আবার ব্রেক হলো কেন সেটা জানো?
এক্স্যাক্টলি আমি সেখানেই যেতে চাই, বলো।
তারপর নবাতের দিন রাতে সবাই ওর ভাবিরা আমাকে বোঝায় হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক বা যে রিলেশন, আমি কারো কথাই বুঝতেছিলাম না, তাদেরকে প্রশ্ন করবো ওরকম সাহসও আমার ছিল না, তারা আমার চেয়ে বয়স অনেক বড়, তো বলে যে এরকম এরকম সম্পর্ক হবে, আমি বলি কি বলবো, আমি বলি হবে আমার তরফ থেকে, হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, বাট আমি বুঝতেছিলাম না যে আসলে কি হবে কি হবে কি হবে। তো ওরা সবাই চলে যায়, আমার হাজব্যান্ড আর আমি একটা রুমে থাকি, সে আমাকে মনে করতো কি যে আমি হয়তো প্রাপ্তবয়স্ক, আমি হয়তো সব কিছু বুঝি, মানে তার তরফ থেকে এটা মনে হইতো যে আমি সব বুঝি, আমার তরফ মানে আমার যে মনের যে সিচুয়েশন বা আমার যে অবস্থা সেটা সে বুঝতো না। তো সে আমাকে গিফট হিসাবে মানে কিছু টাকা দেয় আমার হাতে, আর আমাকে বলে মানে তোমাকে আমার কাছে কিছু চাওয়ার আছে। তখন আমি একটা কথা বলছিলাম যে আমার আম্মুকে সবাই মানে খোটা দেয় যে আমার আম্মুর ছেলে নেই, তা আমি বলি যে তুমি আমাদের বাড়ির ছেলে হয়ে থাইকো, কারণ আমার আব্বু অনেক শখ করে তোমার সাথে আমার বিয়ে দিছে, আমার আমার আব্বুর অনেক ভালোবাসার একজন মানুষ আমি, তোমাকে আমাদের বাড়ির ছেলে হইতে হবে, কেউ যেন কোনোদিন মনে না করে যে তুমি আমাদের বাড়ির জামাই, মানে আমার হাজব্যান্ড, এটা যেন কেউ মনে না করে, সবাই যেন ভাবে যে তুমি আমার মা বাবার ছেলে, এমনভাবে থাকো, কারণ আমার মা বাবার অনেক বড় কষ্ট তাদের একটা ছেলে নেই, এত বছর পরও তাদের ছেলে সন্তান হয় নাই। তো সে বলে যে ঠিক আছে আমি কোনোদিনও তোমার মা বাবার মনে কষ্ট দিব না, আমি তাদের ছেলে হয়ে থাকবো, কিন্তু কথাবার্তার পর সে আমার সাথে অনেক অনেক জোর জবরদস্তি করে অনেকভাবে, বাট আমি প্রচুর কান্নাকাটি করি, বলি যে এটা আমি বুঝি না, আসলে এটা কি আমাকে বোঝাও। সে বোঝায় না, সে আমাকে খুব মানে রাফ বিহেভ করে, সে পারলে আমাকে এখানে মেরে ফেলবে, থাপড়াবে, ওরকম অবস্থা। তারপর সেই রাতটা কোনোভাবে পার হয়, সে আর আমি আলাদা থাকি, একসাথে থাকি না, সে পাশের রুমে থাকে, আমি পাশের রুমে থাকি, এক রুমেই পার্টিশন আসছে মাঝখানে, মানে সে রাগে চলে যায় আমার আমার কাছ থেকে। পরের দিন আমি আমার বাসায় চলে আসি, আম্মু আমাকে জিজ্ঞাসা করে যে কেমন লাগলো শ্বশুরবাড়ি, মানে এই সেই, আমি বলি হ্যাঁ সব ভালো সব ভালো। আমার নানু বলছিল যে শ্বশুরবাড়ির বদনাম কোনো সময় বাবা মার কাছে বলতে হয় না, তাহলে বাবা মার মনে আঘাত পায়, এই জন্য আমি বলি নাই যে বাবা মা তো শখ করে বিয়ে দিছে, আমার হাজব্যান্ড যে ফার্স্ট ডেতেই আমার সাথে এরকম রাফ বিহেভ করছে বা আমার গায়ে হাত তুলতে চাইছে, সেটা আমি আমার আম্মুকে বলিনি।
কতদিনের সংসার ছিল টোটাল তোমাদের?
আমাদের সংসার
মানে বৈবাহিক অবস্থা কতদিন ছিল?
এক বছর।
এক বছর ছিল,
কাছে ছিলাম চার মাসের মতো।
চার মাসের মতো তোমরা একসঙ্গে
ছিলাম, একটা প্লেসে ছিলাম, একসাথে এক বাসায় ছিলাম না, মানে ওর বাসায় ছিল আমি আমার বাসায় ছিলাম, কিন্তু কিশোরগঞ্জের মধ্যেই আমরা ছিলাম।
এখন ডিভোর্সটা বেসিক্যালি কি কারণে হলো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ তোমার লাইফের এটা একটা অতীত অধ্যায়, আমরা জানি যে ঘটনাটা কি ঘটেছে, এক বছর কি হতে পারে, মূল রিজনটা কি?
পড়াশোনা,
পড়াশোনা বলতে
একটা টাইমে এসে আমার পরীক্ষা রেজাল্ট দেয়, আমি ক্লাসে থার্ড হই, সেটা সে মানতে পারে না, মানে সে ভাবে যে আমি ফেল করবো, তাইলে মানে আসলে তাদের পড়াশোনা করানোর ইচ্ছা ছিল না, তাদের ইচ্ছা ছিল আট দশটা বউয়ের মতো তারা বউ রাখবে বাড়িতে, কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল পড়াশোনা করাবে, আমাকে শ্বশুরবাড়ি দিবে না, তো তারা একটা মানে কারণ খুঁজতেছিল, মেয়ে যদি ফেল করে তাহলে আর পড়াশোনা করানো লাগবে না। আমার লাইফের প্রতিটা ধাপে ধাপে মানুষ পড়াশোনা নিয়ে আমাকে
পড়াশোনা বন্ধ করে দেয়,
পড়াশোনা বন্ধ করে,
এবং এটা তোমার ফ্যামিলি মানতে পারেনি?
না, আমার বাবা কোনোভাবেই মানতে পারেনি,
এবং যে কারণে তোমাদের তুমি একসময় ডিভোর্স দিয়ে দাও, মূল কারণটা হচ্ছে এটা।
হ্যাঁ,
ফাইন, এবার বলো তোমার কি বলার আছে, একদম অনেস্ট ওপিনিয়ন বলো, তোমার ভিতর থেকে যেটা আসতেছে, কোনো কিছু হাইড করো না। মনে করো তোমরা দুজন একটা রুমের মধ্যে আছো, আমি এখানে নাই, তখন তুমি ওকে যে কথাগুলো বলতে ঠিক সেটাই বলো।
আমি তো ওকে সব সময় বলতাম যে ওর ফার্স্ট ডে নিয়ে আমি খুব কোনো কথা বলবো না, আর তাছাড়া এখানে আসার আগেও আমি ওকে জাস্ট সারপ্রাইজ করার জন্য এখানে আসছি, যে মানে আমি তোমার সাথেই থাকবো, সেজন্য আপনাকে আমি বারবার বলতেছি যে যে ভিশনটা পড়েনি, শোনা পড়েনি, এরকম বলতেছে, কারণ আমি ওকে সারপ্রাইজ করতে চাই, যে আমি ওকে সব
তাহলে তুমি বারবার ওয়াশরুমে যেতে চাচ্ছ কেন, মাথা টাথা ঘেমে গেছে বা সামথিং লাইক, ওই মিথ্যাটার কারণে?
জি।
সো তুমি জানলে যে আলটিমেটলি তোমার ভালোবাসার মানুষ, সে একটা বৈবাহিক সম্পর্কে এক বছর ছিল এবং তার একটা অতীত জীবন আছে এবং সেখানে অনেক কিছুই হয়েছে, সেটাও তোমার কাছে খুব বেশি কষ্টের না। ওর যে উত্তরটা, উত্তরের মাঝখানে যে পজটা, সেটা কি সাউন্ড করছে সেটা আপনারাই বুঝে নেবেন। বলো কি বলতে চাও।
আমার যখন মানে আমি জানুয়ারিতে ক্লাস এইটে ভর্তি হই, তো আমার ফেব্রুয়ারিতে আমাদের স্কুলে মানে রেজিস্ট্রেশন হয়ে যায় যে এখানে পরীক্ষা দিতে হবে, কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবে আমাকে পড়াশোনা করাবে না, সে ততদিনে মানে তার মুখ খুলে গেছে, নতুন জামাই হিসেবে সে আর নাই, আমার বাবা আমার মুখে মুখে তর্ক করতেছে, আমার বউ আমি নিয়ে যাবো, আমি কেন পড়াশোনা করাবো। আমার বাবা তাকে অনেক ভালোভাবে বুঝায় যে না, পড়াশোনা করাইতে হবে। একটা টাইমে গ্রাম এলাকায় দরবার হয় না যে মীমাংসা করার জন্য, এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় যে আমার আম্মু একটা কথা বললে যে আম্মু আব্বুর ভিতরে একবার সমস্যা হয়েছিল, তখন আমার বড় কাকা সেটা মিটমাট করে দিছিল, আমার টাইমে আমার বড় কাকা আসে, আমার আম্মু সেই ব্যাপারটা নিয়ে এখনো মানে বলে যে আমাদের সম্পর্ক যে মিটমাট করছিল, আমার মেয়ের সম্পর্কেও সে মিটমাট করতে আসে। তো সবাই বলে মেয়েকে শ্বশুরবাড়ি দিয়ে দাও, পড়াশোনা করাইতে হবে না, কিন্তু আমার বাবার মানে বাবা অনেক কান্না করে, একটা টাইমে বাবা আমার জন্য নেশা পর্যন্ত করছে যে আমার মেয়ে পড়াশোনা করবেই, বাবা বলে না আমি কে দিব না। বাবা আমাকে রাত বারোটার সময় মানে পালিয়ে আমাকে ঢাকা নিয়ে আসে, এনে একটা গার্লস হোস্টেলে ভর্তি করে, আগে যে স্কুলে আমি পড়তাম ছোটোবেলায় সেটাতে, সেটাতে আমি ফেব্রুয়ারি থেকে জয়েন করি সেই হোস্টেলে, সেখানে ভর্তি করায়। তখন আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো যোগাযোগ নেই, যেহেতু আমি হোস্টেলে থাকি, ওখানে গার্জেন ছাড়া কারোর সাথে কথা বলতে দিবে না, আমার হাজব্যান্ডের প্রতি আমার অতটা ভালোবাসা সম্মান কোনোটাই নেই, সে আমার কাছে কোনো ইস্যুই না আমার লাইফে, কারণ তাকে আমি বুঝিই না, ভালো লাগে না, কি হচ্ছে না, একটা মানুষ আমার লাইফে আসলে তাকে আমার ভালোবাসতে হবে, তার প্রতি আমার কোনো ফিলিংসই জন্ম নেয়নি। তো প্রায় আট নয় মাস আমি এখানে থাকি, কিন্তু জিএসসি পরীক্ষার আগে বলা হয় যে আমি এখানে পরীক্ষা দিতে পারবো না, আমার রেজিস্ট্রেশন কিশোরগঞ্জ হয়ে গেছে। তো বাবা বলে তো এখন তো কিশোরগঞ্জ যেতে হবে, ওইখানে হলে পরীক্ষা দিতে হবে, ওইখানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এর ভিতরে 8-9 মাস আমার মা অনেক খারাপ সময় কাটাইছে। আমার মাকে মানে এলাকার লোকজন কি বলতো জানেন, যে মেয়েকে ঢাকা পাঠিয়েছো ব্যবসা করতে, এমন ইন্ডিকেট করতো আমার মাকে, বিয়ে দিছো মেয়েরে শ্বশুর বাড়ি দিয়ে দিবা, এই মেয়ে নিয়ে নাকামি করার কি আছে, পড়াশোনা করানোর কি আছে।
See, we belong this kind of society. This is our ugliest truth. এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমি জানি যে এই অনুষ্ঠানটি বাংলাদেশের 62টি জেলায় একযোগে আপনারা শুনছেন, বাংলাদেশের অসংখ্য মানুষ এই মুহূর্তে ঢাকা এফএম এ কান পেতে আছেন। এটা আমাদের সমাজের একটা আগলিয়েস্ট ফেস, এই ধরনের কথা আমরা বলি, কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিই ওই বাবা মায়ের কাছে এই কথাগুলো সন্তানের জন্যে বা নিজেদেরকে সম্মানের জায়গা থেকে কত বড় কষ্টের, এবং এটা যে ওই বাচ্চাটার উপরে কত বড় ইফেক্ট তৈরি করতে পারে এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আজকে এখানে একজন লাবণ্যকে আমরা ফোকাস করেছি তার সমস্ত পরিচয় গোপন রেখে। আমি জানি বাংলাদেশের আনাচে কানাচেতে এরকম অসংখ্য লাবণ্য আছে যাদের জীবনে এরকম ভয়াবহ ঘটনা ঘটে, এই বাল্য বিবাহ নামক ঘটনা।
তারপর আমি জিএসসি পরীক্ষা দিতে কিশোরগঞ্জ আসি, পরীক্ষা দিতে যাই। তো পরীক্ষার হলে আমার কাজিন আমার সাথে পরীক্ষা দেয়, তো সবাই আমার হাজব্যান্ডের কথা আমাকে বলে যে তোর এত সুন্দর জামাই রেখা তুই ঢাকা চলে গেছিস, এটা ঠিক হয় নাই, তুই তোর হাজব্যান্ডের কাছে চলে যা, মানে মেয়েরা আমাকে বোঝায়। তো একটা টাইমে আমার ভিতর আসলে আমি তখন একটু বড় হয়েছি, যেহেতু আমার 15 বছর বয়সের মতো, তো আমি ভাবি যে আসলে ওরা যা বলতেছে তাই হয়তো ঠিক, মানে ওরা আমার ব্রেন ওয়াশ করতেছে প্রতিটা মিনিটে মিনিটে, পড়াশোনার বদলে ওরা আমার এটা বুঝাইতেছে যে আমার কাছে আমার শ্বশুরবাড়িটা বেশি ইম্পর্টেন্ট, পড়াশোনাটা না। আমি লাস্ট পরীক্ষার দিন বাসায় না ফিরে আমি আমার হাজব্যান্ডের সাথে মুন্সিগঞ্জ চলে যাই ওর কথাতে। যাওয়ার পর মানে ও আমাকে বলে যে আমাকে ভালো রাখবে, আমার পড়াশোনা করতে হবে না। সে আমাকে খুব ভয়াবহভাবে ভাই আমারে পাশ দিয়ে মারে, দোতলা ঘর ছিল সে আমাকে লাথি দিয়ে নিচে ফেলায় দেয়। 1.5 মাস তার সাথে আমি ছিলাম, এমন কোনো দিন নাই সে আমাকে গায়ে হাত তুলে নেয়, আমাকে মানে নাই, ইউজ করছে, তার যখন ইউজ করার দরকার হয়তো ইউজ করে করে আমাকে রেখে দিত। আমি খাইছি কিনা দিনের পর দিন না খেয়ে থাকতাম, সেখানে কোনো কিছু ছিল না, আমাদের কাজ জানা ছিল না, ও কোনো কাজ করতো না, একটা লোকের হাত ধরে গেছিলো কাজ না হইতো, বাতিলে ভাত ছিল না, যতটুকু ভাত ছিল ওরে দেওয়ার পর আমার পাতে যদি কোনো সময় কোনো কিছু নিতাম ঝগড়া করতে করতে লাফিয়ে দিয়ে ভাতের প্লেট ফালায় দিত। না খেয়ে ওরা বলছে খুবই খারাপ হয়ে যায়, তখন ভাবতাম যে আম্মু আব্বুকে না বলে বাসা থেকে বেরোয় অনেক বড় ভুল করেছি। বাবাকে কোনোভাবে যোগাযোগ করি, ও বাবার সাথে যোগাযোগ করতে দিত না, একটা আপুর ফোন দেখে বাবাকে ফোন দিয়ে বলি, বাবা এসে আমার এই অবস্থা দেখে, দেখে বলে যে আমি আমার মেয়েকে নিয়ে যাব, লাগবো না। তখন আমি বাবার সাথে কিশোরগঞ্জ চলে আসি, ও সেদিন আমাকে অনেকবার না করে যে আমি যেন না যাই, কারণ ও জানে আমি ওখান থেকে যদি একবার বের হয়ে যাই আর কোনো দিন আমি ওর কাছে ফিরবো না। এটাই হচ্ছে মানে একদম মূল পয়েন্ট, এখান থেকে আমি যখন বাসায় যাই তখন আমার হাত পা মানে আমার আমার হাজব্যান্ড যে আমাকে এত অত্যাচার করে সেগুলো আমার আম্মু বুঝতে পারছিল, কিন্তু আমি ঘরের পিছনে দাঁড়ায় আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছিলাম যে তখন আমার হাজব্যান্ড আমার মাকে নিয়ে গালি।
তুমি কিছু জানতে চাও ওর কাছ থেকে? Do you have any question, রেজা? আর কিছু জানতে চাও ওর কাছ থেকে?
না আমি
মানে সেদিন বাড়িতে আসার পরে আমাদের ডিভোর্স হয়েছে, আমি ওকে আমার তরফ থেকে ডিভোর্স দিয়েছি, তার 7 দিন পর ও কোনো ডিভোর্স পেপার পাঠায় না।
তুমি চেনো আমাদের চেয়ে অনেক বেশি চেনো তুমি, কারণ সে তোমার বয়ফ্রেন্ড, স্টিল সে তোমার বয়ফ্রেন্ড তার কথা অনুযায়ী। তোমার কি মনে হয় এরপরে তোমাদের সম্পর্কটা কোথায় যাবে? এটাই আমার শেষ প্রশ্ন এবং অনুষ্ঠান আমি শেষ করব।
আমি ওকে অনেক ভালোবাসি, অনেক বেশি, আমি ভালোবাসা কোনোদিনও বুঝি নাই, ওর হাত ধরে আমি বুঝছি ভালোবাসা কি, সেই ভালোবাসা, সেই হাত ধরা, ও আমাকে হাত ধরে ধরে রাস্তা পার করে, ওর চোখের দিকে তাকানো, সব কিছু দেখে মনে হয় না যে আমাকে ছেড়ে যাবে। আমার এটা আমার কোনো ভুল না, আমার ফ্যামিলি আমার সাথে করাইছে, আমি সেটা করছি, নিজে থেকে তো বেরোয় যায় নাই, নিজে থেকে কোনো ছেলের হাত ধরে চলে যায় নাই, নিজে থেকে কারোর সাথে শারীরিকভাবে ইনভলভ হয় নাই, আমার ভুলটা কোথায়, আমি কেন এত নিকৃষ্ট?
এইটুকু হচ্ছে তোমার প্রতি তোমার নিজের রেসপেক্ট, এই লাস্টে যে কথাটুকু বললাম, এবং এইটুকুর প্রতি যদি তোমার প্রেমের মানুষটা তোমার লাভের লাভ করার মানুষটা যদি রেসপেক্ট না করে তাহলে সে তোমার লাভ ডিজার্ভ করে না। ইটস ভেরি সিম্পল। বাট হ্যাঁ, ও কান্নার কারণটা আমরা জানি, সেটা হচ্ছে যত কিছুই আমরা যুক্তি দিয়ে বিচার করি না কেন মন কিন্তু সেই যুক্তিটা মানে না। আমাদের অনুষ্ঠানটা আমরা এই জায়গাটাই শেষ করবো প্রিয় শ্রোতা, আমরা চাইবো ওরা দুজন ভালো থাকুক, আমরা অবশ্যই চাইবো লাবণ্যর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে লাবণ্যর বাবার মতো বাবা সত্যি সৌভাগ্যবান, আমি যদি বলি যে সেই সন্তান খুবই সৌভাগ্যবান, এই একটা সাইড যদি দেখি যে তার পড়াশোনার জন্য সে এত কষ্ট করতেছে, কিন্তু এই বাবাই যখন মেয়েকে বিয়ে করানোর জন্য এই বয়সে ক্লাস সেভেনে পড়ুয়া 13-14 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এইরকম ডেসপারেট হয়ে যায়, তখন সেটা মেনে নেওয়াটা খুব কষ্টকর। যাই হোক, আমি লাবণ্যর বাবা মাকে হাত জোর করে বলতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে, আপনারা ওকে সাপোর্ট করুন, ওকে মানসিক সাপোর্টটা দিন, সমাজকে ভয় পাবেন না। সেই যুগটা কিন্তু এখন আর নেই যে একটা মেয়েকে আমরা মেয়ে হিসেবে দেখবো। আপনাদের ঘরের মধ্যে যদি ও সাপোর্টটা না পায়, লাবণ প্লিজ আমার মনে হয় তুমি একটু নিজেকে একটু কন্ট্রোল করো। না না, ইউ শুড কন্ট্রোল ইউর সেলফ। তুমি এরকম ট্রাই করলে লাভটা কি হবে আমাকে আমাকে বলো তুমি। এক্স্যাক্টলি, তুমি
হোয়াই আর ডিভোর্সের কাছে 2 বছর, কিন্তু এখনো আমার মানে আত্মীয় স্বজন আমাকে নক করে তোমার ডিভোর্স হয়ে গেছে, মানে আমি খারাপ, মানে এমন নক করে যে আমি ঢাকা শহরে থাকি।
তাতে কি হয়েছে, তোমার বয়স মাত্র 17 বছর, তুমি তোমার লাইফের গোল্ডেন টাইম সামনে পড়ে আছে, তোমাকে নক করছে। দেখুন, আমি এটা আপনাদেরকেও বলি যে 17 বছর একটা মেয়ের পক্ষে এরকম ভাবে জাজ করাটা সম্ভব না, বাট তোমার এভাবে কান্নাকাটি করাটাও উচিত না। হ্যাঁ, কারণ এটা তোমার জীবনে ঘটেছে, এর চেয়েও ভয়ানক ঘটনা কিন্তু মানুষের জীবনে ঘটে। অ্যাট লিস্ট ইউ গট এ গুড ফাদার অ্যান্ড মাদার, তারা তোমাকে শেল্টার দিয়েছে, অনেক বাবা মারা শেল্টারও দেয় না, তুমি ওখানে মরে যাও তাও আমাদের ঘরে এসো না, এরকম করে, এরকম দুর্ধর্ষ ঘটনা আমি শুনেছি। তোমার বয়স 17, তুমি চাইলে নিজের পায়ে দাঁড়াতে পারো।
এখন তো আমার বাবা মা আমাকে সাপোর্ট দিতেছে
না। কেন সাপোর্ট দিচ্ছে না?
তারা আমাকে ওখান থেকে নিয়ে আসছে, 2 বছর ভালোভাবে পড়াশোনা হয়েছে, এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পাস। আমার বাবার অবস্থা এখন খুব খারাপ, বাবা মাঝখানে একটা দোকান নিছিল, সেখান থেকে বাবা ধরা খাইছে।
সাপোর্টটা কোথায় দিচ্ছে না?
মানে সে তারা আমাকে মানে ফিনান্সিয়াল ভাবে কোনো সাপোর্ট দিতে চাচ্ছে না। তোমার পড়াশোনা তুমি চালাও।
আমি যেটা বলবো, মানে তোমাদের দুজনকেই যেটা বলবো, যে তুমি যেহেতু ডিপ্লোমা পড়ছো এবং ও যেহেতু কেবল ইন্টারমিডিয়েটে পড়ে, ওর জন্য সময়টা অনেক লম্বা সময়, আর তোমার জন্য হয়তো তুমি ডিপ্লোমা পাস করেই হয়তো একটা কিছুতে ঢুকে যেতে পারবে। ফার্স্ট অফ অল, লাভের জায়গাটা কিন্তু দুজন মানুষের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, রাইট? এবং তোমরা দুজন যদি ঠিক থাকো, পুরো দুনিয়া যদি উল্টে যায়, তাহলে তোমাদের কিচ্ছু যায় আসবে না। এটা হচ্ছে সিম্পল বিষয়, এটা তো তুমি এগ্রি করো রেজা, রাইট? একটু মুখে বলো, কারণ এটা রেডিও। ওকে, সো যদি তুমি এগ্রি করে থাকো তাহলে তো গোল্ডেন ফিউচার। আর এর অপোজিট সাইডটা যদি আমি দেখি তাহলে আমি লাবণ্যকে বলবো, তোমাকে আমার কিছু বলার নেই, কারণ তুমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিতেই পারো ওর সঙ্গে তুমি থাকবা কি থাকবা না। আমি লাবণ্যকে একটা কথা বলতে পারি, লাবণ্য ইউ আর লাকি ইন আ সেন্স যে 5 মাসের সম্পর্কে তুমি এটা ওকে বলেছো, এটা 5 বছর পরে হতে পারতো, এটা বিয়ের পরে হতে পারতো, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ো, জীবনের অনেক দূর গিয়ে ঘটনাটা ঘটতে পারতো। সো অতীত ভুলে সামনের দিকে আগাও, ইউ আর ভেরি স্মার্ট গার্ল। অ্যাটলিস্ট যেই সিদ্ধান্তটা নিতে পারে যে লাখ লাখ মানুষের সামনে এসে এত বড় ভয়াবহ একটা সত্য বলবে, সেই মেয়ে অন্তত পজিটিভ, ভিতরে অনেক কার্ড আছে যেটাকে সে সামনের দিকে পজিটিভলি তার ক্যারিয়ার কাজে লাগবে। উড ইউ প্লিজ স্টপ ইউর ক্রাইং, বিকজ ইটস লাইক মানে এটা তোমার সাথে যাচ্ছে না, যার এত বড় একটা সাহস আছে সে এতক্ষণ ধরে কান্নাকাটি করতে পারে না। সো তুমি আজকে অনুষ্ঠানে সেই সব মেয়েদেরকে পজিটিভ কিছু বলো যারা আলটিমেটলি তোমার মতো সিচুয়েশনে আছে, ডোন্ট থিঙ্ক নেগেটিভ, ওকে, পজিটিভ কিছু বলো, তাদের কি করা উচিত যারা তাদের বাল্যবিয়ে বিবাহ হয় বা যাদের এরকম, আমি এরকম অনেক কেস দেখেছি পত্রপত্রিকাতে, তারা নিজেরাই পুলিশের কাছে চলে যায়, তারা নিজেরাই গিয়ে যারা বাল্যবিবাহ বন্ধ করে তাদের কাছে গিয়ে রিপোর্ট করে। সো তাদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে খুব ছোট করে।
বিয়ে একটা লাইফে, একটা মেয়ের বিয়ে মানে যে তার লাইফের ক্যারিয়ারটা শেষ, বা ডিভোর্স মানে যে তার ক্যারিয়ারটা শেষ, এমন কিন্তু না। আমি এখন কান্না করতেছি সেটা হয়তো আমি আমার নিজেকে বুঝাইতে পারতেছি না এই জন্য, কিন্তু মানে কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে, ডিভোর্স হয়ে গেলে সে যে সামনের দিকে আগাবে না এটাও কিন্তু একদমই না। সে পড়াশোনা করুক, কেউ হয়তো পড়াশোনা করার মতো সিচুয়েশনে থাকে না, যে কোনো ভাবে সে স্বাবলম্বী হোক, সামনের দিকে এগিয়ে যাক, তার লাইফে হয়তো কোনো ছেলে আসবে না, তাতে কি হয়েছে, ছেলে একটা হাজবেন্ড ছাড়া কি কোনো মেয়ে বেঁচে থাকতে পারে না? হাজবেন্ড কি লাইফের এমনই গুরুত্বপূর্ণ অংশ যে তার থাকতেই হবে জীবনে, থাকতে হবে না, একা একা চলবো তাও তো বেঁচে থাকবো, বাচ্চার মতো করে বাঁচবো। আমার হাজবেন্ড থাকলো, সে আমাকে দিনের পর দিন খোটা দিল যে তোর বিয়ে হয়েছে, এরকম অপমান সহ্য করবো না, একা একা বেঁচে থাকবো, একা একা নিজের মতো করে চলবো, নিজের স্বাধীনতায় চলবো, তাও কারো অপমান সহ্য করতে আমি চাই না, বা আমি চাইও না যে অন্য কোনো মেয়ের অপমান সহ্য করে কারো ঘরের বউ হয়ে থাকুক।
That's your speed of life and best of luck for that. প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকের এই অনুষ্ঠান, জীবন গল্পের প্রথম পর্ব। আমি আর জি কে পি আপনাদের সাথেই ছিলাম। এখন থেকে প্রতি বুধবার রাত 11টায় 90.4 FM সারা দেশব্যাপী আমাকে শুনতে পাবেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমার জন্য পাথেয় হোক এই শুভকামনা। এই অনুষ্ঠানটি নিয়ে যে কোনো কিছু আপনারা কমেন্টস করতে পারেন, জানাতে পারেন। আমার ফেসবুক আইডি হচ্ছে www.facebook.com/kibria.rj kevria.rj আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kevria.com দ্যাট ইজ rjkibria.com এখানে এছাড়াও আপনারা আমাদের কাছে অলওয়েজ কানেক্টেড থাকতে পারেন। আমাদের যে ঢাকা FM এর যে ফেসবুক পেজটি আছে সেখানে আমি অলওয়েজ কানেক্টেড থাকবো। আমি সে অ্যাড্রেসটি বলে দিচ্ছি, facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি, facebook.com/ilovedhakafm। শেষ করছি আজকের মতো, অনেক ভালো থাকুন, খুব শীঘ্রই আরও একটি দিন রাত্রেবেলা দেখা হবে নতুন একটি অনুষ্ঠানে। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু কত খোঁজ কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত আমি রব দিশাহারা রব দিশাহারা তারা যেন ভালোবেসে আলো জ্বলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল তারা যেন ভালোবেসে আলো জ্বলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন সে দেখে আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত আমি রব দিশাহারা রব দিশাহারা আমি পথ খুঁজি না তো কখনো রে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমি পথ খুঁজি না তো কখনো রে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমার চতুর্পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারে তো গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু কত খোঁজ কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত আমি রব দিশাহারা রব দিশাহারা
Exclusively on FusionBD.com.